লোকের লেখা সুখবর উৎসর্গ
প্রথম অধ্যায়।
মাননীয় থিওফিল, আমাদের মধ্যে যেসব ঘটনা ঘটেছে তা যারা প্রথম থেকে নিজের চোখে দেখেছেন ও ঈশ্বরের সুখবর প্রচার করেছেন তারা আমাদের কাছে সবকিছু জানিয়েছেন, আর তাদের কথা মতোই অনেকে সেই বিষয়ে লিখেছেন। সেই সব বিষয় সম্বন্ধে প্রথম থেকে ভালোভাবে খোঁজ খবর নিয়ে আপনার জন্য তা একটা একটা করে লেখা আমিও ভালো মনে করলাম। এর ফলে আপনি যা জেনেছেন তা সত্যি কিনা জানতে পারবেন।
বাপ্তিস্মদাতা যোহনের জন্মের বিষয়ে ভবিষ্যৎবাণী। হেরোদ যখন যিহুদিয়া প্রদেশের রাজা ছিলেন, সেই সময় পুরোহিত ওবিয়ের দলে সখরীয় নামে যিহুদিদের একজন পুরোহিত ছিলেন। তার স্ত্রীর নাম ছিল ইলিশাবেত। তিনিও ছিলেন পুরোহিত হারুনের একজন বংশধর। তারা দুজনেই ঈশ্বরের চোখে ধার্মিক ছিলেন। প্রভুর সমস্ত আদেশ ও নিয়ম তারা নিখুঁতভাবে পালন করতেন। তাদের কোনো ছেলেমেয়ে হয়নি, কারণ ইলিশাবেত বন্ধা ছিলেন। এছাড়া তাদের বয়সও খুব বেশি হয়ে গিয়েছিল। একবার নিজের দলের পালার সময় সখরীয় পুরোহিত হিসাবে ঈশ্বরের সেবা করছিলেন। পুরোহিতের কাজের চলতি নিয়ম অনুসারে ভাগ্য পরীক্ষার দ্বারা তাকেই বেছে নেওয়া হয়েছিল, যেন তিনি প্রভুর উপাসনা ঘরের পবিত্র স্থানে গিয়ে ধূপ জ্বালাতে পারেন। ধূপ জ্বালাবার সময় বাইরে অনেক লোক প্রার্থনা করছিল। এমন সময় ধূপবেদীর ডান দিকে প্রভুর একজন দূত হঠাৎ এসে সখরীয়কে দেখা দিলেন। স্বর্গদূতকে দেখে তার মন অস্থির হয়ে উঠল এবং তিনি ভয় পেলেন। স্বর্গদূত তাকে বললেন, সখরীয়, ভয় করো না, কারণ ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী ইলিশাবেতের একটি ছেলে হবে, তুমি তার নাম রেখো জোহন। সে তোমার জীবনে মহা আনন্দের কারণ হবে এবং তার জন্মের দরুন আরও অনেকে আনন্দিত হবে, কারণ প্রভুর চোখে সে মহান হবে। সে কখনো আঙ্গুর রস বা কোনো রকম মদ খাবে না এবং মায়ের গর্ভে থাকতেই সে পবিত্র আত্মাতে পূর্ণ হবে। ইসরায়েলীয়দের অনেককেই সে তাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরিয়ে আনবে। নবী এলিয়ের মতো মনোভাব ও শক্তি নিয়ে সে প্রভুর আগে আসবে। সে বাবার মন সন্তানের দিকে ফিরাবে এবং অবাধ্য লোকদের মনের ভাব বদলে ঈশ্বর ভক্ত লোকদের মনের ভাবের মতো করবে। প্রভুর জন্য এইভাবে সে লোকদের সম্পূর্ণভাবে প্রস্তুত করবে। তখন সখরীয় স্বর্গদূতকে বললেন, কি দিয়ে আমি তা বুঝব? কারণ আমি তো বুড়ো হয়ে গেছি এবং আমার স্ত্রীর বয়সও অনেক বেশি হয়ে গেছে। স্বর্গদূত তাকে বললেন, আমার নাম গাব্রিয়েল, আমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকি। তোমার সঙ্গে কথা বলবার জন্য ও তোমাকে এই সুখবর দেবার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। দেখো, আমার কথা সময় মতোই পূর্ণ হবে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি বলে বোবা হয়ে থাকবে। যতদিন না এসব ঘটে ততদিন তুমি কথা বলতে পারবে না। এদিকে লোকেরা সখরীয়ের জন্য অপেক্ষা করছিল। উপাসনা ঘরের পবিত্র স্থানে তার দেরি হচ্ছে দেখে তারা ভাবতে লাগল। পরে সখরীয় যখন বের হয়ে আসলেন তখন লোকদের সঙ্গে কথা বলতে পারলেন না। এতে লোকেরা বুঝতে পারল পবিত্র স্থানে তিনি কোনো দর্শন পেয়েছেন। তিনি লোকদের কাছে ইশারা করতে লাগলেন এবং বোবা হয়ে রইলেন। পুরোহিতের কাজের পালা শেষ হবার পরে সখরীয় বাড়ি চলে গেলেন। এরপরে তার স্ত্রী ইলিশাবেত গর্ভবতী হলেন এবং 5 মাস পর্যন্ত বাড়ি ছেড়ে বাইরে গেলেন না। তিনি বললেন, এটা প্রভুরই কাজ। মানুষের কাছে আমার লজ্জা দূর করবার জন্য তিনি এখন আমার দিকে চোখ তুলে চেয়েছেন।
প্রভু যীশুর জন্মের বিষয়ে ভবিষ্যৎবাণী। ইলিশাবেতের যখন ছয় মাসের গর্ভ, তখন ঈশ্বর গালিল প্রদেশের নাসরত গ্রামের মরিয়ম নামে একটি কুমারী মেয়ের কাছে গাব্রিয়েল দূতকে পাঠালেন। রাজা দায়ুদের বংশের জোসেফ নাম করে একজন লোকের সঙ্গে তার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল। স্বর্গদূত মরিয়মের কাছে এসে তাকে শুভেচ্ছা জানিয়ে বললেন, প্রভু তোমার সঙ্গে আছেন এবং তোমাকে অনেক আশীর্বাদ করেছেন। এই কথা শুনে মরিয়মের মন খুব অস্থির হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, এরকম শুভেচ্ছার মানে কি? স্বর্গদূত তাকে বললেন, মরিয়ম ভয় করো না, কারণ ঈশ্বর তোমাকে খুব দয়া করেছেন। শোনো, তুমি গর্ভবতী হবে আর তোমার একটি ছেলে হবে, তুমি তার নাম যীশু রাখবে। তিনি মহান হবেন, তাকে মহান ঈশ্বরের পুত্র বলা হবে। প্রভু ঈশ্বর তার পূর্বপুরুষ রাজা দায়ুদের সিংহাসন তাকে দেবেন, যিনি যাকোবের বংশের লোকদের উপরে চিরকাল ধরে রাজত্ব করবেন, তার রাজত্ব করা কখনো শেষ হবে না। তখন মরিয়ম স্বর্গদূতকে বললেন, এ কেমন করে হবে, আমার তো বিয়ে হয়নি। স্বর্গদূত বললেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং মহান ঈশ্বরের শক্তির ছায়া তোমার উপরে পড়বে, এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। দেখো, এই বুড়ো বয়সে তোমার আত্মীয়া ইলিশাবেতের গর্ভেও ছেলের জন্ম হয়েছে। লোকে বলতো তার ছেলে মেয়ে হবে না, কিন্তু এখন তার ছয় মাস চলছে। ঈশ্বরের কাছে অসম্ভব বলে কোনো কিছুই নেই। মরিয়ম বললেন, আমি প্রভুর দাসী, আপনার কথা মতোই আমার উপর সবকিছু হোক। এরপরে স্বর্গদূত মরিয়মের কাছ থেকে চলে গেলেন।
ইলিশাবেতের ঘরে মরিয়ম। তারপর মরিয়ম তাড়াতাড়ি করে যিহূদিয়া প্রদেশের একটা গ্রামে গেলেন। গ্রামটা পাহাড়ি এলাকায় ছিল। মরিয়ম সেখানে সখরিয়র বাড়িতে ঢুকে ইলিশাবেতকে শুভেচ্ছা জানালেন। ইলিশাবেত যখন মরিয়মের কথা শুনলেন, তখন তার গর্ভের শিশুটি নেচে উঠল। তিনি পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে জোরে জোরে বললেন, সমস্ত স্ত্রীলোকদের মধ্যে তুমি ধন্যা, এবং তোমার যে সন্তান হবে সেই সন্তানও ধন্য। আমার প্রভুর মা আমার কাছে এসেছেন, এ কেমন করে সম্ভব হল? যখনই আমি তোমার কথা শুনলাম, তখনই আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল। তুমি ধন্যা, কারণ তুমি বিশ্বাস করেছ যে প্রভু তোমাকে যা বলেছেন তা পূর্ণ হবে। তখন মরিয়ম বললেন, আমার হৃদয় প্রভুর প্রশংসা করছে, আমার উদ্ধারকর্তা ঈশ্বরকে নিয়ে আমার অন্তর আনন্দে ভরে উঠছে। তার এই সামান্য দাসীর দিকে তিনি মনোযোগ দিয়েছেন, এখন থেকে সব লোক আমাকে ধন্যা বলবে, কারণ শক্তিমান ঈশ্বর আমার জন্য কত না মহৎ কাজ করেছেন। তিনি পবিত্র, যারা তাকে ভক্তি করে তাদের তিনি দয়া করেন, বংশের পর বংশ ধরেই করেন। তিনি হাত বাড়িয়ে মহাশক্তির কাজ করেছেন, আর যাদের মন অহংকারে ভরা তাদের চারদিকে দূর করে দিয়েছেন। সিংহাসন থেকে রাজাদের তিনি নামিয়ে দিয়েছেন, কিন্তু সাধারণ লোকদের তুলে ধরেছেন। যাদের অভাব আছে ভালো ভালো জিনিস দিয়ে তিনি তাদের অভাব পূরণ করেছেন, কিন্তু ধনীদের খালি হাতে বিদায় করেছেন। তিনি আমাদের পূর্বপুরুষদের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই মতোই তিনি তার দাস ইসরায়েলকে সাহায্য করেছেন। আব্রাহাম ও তার বংশের লোকদের উপরে চিরকাল দয়া করবার কথা তিনি মনে রেখেছেন। প্রায় তিন মাস ইলিশাবেতের কাছে থাকবার পর মরিয়ম নিজের বাড়িতে চলে গেলেন।
বাপ্তিস্মদাতা যোহনের জন্ম। সময় পূর্ণ হলে পর ইলিশাবেতের একটা ছেলে হল। তার উপর প্রভুর মহা দয়ার কথা শুনে প্রতিবেশীরা ও আত্মীয়রা তার সঙ্গে আনন্দ করতে লাগল। জিহুদীদের নিয়ম মতো আট দিনের দিন তারা ছেলেটির সুন্নত করাবার কাজে যোগ দিতে আসল। তারা ছেলেটির নাম তার বাবার নামের মতো সখরিও রাখতে চাইল, কিন্তু তার মা বললেন, না, এর নাম জোহন রাখা হবে। তারা এলিসাবেথকে বলল, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে তো কারো ওই নাম নেই। তারা ইশারা করে ছেলেটির বাবার কাছ থেকে জানতে চাইল তিনি কি নাম দিতে চান। সখরিও লিখবার জিনিস চেয়ে নিয়ে লিখলেন, ওর নাম জোহন। এতে তারা সবাই অবাক হল, আর তখনই সখরিয়ের মুখ ও জিভ খুলে গেল এবং তিনি কথা বলতে ও ঈশ্বরের গৌরব করতে লাগলেন। এ দেখে প্রতিবেশীরা সবাই ভয় পেল, আর জিহুদিয়ার সমস্ত পাহাড়ি এলাকার লোকেরা এসব বিষয়ে বলাবলি করতে লাগল। যারা এইসব কথা শুনল তারা প্রত্যেকেই মনে মনে তা ভাবতে লাগল আর বলল, বড় হয়ে এই ছেলেটি তবে কি হবে। তারা একথা বলল কারণ প্রভুর শক্তি যে এই ছেলেটির উপরে ছিল তা স্পষ্টই দেখা গিয়েছিল।
সখরিয়ের মুখে ঈশ্বরের প্রশংসা। পরে ছেলেটির বাবা সখরিয় পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে বলতে লাগলেন, ইসরায়েলের প্রভু ঈশ্বরের প্রশংসা হোক, কারণ তিনি তার নিজের লোকদের দিকে মনোযোগ দিয়েছেন আর তাদের মুক্ত করেছেন। তিনি আমাদের জন্য তার দাস দাউদের বংশ থেকে একজন শক্তিশালী উদ্ধারকর্তা তুলে এনেছেন। এই কথা তার পবিত্র নবীদের মুখ দিয়ে তিনি অনেকদিন আগেই বলেছিলেন। তিনি শত্রুদের হাত থেকে আর যারা ঘৃণা করে তাদের সকলের হাত থেকে আমাদের রক্ষা করবার জন্য সেই উদ্ধারকর্তা তুলে এনেছেন। তিনি আমাদের পূর্বপুরুষদের দয়া করবার জন্য আর তার পবিত্র ব্যবস্থা অর্থাৎ তার শপথ পূর্ণ করবার জন্য সেই উদ্ধারকর্তা তুলে এনেছেন। সেই শপথ তিনি আমাদের পূর্বপুরুষ আব্রাহামের কাছে করেছিলেন। তিনি শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করবার জন্য সেই উদ্ধারকর্তা তুলে এনেছেন, যেন যতদিন বেঁচে থাকি পবিত্র ও সৎভাবে নির্ভয়ে তার সামনে দাঁড়িয়ে তার সেবা করতে পারি। সন্তান আমার, তোমাকে মহান ঈশ্বরের নবী বলা হবে, কারণ তুমি তার পথ ঠিক করবার জন্য তার আগে আগে চলবে। তুমি তার লোকদের জানাবে কিভাবে আমাদের ঈশ্বরের দয়ার দরুন পাপের ক্ষমা পেয়ে পাপ থেকে উদ্ধার পাওয়া যায়। তার দয়াতে স্বর্গ থেকে এক উঠন্ত সূর্য আমাদের উপর নেমে আসবেন, আর যারা অন্ধকারে এবং মৃত্যুর ছায়ায় বসে আছে তাদের আলো দেবেন, আর শান্তির পথ তিনি আমাদের দেখিয়ে দেবেন। পরে জোহন বেড়ে উঠতে লাগলেন এবং অন্তরে শক্তিশালী হয়ে উঠতে লাগলেন। ইসরায়েলীয়দের সামনে খোলাখুলিভাবে উপস্থিতির আগে পর্যন্ত তিনি মরু এলাকায় ছিলেন।
দ্বিতীয় অধ্যায়।
প্রভু যীশু খ্রিস্টের জন্ম। সেই সময় সম্রাট আগস্ত কৈশর কর আদায়ের উদ্দেশ্যে তাঁর রাজ্যের সব জায়গায় লোক গণনার আদেশ দিলেন। সিরিয়ার শাসনকর্তা কুরিনিয়ের সময় এই প্রথমবার লোক গণনা হয়। নাম লেখাবার জন্য প্রত্যেকে নিজের নিজের গ্রামে যেতে লাগল। জোসেফ ছিলেন রাজা দায়ুদের বংশের লোক। রাজা দায়ুদের জন্মস্থান ছিল জিহুদিয়া প্রদেশের বৈতলহাম গ্রামে। তাই জোসেফ নাম লেখাবার জন্য গালিল প্রদেশের নাসরত গ্রাম থেকে বৈতলহাম গ্রামে গেলেন। মরিয়মও তাঁর সঙ্গে সেখানে গেলেন। এরই সঙ্গে জোসেফের বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল। সেই সময় মরিয়ম গর্ভবতী ছিলেন এবং বৈতলহামে থাকতেই তার সন্তান জন্মের সময় এসে গেল, আর তার প্রথম ছেলের জন্ম হল। মরিয়ম ছেলেটিকে কাপড়ে জড়িয়ে জাপপাত্রে রাখলেন, কারণ থাকবার জন্য তাদের আর অন্য কোনো জায়গা ছিল না।
স্বর্গদূত ও রাখালেরা। বৈতলহামের কাছে মাঠের মধ্যে রাতের বেলা রাখালেরা তাদের ভেড়ার পাল পাহারা দিচ্ছিল। এমন সময় প্রভুর একজন দূত হঠাৎ তাদের সামনে উপস্থিত হলেন। তখন প্রভুর মহিমা তাদের চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল। এতে রাখালেরা খুব ভয় পেল। স্বর্গদূত তাদের বললেন, ভয় করো না, কারণ আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি। এই আনন্দ সব লোকেরই হবে। আজ দাউদের গ্রামে তোমাদের উদ্ধারকর্তা জন্মেছেন, তিনিই মসীহ, তিনিই প্রভু। এই কথা যে সত্যি, তোমাদের কাছে তার এই চিহ্ন রইল। তোমরা কাপড়ে জড়ানো এবং জাপপাত্রে শোয়ানো একটি শিশুকে দেখতে পাবে। এই সময় সেই স্বর্গদূতের সঙ্গে হঠাৎ সেখানে আরও অনেক স্বর্গদূতকে দেখা গেল। তারা ঈশ্বরের প্রশংসা করে বলতে লাগলেন, স্বর্গে ঈশ্বরের গৌরব হোক, পৃথিবীতে শান্তি হোক, আর মানুষের উপরে ঈশ্বরের মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক। স্বর্গদূতেরা তাদের কাছ থেকে স্বর্গে চলে যাবার পর রাখালেরা একে অন্যকে বলল, চলো আমরা বৈতলাহমে যাই এবং যে ঘটনার কথা প্রভু আমাদের জানালেন তা গিয়ে দেখি। তারা তাড়াতাড়ি গিয়ে মরিয়ম, জোসেফ ও জাপপাত্রে শোয়ানো সেই শিশুটিকে খুঁজে বের করল। তাদের কাছে ওই শিশুর বিষয়ে যা জানানো হয়েছিল শিশুটিকে দেখবার পরে তারা তা বলল। রাখালদের কথা শুনে সবাই আশ্চর্য হল, কিন্তু মরিয়ম সব কিছু মনে গেঁথে রাখলেন এবং সেই বিষয়ে চিন্তা করতে থাকলেন। স্বর্গদূতেরা রাখালদের কাছে যা বলেছিলেন সবকিছু সেই মতই দেখে ও শুনে তারা ঈশ্বরের প্রশংসা ও গৌরব করতে করতে ফিরে গেল। জন্মের আট দিনের দিন যিহুদীদের নিয়ম মতো যখন শিশুটির সুন্নত করাবার সময় হল, তখন তার নাম রাখা হল যিশু। মায়ের গর্ভে আসবার আগে স্বর্গদূত তার এই নামই দিয়েছিলেন।
উপাসনা ঘরে শিশু যিশু। পরে মসির আইন কানুন মতে তাদের শুচি হবার সময় হল, তখন জোসেফ ও মরিয়ম যিশুকে প্রভুর সামনে উপস্থিত করবার জন্য তাকে জেরুসালেম শহরে নিয়ে গেলেন। কারণ প্রভুর আইন কানুনে লেখা আছে, প্রথমে জন্মেছে এমন প্রত্যেকটি পুরুষ সন্তানকে প্রভুর বলে ধরা হবে, এছাড়াও একজোড়া ঘুঘু কিংবা দুটা পায়রার বাচ্চা উৎসর্গ করবার কথা যেমন প্রভুর আইন কানুনে লেখা আছে সেইভাবে তারা তা উৎসর্গ করতে গেলেন। তখন জেরুসালেমে শিমিয়ন নামে একজন ধার্মিক ও ঈশ্বর ভক্ত লোক ছিলেন। ঈশ্বর কবে ইসরায়েলীয়দের দুঃখ দূর করবেন সেই সময়ের জন্য তিনি অপেক্ষা করছিলেন। পবিত্র আত্মা তাঁর উপর ছিলেন এবং তাঁর কাছে প্রকাশ করেছিলেন যে মারা যাবার আগে তিনি প্রভুর প্রতিজ্ঞা করা মসীহকে দেখতে পাবেন। পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে শিমিয়ন সেদিন যিহুদীদের উপাসনা ঘরে আসলেন। মসীর আইন কানুন মতে যা করা দরকার তা করবার জন্য যিশুর মা বাবা যখন শিশু যিশুকে নিয়ে আসলেন তখন শিমিয়ন তাকে কোলে নিলেন। তারপর তিনি ঈশ্বরের গৌরব করে বললেন, প্রভু তুমি তোমার কথা মতো তোমার দাসকে এখন শান্তিতে বিদায় দিচ্ছ, কারণ মানুষকে পাপ থেকে উদ্ধার করবার জন্য সমস্ত লোকের চোখের সামনে তুমি যে ব্যবস্থা করেছ আমি তা দেখতে পেয়েছি। অন্য জাতির কাছে এটা পথ দেখাবার আলো, আর তোমার ইসরায়েল জাতির কাছে এটা গৌরবের বিষয়। শিমিয়ন শিশুটির বিষয়ে যা বললেন তাতে শিশুটির মা বাবা আশ্চর্য হলেন। এরপরে শিমিয়ন তাদের আশীর্বাদ করলেন এবং যিশুর মা মরিয়মকে বললেন, ঈশ্বর এটাই স্থির করেছেন যে এই শিশুটির জন্য ইসরায়েলীয়দের মধ্যে অনেকেই ঈশ্বরের কাছ থেকে পিছিয়ে যাবে, আবার অনেকেই ঈশ্বরের দিকে এগিয়ে আসবে। ইনি এমন একটা চিহ্ন হবেন যার বিরুদ্ধে অনেকেই কথা বলবে, আর তাতে তাদের মনের চিন্তা প্রকাশ হয়ে পড়বে। ছোড়ার আঘাতের মতো দুঃখ তোমার অন্তরকে বিঁধবে। তখন হান্না নামে একজন মহিলা নবী ছিলেন। তিনি আশের বংশের পনুয়েলের মেয়ে। তার অনেক বয়স হয়েছিল। সাত বছর স্বামীর ঘর করবার পরে 84 বছর বয়স পর্যন্ত তিনি বিধবার জীবন কাটিয়েছিলেন। উপাসনা ঘর ছেড়ে তিনি কোথাও যেতেন না, বরং উপবাস ও প্রার্থনার মধ্য দিয়ে দিন রাত ঈশ্বরের সেবা করতেন। তিনিও ঠিক সেই সময় এগিয়ে এসে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলেন। আর ঈশ্বর জেরুসালেমকে মুক্ত করবেন বলে যারা অপেক্ষা করছিল তাদের কাছে সে শিশুটির কথা বলতে লাগলেন। প্রভুর আইন কানুন মতে সবকিছু শেষ করে মরিয়ম ও জোসেফ গালিলে তাদের নিজেদের গ্রাম নাসারেতে ফিরে গেলেন। শিশু যীশু বয়সে বেড়ে শক্তিমান হয়ে উঠলেন এবং জ্ঞানে পূর্ণ হতে থাকলেন। তাঁর উপরে ঈশ্বরের আশীর্বাদ ছিল।
১২ বছরের যীশু উপাসনা ঘরে। উদ্ধার পর্বের সময় যীশুর মা বাবা প্রত্যেক বছর জিরুসালেমে যেতেন। যীশুর বয়স যখন ১২ বছর, তখন সেই নিয়ম মতো তারা সেই পর্বে গেলেন। পর্বের শেষে তারা যখন বাড়ি ফিরছিলেন, তখন যীশু জিরুসালেমেই থেকে গেলেন। তার মা বাবা কিন্তু সে কথা জানতেন না। তিনি সঙ্গে লোকদের মধ্যে আছেন মনে করে তারা একদিনের পথ চলে গেলেন। পরে তারা তাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের মধ্যে যীশুর খোঁজ করতে লাগলেন, কিন্তু খুঁজে না পেয়ে তাকে খুঁজতে খুঁজতে আবার জিরুসালেমে ফিরে গেলেন। শেষে ৩ দিন পরে তারা তাকে উপাসনা ঘরে পেলেন। তিনি শিক্ষকদের মধ্যে বসে তাদের কথা শুনছিলেন ও তাদের প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। যারা যীশুর কথা শুনছিলেন তারা সবাই তার বুদ্ধি দেখে ও তার উত্তর শুনে অবাক হচ্ছিলেন। তার মা বাবা তাকে দেখে আশ্চর্য হলেন। তার মা তাকে বললেন, বাবা, তুমি আমাদের সঙ্গে কেন এমন করলে? তোমার বাবা ও আমি কত ব্যাকুল হয়ে তোমার খোঁজ করছিলাম। যীশু তাদের বললেন, তোমরা কেন আমার খোঁজ করছিলে? তোমরা কি জানতে না যে আমার পিতার ঘরে আমাকে থাকতে হবে? যীশু যা বললেন তার মা বাবা তা বুঝলেন না। এরপরে তিনি তাদের সঙ্গে নাসারেতে ফিরে গেলেন এবং তাদের বাধ্য হয়ে রইলেন। তার মা এসব বিষয় মনে গেঁথে রাখলেন। যীশু জ্ঞানে, বয়সে এবং ঈশ্বর ও মানুষের ভালোবাসায় বেড়ে উঠতে লাগলেন।
তৃতীয় অধ্যায়।
বাপ্তিস্মদাতা যোহনের প্রচার। রোম সম্রাট তিবিরীয় কৈশরের রাজত্বের ১৫ বছরের সময় যিহুদিয়া প্রদেশের প্রধান শাসনকর্তা ছিলেন পন্তীয় পিলাত। তখন হেরোদ গালিল প্রদেশ ও তার ভাই ফিলিপ জিতুরিয়া প্রদেশ ও ত্রাখনিতিয়া শাসন করছিলেন। লুসানিয়া ছিলেন অবিলিনীর শাসনকর্তা, আর হানন ও কাইয়াফা যিহুদীদের মহাপুরোহিত ছিলেন। ঠিক এই সময় ঈশ্বর মরু এলাকায় সখরিয়ের পুত্র যোহনের কাছে তাঁর বাক্য প্রকাশ করলেন। তখন যোহন জর্দন নদীর চারদিকের সমস্ত জায়গায় গিয়ে প্রচার করতে লাগলেন, যেন লোকে পাপের ক্ষমা পাবার জন্য পাপ থেকে মন ফিরায় ও বাপ্তিস্ম গ্রহণ করে। নবী যিশাইয়ের বইয়ে যা লেখা আছে ঠিক সেভাবেই এসব হল। লেখা আছে, মরু এলাকায় একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা প্রভুর পথ ঠিক করো, তাঁর রাস্তা সোজা করো। সমস্ত নিচু জায়গা ভরতে হবে, উঁচু জায়গা সমান করতে হবে, আঁকা বাঁকা পথ সোজা করতে হবে, অসমান রাস্তা সমান করতে হবে। মানুষকে পাপ থেকে উদ্ধার করবার জন্য ঈশ্বর যা করেছেন সব লোকেই তা দেখতে পাবে। তখন বাপ্তিস্ম গ্রহণ করবার জন্য অনেক লোক যোহনের কাছে আসতে লাগল। যোহন তাদের বললেন, সাপের বংশধরেরা, ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল? তোমরা যে পাপ থেকে মন ফিরিয়েছ তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। নিজেদের মনে ভেবো না যে তোমরা অব্রাহামের বংশের লোক। আমি তোমাদের বলছি, এই পাথরগুলো থেকে ঈশ্বর অব্রাহামের বংশধর তৈরি করতে পারেন। গাছের গোড়াতে কুড়াল লাগানোই আছে, যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। তখন লোকেরা যোহনকে জিজ্ঞাসা করল, তাহলে আমরা কি করব? যোহন তাদের বললেন, যদি কারো দুটা জামা থাকে তবে যার জামা নেই সে তাকে একটা দিক, যার খাবার আছে সেও সেই রকম করুক। কয়েকজন কর আদায়কারী বাপ্তিস্ম গ্রহণ করবার জন্য এসে যোহনকে বলল, গুরু, আমরা কি করব? তিনি তাদের বললেন, আইনে যা আছে তার বেশি আদায় করো না। কয়েকজন সৈন্য তাকে জিজ্ঞাসা করল, আর আমরা কি করব? তিনি সেই সৈন্যদের বললেন, জুলুম করে বা অন্যায়ভাবে দোষ দেখিয়ে কারো কাছ থেকে কিছু আদায় করো না এবং তোমাদের বেতনই সন্তুষ্ট থেকো। লোকেরা খুব আশা নিয়ে মনে মনে ভাবছিল হয়তোবা জোহনই মসীহ। এমন সময় জোহন তাদের সবাইকে বললেন, আমি তোমাদের জলে বাপতিস্ম দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে শক্তিশালী তিনি আসছেন, আমি তাঁর জুতার ফিতা খুলবারও যোগ্য নই। তিনি পবিত্র আত্মা ও আগুনে তোমাদের বাপতিস্ম দেবেন। কুলা তাঁর হাতেই আছে, তা দিয়ে তিনি তাঁর ফসল মাড়াবার জায়গা পরিষ্কার করে ফসল গোলায় জমা করবেন, কিন্তু যে আগুন কখনো নেভে না তাতে তিনি তুষ পুড়িয়ে ফেলবেন। যোহন আরও অনেক উপদেশের মধ্য দিয়ে লোকদের মনে উৎসাহ জাগিয়ে ঈশ্বরের রাজ্যের সুখবর প্রচার করলেন। শাসনকর্তা হেরোদ তাঁর ভাইয়ের স্ত্রী হেরোদিয়াকে বিয়ে করেছিলেন, সেই জন্য এবং তাঁর আরও অনেক মন্দ কাজের জন্য যোহন তাকে খুব বকুনি দিয়েছিলেন। তাতে হেরোদ যোহনকে বন্দী করে জেলে দিলেন, এতে তাঁর অন্য সব মন্দ কাজের সঙ্গে এই মন্দ কাজটাও যোগ হল।
প্রভু যীশুর বাপতিস্ম। যে সমস্ত লোক যোহনের কাছে এসেছিল তারা বাপতিস্ম গ্রহণ করবার সময় যীশুও বাপতিস্ম গ্রহণ করলেন। বাপতিস্মের পরে যীশু যখন প্রার্থনা করছিলেন তখন আকাশ খুলে গেল এবং পবিত্র আত্মা কবুতরের মতো হয়ে তার উপরে নেমে আসলেন। আর স্বর্গ থেকে এই কথা শোনা গেল, তুমি আমার প্রিয় পুত্র, তোমার উপর আমি খুবই সন্তুষ্ট। প্রায় 30 বছর বয়সে যীশু তার কাজে নামলেন। লোকে মনে করত তিনি যোসেফের ছেলে, যোসেফ এলির ছেলে, এলি মত্ততের ছেলে, মত্তত লেবির ছেলে, লেবি মলকির ছেলে, মলকি জান্নায়ের ছেলে, জান্নায় যোসেফের ছেলে, যোসেফ মত্ততিয়ের ছেলে, মত্ততিয় আমোসের ছেলে, আমোস নহুমের ছেলে, নহুম ইশলির ছেলে, ইশলি নগির ছেলে, নগি মাটের ছেলে, মাট মত্ততিয়ের ছেলে, মত্ততিয় শিমিয়ের ছেলে, শিমি যোসেখের ছেলে, যোসেখ জুদার ছেলে, জুদা জোহানার ছেলে, জোহানা রিসার ছেলে, রিসা স্বরূপ বাবিলের ছেলে, স্বরূপ বাবিল শোলটিয়েলের ছেলে, শোলটিয়েল নেরির ছেলে, নেরি মলকির ছেলে, মলকি আব্দির ছেলে, আব্দি কোসমের ছেলে, কোসম ইলমাদমের ছেলে, ইলমাদম এরের ছেলে, এর যিশুর ছেলে, যিশু ইলিয়েশরের ছেলে, ইলিয়েশর জোরিমের ছেলে, জোরিম মত্ততের ছেলে, মত্তত লেবির ছেলে, লেবি শিমিয়নের ছেলে, শিমিয়ন জুদার ছেলে, জুদা যোসেফের ছেলে, যোসেফ জোনমের ছেলে, জোনম ইলিয়াকিমের ছেলে, ইলিয়াকিম মিলেয়ার ছেলে, মিলেয়া মিন্নার ছেলে, মিন্না মত্ততের ছেলে, মত্তত নাথনের ছেলে, নাথন দাউদের ছেলে, দাউদ যিশয়ের ছেলে, যিশয় ওবেদের ছেলে, ওবেদ বোয়সের ছেলে, বোয়স শালার ছেলে, শালার নহশনের ছেলে, নহশন অম্মিনাদবের ছেলে, অম্মিনাদব অদমানের ছেলে, অদমান অর্নির ছেলে, অর্নি হিস্রনের ছেলে, হিস্রন পেরোসের ছেলে, পেরোস জিহুদার ছেলে, জিহুদা যাকবের ছেলে, যাকব ইশাহাকের ছেলে, ইশাহাক আব্রাহামের ছেলে, আব্রাহাম তেরহের ছেলে, তেরহ নাহোরের ছেলে, নাহোর সরুগের ছেলে, সরুগ রিউর ছেলে, রিউ পেলগের ছেলে, পেলগ এবরের ছেলে, এবর শিলহের ছেলে, শিলহ কৈননের ছেলে, কৈনন অর্ফকষ্টের ছেলে, অর্ফকষ্ট শ্যামের ছেলে, শ্যাম নোহের ছেলে, নোহ লেমকের ছেলে, লেমক মথুশেলহের ছেলে, মথুশেলহ হনকের ছেলে, হনক জেরদের ছেলে, জেরদ মহল্লেলের ছেলে, মহল্লেল কৈনের ছেলে, কৈন ইনোসের ছেলে, ইনোস শেথের ছেলে, শেথ আদমের ছেলে, আদম ঈশ্বরের ছেলে।
চতুর্থ অধ্যায়।
প্রভু যীশুকে পাপে ফেলবার চেষ্টা। যীশু পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে জর্দন নদী থেকে চলে গেলেন। পবিত্র আত্মার পরিচালনায় তিনি ৪০ দিন ধরে মরু এলাকায় ঘুরে বেড়াতে লাগলেন, আর শয়তান সেই সময় তাকে লোভ দেখিয়ে পাপে ফেলবার চেষ্টা করতে লাগল। এই ৪০ দিন যীশু কিছুই খাননি, সেই জন্য এই দিনগুলো কেটে যাবার পর তার খিদে পেল। তখন শয়তান যীশুকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরটাকে রুটি হয়ে যেতে বল। যীশু শয়তানকে উত্তর দিলেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না। এরপরে শয়তান তাকে একটা উঁচু জায়গায় নিয়ে গেল এবং মুহূর্তের মধ্যে জগতের সব রাজ্যগুলো দেখিয়ে বলল, এসবের অধিকার ও তাদের জাঁকজমক আমি তোমাকে দেব, কারণ এসব আমাকে দেওয়া হয়েছে, আমার যাকে ইচ্ছা তাকেই তা দিতে পারি। এখন তুমি যদি আমাকে প্রণাম করে তোমার প্রভু বলে স্বীকার করো তবে এসবই তোমার হবে। যীশু তাকে উত্তর দিলেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, তুমি তোমার ঈশ্বরকেই প্রভু বলে স্বীকার করবে, কেবল তাঁরই সেবা করবে। তখন শয়তান যীশুকে জিরুসালেমে নিয়ে গেল আর উপাসনা ঘরের চূড়ার উপরে তাকে দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন তারা তোমাকে রক্ষা করেন, তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। যীশু তাকে বললেন, পবিত্র শাস্ত্রে বলা হয়েছে, তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করবে না। সমস্ত রকম লোভ দেখানো শেষ করে শয়তান অল্প সময়ের জন্য যীশুর কাছ থেকে চলে গেল।
নাসারেতে প্রভু যীশুর উপদেশ। পরে যীশু পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়ে গালিল প্রদেশে ফিরে গেলেন। যীশুর খবর সেই এলাকার সব জায়গায় ছড়িয়ে পড়ল। সেখানকার ভিন্ন ভিন্ন সমাজ ঘরে যীশু শিক্ষা দিতে আরম্ভ করলেন। তখন সবাই তার প্রশংসা করতে লাগল। এরপরে যীশু নাসারেতে গেলেন। এখানেই তিনি বড় হয়েছিলেন। তিনি নিজের নিয়ম মতো বিশ্রামবারে সমাজ ঘরে গেলেন, তারপর শাস্ত্র পাঠ করবার জন্য উঠে দাঁড়ালেন। তার হাতে নবী যিশাইয়ের লেখা বইখানা দেওয়া হল। গুটিয়ে রাখা বইখানা খুলেই তিনি সেই জায়গাটা পেলেন যেখানে লেখা রয়েছে, প্রভুর আত্মা আমার উপরে আছেন, কারণ তিনিই আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরিবদের কাছে সুখবর প্রচার করি, তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন, যাদের উপর অত্যাচার হচ্ছে তিনি আমাকে তাদের মুক্ত করতে পাঠিয়েছেন, এছাড়া প্রভু আমাকে ঘোষণা করতে পাঠিয়েছেন যে এখন তার দয়া দেখাবার সময় হয়েছে। তারপর তিনি বইখানা আবার গুটিয়ে কর্মচারীর হাতে দিয়ে বসে পড়লেন। সমাজ ঘরের প্রত্যেকটি লোকের চোখ তার উপরে পড়ল। তখন যীশুর লোকদের বললেন, পবিত্র শাস্ত্রের এই কথা আজ আপনারা শুনবার সঙ্গে সঙ্গেই তা পূর্ণ হল। লোকেরা সবাই তার প্রশংসা করল এবং তার মুখে এসব সুন্দর সুন্দর কথা শুনে অবাক হল। তারা বলল, এ কি জোসেফের ছেলে নয়? যীশু তাদের বললেন, আপনারা এই চলতি কথাটা নিশ্চয়ই আমাকে বলবেন, ডাক্তার নিজেকে সুস্থ করো, আরও বলবেন কফরনাহমে যেসব কাজ করবার কথা আমরা শুনেছি সেসব এখন নিজের গ্রামেও করে দেখাও। তিনি আরো বললেন, আমি আপনাদের সত্যি বলছি, কোনো নবীকেই তার নিজের গ্রামের লোক সহ্য করে না। এ কথা সত্যি যে এলিয়ের সময়ে যখন ৩.৫ বছর বৃষ্টি হয়নি এবং সমস্ত দেশে ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল, তখন ইসরায়েল দেশে অনেক বিধবা ছিল কিন্তু তাদের কারো কাছে এলিয়কে পাঠানো হয়নি, কেবল সিদন এলাকার শারিফত গ্রামের বিধবা স্ত্রীলোকটির কাছে পাঠানো হয়েছিল। নবী ইলিশায়ের সময় ইসরায়েল দেশে অনেক কুষ্ঠরোগী ছিল কিন্তু তাদের কাউকে ভালো করা হয়নি, কেবল সিরিয়া দেশের নামানকেই ভালো করা হয়েছিল। এ কথা শুনে সমাজ ঘরের সমস্ত লোক রেগে আগুন হল। তারা উঠে যীশুকে গ্রামের বাইরে তাড়িয়ে নিয়ে চলল আর তাকে নিচে ফেলে দেবার জন্য তাদের গ্রামটা যে পাহাড়ের গায়ে ছিল সেই পাহাড়ের চূড়ায় তাকে নিয়ে গেল, কিন্তু তিনি সেই লোকদের মধ্য দিয়েই চলে গেলেন।
অনেকে সুস্থ হল। পরে যিশু গালিল প্রদেশের কফরনহম শহরে গেলেন এবং বিশ্রামবারে লোকদের শিক্ষা দিলেন। তাঁর শিক্ষা লোকের আশ্চর্য হল, কারণ তিনি এমন লোকের মতো কথা বলছিলেন যার অধিকার আছে। সেই সমাজ ঘরে মন্দ আত্মায় পাওয়া একটি লোক ছিল, সে চিৎকার করে বলল, ওহে নাসরত গ্রামের যিশু, আমাদের সঙ্গে আপনার কি দরকার? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি তো ঈশ্বরের সেই পবিত্র লোক। যিশু সেই আত্মাকে ধমক দিয়ে বললেন, চুপ করো, ওর মধ্য থেকে বের হয়ে যাও। সেই মন্দ আত্মা তখন লোকটিকে সকলের মাঝখানে আছড়ে ফেলল এবং তার কোনো ক্ষতি না করে তার মধ্য থেকে বের হয়ে গেল। এতে সবাই অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, এ কেমন কথা? কারণ অধিকার ও ক্ষমতা নিয়ে তিনি মন্দ আত্মাদের আদেশ দেন আর তারা বের হয়ে যায়। সেই এলাকার সব জায়গায় যিশুর কথা ছড়িয়ে পড়ল। এরপরে যিশু সমাজ ঘর ছেড়ে শিমনের বাড়িতে গেলেন। শিমনের শাশুড়ির খুব জ্বর হয়েছিল, তাকে ভালো করবার জন্য যিশুকে অনুরোধ করা হল। তখন যিশু শিমনের শাশুড়ির পাশে দাঁড়িয়ে জ্বরকে ধমক দিলেন, তাতে তার জ্বর ছেড়ে গেল আর তিনি তখনই উঠে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। বেলা ডুবে গেলে পর লোকেরা সব রোগীদের যিশুর কাছে নিয়ে আসলো। তারা নানা রকম রোগে ভুগছিল। যিশু তাদের প্রত্যেকজনের গায়ে হাত দিয়ে তাদের সুস্থ করলেন। অনেক লোকের মধ্য থেকে মন্দ আত্মাও বের হয়ে গেল। সেই মন্দ আত্মাগুলো চিৎকার করে বলল, আপনি ঈশ্বরের পুত্র, তিনি যে মসীহ এ তারা জানত। এই জন্য তিনি তাদের ধমক দিয়ে তাদের মুখ বন্ধ করে দিলেন। ভোরবেলা যিশু সেই জায়গা ছেড়ে একটা নির্জন জায়গায় চলে গেলেন। লোকেরা তার খোঁজ করতে করতে তার কাছে গেল এবং যাতে তিনি তাদের কাছ থেকে চলে না যান এই জন্য তাকে তাদের কাছে ধরে রাখতে চেষ্টা করল। তখন যিশু তাদের বললেন, আরও অনেক গ্রামেও আমাকে ঈশ্বরের রাজ্যের সুখবর প্রচার করতে হবে, কারণ এরই জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। এরপরে তিনি যিহুদিয়া প্রদেশের ভিন্ন ভিন্ন সমাজ ঘরে প্রচার করতে থাকলেন।
পঞ্চম অধ্যায়।
শিষ্য গ্রহণ। একসময় যিশু কিনেশরত সাগরের পাড়ে দাঁড়িয়েছিলেন। লোকেরা ঈশ্বরের বাক্য শুনবার জন্য তার চারপাশে ঠেলাঠেলি করছিল। এমন সময় তিনি সাগরের ধারে দুটো নৌকা দেখতে পেলেন। জেলেরা সেই নৌকা দুটো থেকে নেমে তাদের জাল ধুচ্ছিল। তখন যিশু শিমনের নৌকায় উঠলেন এবং তাকে পার থেকে একটু দূরে নৌকাটা নিয়ে যেতে বললেন। তিনি নৌকায় বসে লোকদের শিক্ষা দিতে লাগলেন। কথা শেষ হলে পর যিশু শিমনকে বললেন, গভীর জলে গিয়ে মাছ ধরবার জন্য তোমাদের জাল ফেলো। শিমন বললেন, গুরু, সারা রাত খুব পরিশ্রম করেও কিছুই ধরতে পারিনি, তবুও আপনার কথাতে আমি জাল ফেলব। জাল ফেললে পর তাতে এত মাছ পড়ল যে তাদের জাল ছিড়বার মতো হল। তখন তারা সাহায্যের জন্য হাত ইশারা দিয়ে অন্য নৌকার সঙ্গীদের ডাকলেন। তারা এসে দুটা নৌকায় এত মাছ বোঝাই করলেন যে সেগুলো ডুবে যাবার মতো হল। এ দেখে শিমন পিতর যিশুর সামনে উবুর হয়ে পড়ে বললেন, প্রভু, আমি পাপী, আমার কাছ থেকে চলে যান। এত মাছ ধরা পড়েছে দেখে শিমন পিতর ও তার সঙ্গীরা সবাই আশ্চর্য হলেন। শিমনের ব্যবসার ভাগিদার যাকব ও জোহন নামে শিবদিয়ের দুই ছেলেও আশ্চর্য হলেন। তখন যিশু শিমনকে বললেন, ভয় করো না, এখন থেকে তুমি ঈশ্বরের জন্য মানুষ ধরবে। তারপর তারা নৌকাগুলো পাড়ে আনলেন এবং সব কিছু ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন।
দুজন রোগী সুস্থ হল। যিশু একবার একটা গ্রামে গেলেন। সেখানে একজন লোকের সারা গায়ে কুষ্ঠরোগ ছিল। যিশুকে দেখে সে উবুর হয়ে পড়ে কাকুতি মিনতি করে বলল, প্রভু, আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন। যিশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, আমি তাই চাই, তুমি ভালো হও। আর তখনই সে ভালো হয়ে গেল। যিশু তাকে এই আদেশ দিলেন, এ কথা কাউকে বলো না, বরং পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখাও, তারপরে শুচি হবার জন্য মসিজা উৎসর্গ করবার আদেশ দিয়েছেন তা উৎসর্গ কর, তাতে পুরোহিতদের কাছে প্রমাণ হবে তুমি ভালো হয়েছ। তবুও যিশুর খবর আরও ছড়িয়ে পড়ল। তার কথা শুনবার জন্য ও রোগ থেকে সুস্থ হবার জন্য অনেক লোক তার কাছে আসতে লাগল। যিশু প্রায় নির্জন জায়গায় গিয়ে প্রার্থনা করতেন। একদিন যিশু যখন শিক্ষা দিচ্ছিলেন তখন কয়েকজন ফরিসি এবং ধর্মশিক্ষক সেখানে বসেছিলেন। গালিল প্রদেশের সমস্ত গ্রাম এবং জিহুদিয়া প্রদেশ ও জিরুসালেম শহর থেকে এরা এসেছিলেন। রোগীদের সুস্থ করবার জন্য প্রভুর শক্তি যিশুর মধ্যে ছিল। তখন কয়েকজন লোক একজন অবশ রোগীকে খাটে করে বয়ে আনল। তারা তাকে ভিতরে নিয়ে গিয়ে যিশুর সামনে রাখবার চেষ্টা করল, কিন্তু ভিড়ের জন্য ভিতরে যাবার পথ পেল না। তখন তারা ছাদে উঠল এবং ছাদের টালি সরিয়ে বিছানা শুদ্ধ তাকে লোকদের মাঝখানে যিশুর সামনে নামিয়ে দিল। যিশু তাদের বিশ্বাস দেখে বললেন, বন্ধু, তোমার পাপ ক্ষমা করা হল। এতে ধর্মশিক্ষক ও ফরিসিরা মনে মনে ভাবতে লাগলেন, এই লোকটা কে যে ঈশ্বরকে অপমান করছে? ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? তারা মনে মনে কি চিন্তা করছিলেন যিশু তা বুঝতে পেরে বললেন, আপনারা মনে মনে কেন ওই কথা ভাবছেন? কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হল না তুমি উঠে হেঁটে বেড়াও? কিন্তু আপনারা যেন জানতে পারেন, পৃথিবীতে পাপ ক্ষমা করবার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে। এই পর্যন্ত বলে তিনি সেই অবশ রোগীকে বললেন, আমি তোমাকে বলছি, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে বাড়ি চলে যাও। সেই লোকটি তখনই সকলের সামনে উঠে দাঁড়াল এবং যে বিছানার উপরে সে শুয়েছিল তা তুলে নিয়ে ঈশ্বরের গৌরব করতে করতে বাড়ি চলে গেল। তাতে সবাই খুব আশ্চর্য হল এবং ভক্তিপূর্ণ ভয়ে ঈশ্বরের গৌরব করে বলল, আজ আমরা কি আশ্চর্য ব্যাপার দেখলাম।
প্রভু যিশু লেবিকে ডাকলেন। এরপরে যিশু বাইরে গেলেন এবং কর আদায় করবার ঘরে লেবি নামে একজন কর আদায়কারীকে বসে থাকতে দেখলেন। যিশু লেবিকে বললেন, এসো, আমার শিষ্য হও। তাতে লেবি উঠলেন এবং তার সবকিছু ফেলে রেখে যিশুর সঙ্গে গেলেন। পরে লেবি যিশুর জন্য তার বাড়িতে একটা বড় ভোজ দিলেন। তাদের সঙ্গে অনেক কর আদায়কারী ও অন্য লোকেরা খেতে বসল। তখন ফরিসিরা ও তাদের দলের ধর্মশিক্ষকেরা বিরক্ত হয়ে যিশুর শিষ্যদের বললেন, তোমরা কর আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাওয়া দাওয়া করো কেন? যিশু তাদের বললেন, সুস্থদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। পাপ থেকে মন ফিরাবার জন্য আমি ধার্মিকদের ডাকতে আসিনি, বরং পাপীদেরই ডাকতে এসেছি।
উপবাসের বিষয় শিক্ষা। পরে সেই ধর্মনেতারা যিশুকে বললেন, যোহনের শিষ্যেরা প্রায় উপবাস ও প্রার্থনা করে এবং ফরিসিদের শিষ্যেরাও তা করে, কিন্তু আপনার শিষ্যেরা কখনো খাওয়া দাওয়া বাদ দেয় না। যিশু তাদের বললেন, বর সঙ্গে থাকতে কি বরের বন্ধুদের উপবাস করাতে পারা যায়? কিন্তু এমন সময় আসবে যখন তাদের কাছ থেকে বরকে নিয়ে যাওয়া হবে, আর সেই সময়েই তারা উপবাস করবে। তারপর যিশু শিক্ষা দেবার জন্য তাদের কাছে এই কথা বললেন, নতুন জামার টুকরা ছেড়ে নিয়ে কেউ পুরানো জামায় তালি দেয় না, কারণ তা করলে সেই নতুন জামাটা তো সে ছেড়ে ফেলে, আর সেই নতুন টুকরাটাও পুরানো জামার সঙ্গে মানায় না। টাটকা আঙ্গুর রস কেউ পুরানো চামড়ার থলিতে রাখে না, রাখলে টাটকা রসে থলিগুলো ফেটে যায়, তাতে রসও পড়ে যায়, থলিগুলোও নষ্ট হয়। টাটকা আঙ্গুর রস নতুন চামড়ার থলিতেই রাখা উচিত। পুরানো আঙ্গুর রস খাবার পরে কেউ টাটকা আঙ্গুর রস খেতে চায় না, কারণ সে বলে পুরানোই ভালো।
ষষ্ঠ অধ্যায়,
বিশ্রামবার সম্বন্ধে শিক্ষা। কোন এক বিশ্রামবারে যিশু গমের ক্ষেতের আলের উপর দিয়ে যাচ্ছিলেন। তার শিষ্যেরা শীষ ছিঁড়ে হাতে ঘষে ঘষে খেতে লাগলেন। তখন কয়েকজন ফরিসি বললেন, ধর্মের নিয়ম মতে বিশ্রামবারে যা করা উচিত নয় তোমরা তা করছ কেন? যিশু বললেন, দাউদ ও তার সঙ্গীদের যখন খিদে পেয়েছিল তখন তিনি কি করেছিলেন তা কি আপনারা পড়েননি? তিনি তো ঈশ্বরের ঘরে ঢুকে উৎসর্গের রুটি নিয়ে খেয়েছিলেন এবং তার সঙ্গীদেরও দিয়েছিলেন। কিন্তু মোশির আইনকানুন মতে কেবলমাত্র পুরোহিতেরা ছাড়া আর কেউ তা খেতে পারত না। শেষে যিশু সেই ফরিসিদের বললেন, মনুষ্যপুত্রই বিশ্রামবারের কর্তা।
শুকনা হাত লোকটি সুস্থ হল। আর এক বিশ্রামবারে যিশু সমাজঘরে গিয়ে শিক্ষা দিচ্ছিলেন। সেখানে এমন একজন লোক ছিল যার ডান হাত শুকিয়ে গিয়েছিল। ধর্মশিক্ষকেরা ও ফরিসিরা যিশুকে দোষ দেবার একটা অজুহাত খুঁজছিলেন। বিশ্রামবারে তিনি কাউকে সুস্থ করেন কিনা তা দেখবার জন্য তারা যিশুর উপর ভালোভাবে নজর রাখতে লাগলেন। যিশু কিন্তু তাদের মনের চিন্তা জানতেন, সেই জন্য তিনি সেই হাত শুকিয়ে যাওয়া লোকটিকে বললেন, উঠে সকলের সামনে এসে দাঁড়াও। তাতে সে উঠে দাঁড়াল। যিশু ধর্মশিক্ষক ও ফরিসিদের বললেন, আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, মসির আইনকানুন মতে বিশ্রামবারে ভালো কাজ করা উচিত না মন্দ কাজ করা উচিত? প্রাণ রক্ষা করা উচিত না নষ্ট করা উচিত? তারপর যিশু চারপাশের সকলের দিকে তাকিয়ে লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। সে তা করলে পর তার হাত একেবারে ভালো হয়ে গেল। তখন সেই ধর্মনেতারা ভীষণ রাগ করলেন এবং যিশুকে নিয়ে কি করা যায় তা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন।
১২ জন শিষ্যকে প্রেরিত পদ দান। এরপরে যিশু প্রার্থনা করবার জন্য একটা পাহাড়ে গেলেন এবং সারা রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করে কাটালেন। সকাল হলে পর তিনি তার শিষ্যদের নিজের কাছে ডাকলেন এবং তাদের মধ্য থেকে ১২ জনকে বেছে নিয়ে তাদের প্রেরিত পদ দিলেন। তারা হলেন শিমন, যাকে তিনি পিতর নামও দিয়েছিলেন, শিমনের ভাই আন্দ্রিয়, জাকব ও জোহন, ফিলিপ ও বর্থলময়, মথি ও থোমা, আলফের ছেলে জাকব, শিমন যাকে দেশভক্ত বলা হয়, জাকবের ছেলে জিহুদা এবং জিহুদা ইস্কারিয়ত, যে যিশুকে পরে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল। যিশু তার শিষ্যদের সঙ্গে নিয়ে পাহাড় থেকে নেমে একটা সমান জায়গায় গিয়ে দাঁড়ালেন। সেখানে তার অনেক শিষ্য জড়ো হয়েছিলেন। এছাড়া জিহুদিয়া, জিরুসালেম এবং শোর ও সিদন নামে সাগর পাড়ের দুটি শহরের এলাকা থেকেও অনেক লোক সেখানে ছিল। তারা তার কথা শুনবার জন্য এবং রোগ থেকে সুস্থ হবার জন্য সেখানে এসেছিল। যারা মন্দ আত্মার দ্বারা কষ্ট পাচ্ছিল তারা ভালো হচ্ছিল। তখন সব লোক তাকে ছোঁবার চেষ্টা করতে লাগল, কারণ তার মধ্য থেকে শক্তি বের হয়ে সকলকে সুস্থ করছিল।
প্রভু যিশুর উপদেশ। পরে যিশু শিষ্যদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, গরিবেরা তোমরা ধন্য, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই। ধন্য তোমরা যাদের এখন খিদে আছে, কারণ তোমরা তৃপ্ত হবে। যারা এখন কাঁদছ তোমরা ধন্য, কারণ তোমরা হাসবে। ধন্য তোমরা যখন মনুষ্যপুত্রের দরুন লোকে তোমাদের ঘৃণা করে, সমাজ থেকে বের করে দেয় ও নিন্দা করে এবং তোমাদের নাম শুনলে থুথু ফেলে, সেই সময় তোমরা খুশি হও ও আনন্দে নেচে উঠো, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। ঐসব লোকদের পূর্বপুরুষেরা নবীদের উপরও এরকমই করত। কিন্তু ধিক ধনী লোকেরা, তোমরা পরিপূর্ণভাবে সুখ ভোগ করছ। ধিক তৃপ্ত লোকেরা, তোমাদের তো খিদে পাবে। ধিক যারা হাসছ, তোমরা দুঃখ করবে ও কাঁদবে। ধিক তোমাদের যখন সব লোকে তোমাদের প্রশংসা করে। এই সব লোকদের পূর্বপুরুষেরা ভণ্ড নবীদেরও প্রশংসা করত। তোমরা যারা শুনছ তাদের আমি বলছি, তোমাদের শত্রুদের ভালোবেসো, যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো, যারা তোমাদের অমঙ্গল চায় তাদের মঙ্গল চেয়েও, যারা তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের জন্য প্রার্থনা করো। যে তোমার এক গালে চড় মারে তাকে অন্য গালেও মারতে দিও, যে তোমার চাদর নিয়ে যায় তাকে জামাও নিতে দিও, যারা তোমার কাছে চায় তাদের দিও। কেউ তোমার কোনো জিনিস নিয়ে গেলে তার ফিরিয়ে চেয়েও না। লোকের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার পেতে চাও তোমরাও তাদের সঙ্গে তেমনই ব্যবহার করো। যারা তোমাদের ভালোবাসে তোমরা যদি তাদেরই কেবল ভালোবাসো, তবে তাতে প্রশংসার কি আছে? খারাপ লোকেরাও তো এইভাবে ভালোবেসে থাকে। যারা তোমাদের মঙ্গল করে তোমরা যদি তাদেরই মঙ্গল করতে থাকো, তবে তাতে প্রশংসার কি আছে? খারাপ লোকেরাও তো তা করে থাকে, যাদের কাছ থেকে তোমরা ফিরে পাওয়ার আশা করো। যদি তাদেরই টাকা ধার দাও তবে তাতে প্রশংসার কি আছে? ফিরে পাবে বলেই তো খারাপ লোকেরা খারাপ লোকদের ধার দিয়ে থাকে। কিন্তু তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো এবং তাদের মঙ্গল করো, কিছুই ফিরে পাওয়ার আশা না রেখে ধার দিও, তাহলে তোমাদের জন্য মহা পুরস্কার আছে আর তোমরা মহান ঈশ্বরের সন্তান হবে, কারণ তিনি অকৃতজ্ঞ এবং দুষ্টদেরও দয়া করেন। তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনই দয়ালু হও। অন্যদের দোষ ধরে বেরিও না, তাতে তোমাদেরও দোষ ধরা হবে না। অন্যদের শাস্তি পাবার যোগ্য বলে মনে করো না, তাতে তোমাদেরও শাস্তি পাবার যোগ্য বলে মনে করা হবে না। অন্যদের ক্ষমা করো, তাতে তোমাদেরও ক্ষমা করা হবে। দান করো, তাতে তোমাদেরও দেওয়া হবে, অনেক বেশি করে, চেপে চেপে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, উপচে পড়বার মতো করে দেওয়া হবে। কারণ যেভাবে তোমরা মেপে দাও তোমাদের জন্য সেভাবে মাপা হবে। পরে যিশু তার শিষ্যদের শিক্ষা দেবার জন্য এই কথা বললেন, একজন অন্ধ কি অন্য আরেকজন অন্ধকে পথ দেখাতে পারে? তাহলে কি তারা দুজনেই গর্তে পড়বে না? ছাত্র তার শিক্ষকের উপরে নয়, কিন্তু পরিপূর্ণ শিক্ষা পেয়ে প্রত্যেকটি ছাত্র তার শিক্ষকের মতোই হয়ে ওঠে। তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে তাই কেবল দেখছ, অথচ তোমার নিজের চোখে যে কড়িকাঠ আছে তা লক্ষ্য করছ না কেন? তোমার নিজের চোখে যে কড়িকাঠ আছে তা যখন লক্ষ্য করছ না, তখন কেমন করে তোমার ভাইকে বলতে পারো, ভাই তোমার চোখে যে কুটা আছে এসো তা বের করে দি? ভণ্ড, প্রথমে তোমার নিজের চোখ থেকে কড়িকাঠটা বের করে ফেলো, তাহলে তোমার ভাইয়ের চোখে যে কুটাটা আছে তা বের করবার জন্য স্পষ্ট দেখতে পাবে। ভালো গাছে খারাপ ফল ধরে না, আবার খারাপ গাছেও ভালো ফল ধরে না। ফল দিয়েই গাছ চেনা যায়। লোকে কাঁটা ঝোপ থেকে ডুমুর এবং কাঁটা গাছ থেকে আঙুর তোলে না। ভালো লোক তার অন্তর্ভরা ভালো থেকে ভালো কথাই বের করে আনে, আর মন্দ লোক তার অন্তর্ভরা মন্দ থেকে মন্দ কথা বের করে আনে। মানুষের অন্তর যা দিয়ে পূর্ণ থাকে মুক্ত সেই কথাই বলে। তোমরা কেন আমাকে প্রভু প্রভু বলে ডাকো? অথচ আমি যা বলি তা করো না? যে কেউ আমার কাছে এসে আমার কথা শোনে এবং সেই মতো কাজ করে, সে কার মতো আমি তা তোমাদের বলি। সে এমন একজন লোকের মতো যে বাড়ি তৈরি করবার জন্য গভীর করে মাটি কেটে পাথরের উপর ভিত্তি গাঁথল, পরে বন্যা আসল এবং নদীর জলের স্রোত সেই বাড়ির উপর এসে পড়ল, কিন্তু ঘরটা নাড়াতে পারল না, কারণ সেটা শক্ত করেই তৈরি করা হয়েছিল। যে আমার কথা শোনে অথচ সেই মতো কাজ না করে, সে এমন একজন লোকের মতো যে মাটির উপর ভিত্তি ছাড়াই বাড়ি তৈরি করল, পরে নদীর জলের স্রোত যখন সেই বাড়ির উপর এসে পড়ল তখনই সেই ঘরটা পড়ে একেবারে ধ্বংস হয়ে গেল।
সপ্তম অধ্যায়।
সেনাপতির দাস সুস্থ হল। যিশু লোকদের কাছে এসব কথা বলা শেষ করে কফরনাউম শহরে গেলেন। সেখানে একজন রোমীয় শত সেনাপতির দাস অসুস্থ হয়ে মরবার মতো হয়েছিল। এই দাসকে সেই সেনাপতি খুব ভালোবাসতেন। তিনি যিশুর বিষয় শুনে যিহুদীদের কয়েকজন বৃদ্ধ নেতাকে যিশুর কাছে অনুরোধ করতে পাঠালেন যেন তিনি এসে তার দাসকে সুস্থ করেন। সেই নেতারা যিশুর কাছে এসে তাকে বিশেষভাবে অনুরোধ করে বললেন, আপনি যার জন্য এই কাজ করবেন সে এর উপযুক্ত, কারণ সে আমাদের লোকদের ভালোবাসে এবং আমাদের সমাজ ঘর সেই তৈরি করিয়ে দিয়েছে। তখন যিশু তাদের সঙ্গে চললেন। তিনি সেই বাড়ির কাছে আসলে পর সেই সেনাপতি তার বন্ধুদের দিয়ে বলে পাঠালেন, প্রভু আর কষ্ট করবেন না, কারণ আপনি যে আমার বাড়িতে ঢোকেন তার যোগ্য আমি নই, সেই জন্য আপনার কাছে যাবার উপযুক্ত আমি নিজেকে মনে করি না। আপনি কেবল মুখে বলুন, তাতেই আমার দাস ভালো হয়ে যাবে। আমি একথা জানি, কারণ আমাকেও অন্যের কথা মতো চলতে হয় এবং সৈন্যরাও আমার কথা মতো চলে। আমি একজনকে যাও বললে সে যায়, অন্যজনকে এসো বললে সে আসে, আর আমার দাসকে এটা করো বললে সে তা করে। এই কথা শুনে যীশু আশ্চর্য হলেন এবং যে সব লোকেরা ভিড় করে তার পিছনে আসছিল তাদের দিকে ফিরে তিনি বললেন, আমি আপনাদের বলছি ইসরায়েলীয়দের মধ্যেও এত বড় বিশ্বাস আমি কখনো দেখিনি। সেনাপতি যাদের পাঠিয়েছিলেন তারা তার ঘরে ফিরে গিয়ে সেই দাসকে সুস্থ দেখতে পেলেন।
বিধবার ছেলেকে জীবন দান। এর কিছু পরে যীশু নাইন নামে একটা গ্রামের দিকে চললেন। তাঁর শিষ্যেরা এবং আরো অনেক লোক তার সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। যখন তিনি সেই গ্রামের ফটকের কাছে পৌঁছালেন তখন লোকের একজন মৃত লোককে বাইরে নিয়ে যাচ্ছিল। যে লোকটি মারা গিয়েছিল সে ছিল তার মায়ের একমাত্র সন্তান, আর সেই মাও ছিল বিধবা। গ্রামের অনেক লোক সেই বিধবার সঙ্গে ছিল। সেই বিধবাকে দেখে প্রভু মমতায় পূর্ণ হয়ে বললেন, আর কেঁদো না। তারপর যীশু কাছে গিয়ে খাট ছুলেন। এতে যারা মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়াল। যীশু বললেন, যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। তাতে যে মারা গিয়েছিল সে লোকটি উঠে বসল এবং কথা বলতে লাগল। যীশু তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। এতে সকলের অন্তর ভক্তি ও ভয়ে পূর্ণ হল। তারা ঈশ্বরের গৌরব করে বলতে লাগল, আমাদের মধ্যে একজন মহান নবী উপস্থিত হয়েছেন, ঈশ্বর দয়া করে তার লোকদের দিকে মনোযোগ দিয়েছেন। যীশুর বিষয়ে এই কথা যিহূদিয়া প্রদেশ ও তার আশেপাশের সব জায়গায় ছড়িয়ে গেল।
প্রভু যীশুর কাছে যোহনের শিষ্যেরা, বাপ্তিস্মদাতা যোহনের শিষ্যেরা এসব ঘটনার কথা যোহনকে জানাল। তখন যোহন তার দুজন শিষ্যকে ডেকে প্রভুর কাছে এই কথা জিজ্ঞাসা করে পাঠালেন, যার আসবার কথা আছে আপনি কি তিনি, না আমরা অন্য কারো জন্য অপেক্ষা করব? সেই লোকেরা যীশুর কাছে এসে বলল, বাপ্তিস্মদাতা যোহন আপনার কাছে আমাদের জিজ্ঞাসা করতে পাঠিয়েছেন, যার আসবার কথা আছে আপনি কি তিনি, না আমরা অন্য কারো জন্য অপেক্ষা করব? তখন যীশু অনেক লোককে রোগ থেকে ও ভীষণ যন্ত্রণা থেকে সুস্থ করলেন এবং মন্দ আত্মায় পাওয়া লোকদের ভালো করলেন, আর অনেক অন্ধ লোককেও দেখবার শক্তি দিলেন। এসব করবার পরে যীশু যোহনের শিষ্যদের প্রশ্নের উত্তরে বললেন, তোমরা যা দেখলে ও শুনলে তা গিয়ে যোহনকে বলো, তাকে জানাও যে অন্ধেরা দেখছে, খোরারা হাঁটছে, কুষ্ঠরোগীরা সুস্থ হচ্ছে, কালারা শুনছে, মৃতেরা বেঁচে উঠছে এবং গরিবদের কাছে সুখবর প্রচার করা হচ্ছে, আর সেই ধন্য যে আমাকে নিয়ে মনে কোনো বাধা না পায়। যোহন যাদের পাঠিয়েছিলেন সেই লোকেরা চলে গেলে পর যীশু লোকদের কাছে যোহনের বিষয়ে বলতে লাগলেন, আপনারা মরু এলাকায় কি দেখতে গিয়েছিলেন, বাতাসে দোলা নলখাগড়া? তা না হলে কি দেখতে গিয়েছিলেন, সুন্দর কাপড় পরা একজন লোককে কি, যারা দামি দামি কাপড় পরে ও জাঁকজমকের সঙ্গে বাস করে, তারা তো রাজবাড়িতে থাকে, তা না হলে কি দেখতে গিয়েছিলেন, কোন নবীকে কি? হ্যাঁ আমি আপনাদের বলছি তিনি নবীর চেয়েও বড়, যোহনই সেই লোক যার বিষয়ে পবিত্র শাস্ত্রে লেখা আছে, দেখো আমি তোমার আগে আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি, সে তোমার আগে গিয়ে তোমার পথ প্রস্তুত করবে। আমি আপনাদের বলছি মানুষের মধ্যে কেউই যোহনের চেয়ে বড় নয়, তবুও ঈশ্বরের রাজ্যের মধ্যে সবচেয়ে যে ছোট সেও যোহনের চেয়ে মহান। সব সাধারণ লোকেরা ও কর আদায়কারীরা যোহনের প্রচার শুনেছিল এবং তার কাছে বাপ্তিস্ম গ্রহণ করে ঈশ্বরকে ন্যায়বান বলে স্বীকার করে নিয়েছিল। কিন্তু ফরিসিরা ও ধর্মশিক্ষকেরা যোহনের কাছে বাপ্তিস্ম গ্রহণ করেনি বলে নিজেদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যকে তারা অগ্রাহ্য করেছিলেন। যীশু আরো বললেন, তাহলে একালের লোকদের আমি কিসের সঙ্গে তুলনা করব, তারা কিসের মতো? তারা এমন ছেলে মেয়েদের মতো যারা বাজারে বসে একে অন্যকে ডেকে বলে, আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম কিন্তু তোমরা নাচলে না, আমরা দুঃখের গান গাইলাম কিন্তু তোমরা কাঁদলে না, বাপ্তিস্মদাতা যোহন এসে রুটি বা আঙ্গুর রস খেলেন না বলে আপনারা বলছেন তাকে ভূতে পেয়েছে, আর মনুষ্যপুত্র এসে খাওয়া দাওয়া করেন বলে আপনারা বলছেন দেখো এই লোকটা পেটুক ও মদঘোর, কর আদায়কারী ও খারাপ লোকদের বন্ধু। কিন্তু জ্ঞানের অধীনে যারা চলে তাদের জীবনই প্রমাণ করে যে জ্ঞান খাঁটি।
ফরিসি শিমনের বাড়িতে প্রভু যীশু। একজন ফরিসি যীশুকে তার সঙ্গে খাবার নিমন্ত্রণ করলেন। তখন যীশু তার বাড়িতে গিয়ে ভোজে যোগ দিলেন। সেই গ্রামে একজন খারাপ স্ত্রীলোক ছিল। সেই ফরিসির ঘরে যীশু ভোজে যোগ দিয়েছেন জানতে পেরে সে একটা সাদা পাথরের পাত্রে করে আতর নিয়ে আসল। পরে সে যীশুর পিছনে তার পায়ের কাছে গিয়ে দাঁড়াল এবং কেঁদে কেঁদে চোখের জলে তার পা ভিজাতে লাগল। তারপর সে তার মাথার চুল দিয়ে তার পা মুছিয়ে দিল এবং তার পায়ের উপর চুমু দিয়ে সেই আতর ঢেলে দিল। যে ফরিসি যীশুকে নিমন্ত্রণ করেছিলেন তিনি এ দেখে মনে মনে বলতে লাগলেন, যদি এই লোকটা নবী হতো তবে জানতে পারত কে এবং কি রকম স্ত্রীলোক তার পা ছুঁচ্ছে, স্ত্রীলোকটা তো খারাপ। যীশু সেই ফরিসিকে বললেন, শিমন, তোমাকে আমার কিছু বলবার আছে। শিমন বললেন, গুরু বলুন। যীশু বললেন, কোন এক মহাজনের কাছে দুজন লোক টাকা ধারত, একজন ধারত 500 দিনার আর অন্যজন 50 দিনার। তাদের কারো ঋণ শোধ দেবার ক্ষমতা ছিল না বলে তিনি দয়া করে দুজনকেই ক্ষমা করলেন। তাহলে বল দেখি তাদের দুজনের মধ্যে কে সেই মহাজনকে বেশি ভালোবাসবে। শিমন বললেন, আমার মনে হয় যার বেশি ঋণ ক্ষমা করা হল সেই। যীশু তাকে বললেন, তুমি ঠিক বলেছ। তারপর যীশু সেই স্ত্রীলোকটির দিকে মুখ ফিরিয়ে শিমনকে বললেন, তুমি এই স্ত্রীলোকটিকে তো দেখছ, আমি তোমার ঘরে আসলে পর তুমি আমার পা ধোয়ার জল দাওনি, কিন্তু সে চোখের জলে আমার পা ধুয়ে তার চুল দিয়ে মুছিয়ে দিয়েছে। তুমি আমাকে চুমু দাওনি, কিন্তু আমি ঘরে আসবার পর থেকেই সে আমার পায়ে চুমু দিচ্ছে। তুমি আমার মাথায় তেল দাওনি, কিন্তু সে আমার পায়ের উপর আতর ঢেলে দিয়েছে। তাই আমি তোমাকে বলছি, সে বেশি ভালোবাসা দেখিয়েছে বলে বোঝা যাচ্ছে যে তার পাপ অনেক হলেও তা ক্ষমা করা হয়েছে। যার অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসা দেখায়। পরে যীশু সেই স্ত্রীলোকটিকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হয়েছে। যারা যীশুর সঙ্গে খেতে বসেছিল তারা মনে মনে বলতে লাগল, এ কে যে পাপও ক্ষমা করে। যীশু তখন সেই স্ত্রীলোকটিকে বললেন, তুমি বিশ্বাস করেছ বলে পাপ থেকে উদ্ধার পেয়েছ, শান্তিতে চলে যাও। এরপরে যীশু গ্রামে গ্রামে ও শহরে শহরে ঘুরে ঈশ্বরের রাজ্যের সুখবর প্রচার করতে লাগলেন। তার সঙ্গে তার 12 জন শিষ্য এবং কয়েকজন স্ত্রীলোকও ছিলেন। এই স্ত্রীলোকেরা মন্দ আত্মার হাত থেকে রেহাই পেয়েছিলেন ও রোগ থেকে সুস্থ হয়েছিলেন। এরা হলেন মরিয়ম, যাকে মগদলিনী বলা হতো, ও যার মধ্য থেকে 7টা মন্দ আত্মা বের হয়ে গিয়েছিল, রাজা হেরোদের কর্মচারী কুশের স্ত্রী জোহানা, সোসন্না এবং আরও অনেক স্ত্রীলোক। যীশু ও তার শিষ্যদের সেবা যত্নের জন্য এরা সবাই নিজের টাকা পয়সা থেকে খরচ করতেন।
অষ্টম অধ্যায়।
একজন চাষির গল্প। সেই সময় ভিন্ন ভিন্ন গ্রাম থেকে অনেক লোক যীশুর কাছে এসে ভিড় করল। তখন তিনি তাদের শিক্ষা দেবার জন্য একটা গল্প বললেন। গল্পটা এই, একজন চাষি বীজ বুনতে গেল। বীজ বুনবার সময় কতগুলো বীজ পথের পাশে পড়ল, লোকেরা সেগুলো পায়ে মারাল এবং পাখিরা এসে খেয়ে ফেলল। কতগুলো বীজ পাথুরে জমিতে পড়ে বেড়ে উঠল কিন্তু রস না পেয়ে শুকিয়ে গেল। আবার কতগুলো বীজ কাঁটাবনের মধ্যে পড়ল, পরে কাঁটা গাছ সেই চারাগুলোর সঙ্গে বেড়ে উঠে সেগুলো চেপে রাখল। আবার কতগুলো বীজ ভালো জমিতে পড়ল এবং বেড়ে উঠে 100 গুণ ফসল জন্মাল। এই কথা বলবার পরে যীশু জোরে বললেন, যা শুনবার কান আছে সে শুনুক। এরপরে তার শিষ্যরা যীশুকে সেই গল্পের অর্থ জিজ্ঞাসা করলেন। তখন যীশু বললেন, ঈশ্বরের রাজ্যের গোপন সত্যগুলো তোমাদেরই জানতে দেওয়া হয়েছে, কিন্তু অন্যদের কাছে আমি তা গল্পের মধ্য দিয়ে বলি, যেন তারা দেখেও না দেখে আর শুনেও না বোঝে। গল্পটার মানে এই, বীজ হল ঈশ্বরের বাক্য, পথের পাশে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে যারা সেই বাক্য শোনে বটে, কিন্তু পরে শয়তান এসে তাদের অন্তর থেকে তা তুলে নিয়ে যায়, তাতে তারা তা বিশ্বাস করতে পারে না বলে পাপ থেকে উদ্ধার পায় না। পাথুরে জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে যারা সেই বাক্য শুনে আনন্দের সঙ্গে গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে তার শিকড় ভালো করে বসে না, তাই তারা অল্পদিনের জন্য বিশ্বাস করে, কিন্তু যখন পরীক্ষা আসে তখন পিছিয়ে যায়। কাঁটাবনের মধ্যে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে যারা তা শোনে, কিন্তু জীবন পথে চলতে চলতে সংসারের চিন্তা ভাবনা, ধন সম্পত্তি এবং সুখ ভোগের মধ্যে তারা চাপা পড়ে যায়, তাতে তাদের জীবনে কোনো পাকা ফল দেখা দেয় না। ভালো জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে যারা সৎ ও সরল মনে সেই বাক্য শুনে শক্ত করে ধরে রাখে এবং তাতে স্থির থেকে জীবনে পাকা ফল দেখায়। কেউ বাতি জ্বালাবার পরে কোনো পাত্র দিয়ে তা ঢেকে রাখে না বা খাটের নিচে রাখে না, বরং বাতিদানের উপরেই রাখে, যেন ভিতরে যারা আসে তারা আলো দেখতে পায়। এমন কিছু লুকানো নেই যা প্রকাশিত হবে না, বা এমন কিছু গোপন নেই যা জানা যাবে না কিংবা প্রকাশ পাবে না। এই জন্য কিভাবে শুনছো সেই বিষয়ে মনোযোগ দাও, কারণ যার আছে তাকে আরও দেওয়া হবে, কিন্তু যার নেই তার যা আছে বলে সে মনে করে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। এই সময় যিশুর মা ও ভাইয়েরা তার কাছে আসলেন, কিন্তু ভিড়ের জন্য তার সঙ্গে দেখা করতে পারলেন না। তখন একজন লোক তাকে বলল, আপনার মা ও ভাইয়েরা আপনার সঙ্গে দেখা করবার জন্য বাইরে দাঁড়িয়ে আছেন। এতে যিশু লোকদের বললেন, যারা ঈশ্বরের বাক্য শুনে সেই মতো কাজ করে তারাই আমার মা ও আমার ভাই।
ঝড় থামানো। একদিন যিশু ও তাঁর শিষ্যেরা একটা নৌকায় উঠলেন। তিনি শিষ্যদের বললেন, চলো আমরা সাগরের ওপারে যাই। শিষ্যেরা নৌকা ছাড়লেন। নৌকা চলতে থাকলে যিশু ঘুমিয়ে পড়লেন। সেই সময় হঠাৎ সাগরে ঝড় উঠল এবং নৌকাটা জলে পূর্ণ হতে লাগল। এতে শিষ্যেরা খুব বিপদে পড়লেন। তারা যিশুর কাছে গিয়ে তাকে জাগিয়ে বললেন, প্রভু প্রভু, আমরা যে মরলাম। তখন যিশু উঠে বাতাস ও জলের ঢেউকে ধমক দিলেন। তাতে বাতাস আর ঢেউ থামল এবং সব কিছু শান্ত হয়ে গেল। তিনি শিষ্যদের বললেন, তোমাদের বিশ্বাস কোথায়? শিষ্যেরা ভক্তিপূর্ণ ভয়ে আশ্চর্য হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি কে যিনি বাতাস ও জলকে আদেশ দিলে পর তারাও তার কথা শোনে?
মন্দ আত্মায় পাওয়া লোকটি সুস্থ হল। এরপরে যিশু ও তার শিষ্যেরা সাগর পার হয়ে গালিল প্রদেশের উল্টা দিকে গেরাসেনীদের এলাকায় গেলেন। তিনি যখন নৌকা থেকে নামলেন তখন গ্রামের একজন লোক তার কাছে আসল। সেই লোকটির মধ্যে অনেকগুলো মন্দ আত্মা ছিল। সে অনেকদিন ধরে কাপড় চোপড় পরত না এবং বাড়িতে না থেকে কবরস্থানে থাকত। যিশুকে দেখে সে চিৎকার করে উঠল এবং তার সামনে মাটিতে পড়ে জোরে জোরে বলল, মহান ঈশ্বরের পুত্র যিশু, আমার সঙ্গে আপনার কি দরকার? দয়া করে আপনি আমাকে যন্ত্রণা দেবেন না। লোকটা এই কথা বলল কারণ যিশু সেই মন্দ আত্মাকে তার মধ্য থেকে বের হয়ে যেতে আদেশ দিয়েছিলেন। সেই মন্দ আত্মা বারবার করে লোকটিকে আঁকড়ে ধরত, যদিও তখন তার হাত পা শিকল দিয়ে বাঁধা থাকত এবং তাকে পাহারা দেওয়া হতো, তবুও সে সেই শিকল ছিঁড়ে ফেলত আর সেই মন্দ আত্মা তাকে নির্জন জায়গায় তাড়িয়ে নিয়ে যেত। যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, বাহিনী। কারণ অনেকগুলো মন্দ আত্মা তার ভিতরে ঢুকেছিল। তখন সেই আত্মাগুলো যিশুকে কাকুতি মিনতি করতে লাগল যেন তিনি তাদের অতল গর্তে না পাঠান। সেখানে পাহাড়ের ধারে খুব বড় এক পাল শুয়োর চড়ছিল। মন্দ আত্মাগুলো যিশুকে অনুরোধ করল যেন তিনি সেই শুয়োরগুলোর ভিতরে ঢুকতে তাদের অনুমতি দেন। তিনি অনুমতি দিলে পর তারা লোকটির মধ্য থেকে বের হয়ে শুয়োরগুলোর ভিতরে ঢুকল। তাতে সেই শুয়োরের পাল সাগরের ঢালু পাড় দিয়ে জোরে দৌড়ে গিয়ে জলে ডুবে মরল। যারা শুয়োর চড়াচ্ছিল তারা এই ঘটনা দেখে দৌড়ে গিয়ে সেই গ্রামে ও তার আশেপাশের সব জায়গায় এই খবর দিল। কি হয়েছে তা দেখবার জন্য তখন লোকেরা বের হয়ে আসল। যিশুর কাছে এসে তারা দেখল যার মধ্য থেকে মন্দ আত্মাগুলো বের হয়ে গেছে সে কাপড় চোপড় পরে সুস্থ মনে যিশুর পায়ের কাছে বসে আছে। এ দেখে তারা ভয় পেল। যারা এই ঘটনা দেখেছিল তারা ওই লোকদের কাছে বলল, কেমন করে লোকটা সুস্থ হয়েছে? তখন গেরাসেনীদের এলাকার সমস্ত লোক যিশুকে তাদের কাছ থেকে চলে যেতে অনুরোধ করল, কারণ তারা ভীষণ ভয় পেয়েছিল। তখন যিশু ফিরে যাবার জন্য নৌকায় উঠলেন। যে লোকটির মধ্য থেকে মন্দ আত্মাগুলো বের হয়ে গিয়েছিল সেই লোকটি যিশুকে অনুরোধ করল যেন সে তার সঙ্গে যেতে পারে। যিশু কিন্তু তাকে এই বলে বাড়ি পাঠিয়ে দিলেন, তুমি বাড়ি ফিরে যাও এবং ঈশ্বর তোমার জন্য কত বড় কাজ করেছেন তা প্রচার করো। সেই লোকটি তখন গ্রামে গেল এবং যিশু তার জন্য কত বড় কাজ করেছেন তা সমস্ত জায়গায় বলে বেড়াতে লাগল।
একটি মৃত বালিকা ও একজন অসুস্থ স্ত্রীলোক। যিশু অন্য পারে ফিরে যাবার পর সেখানকার লোকেরা তাকে খুশি মনে গ্রহণ করল, কারণ তারা তার জন্য অপেক্ষা করছিল। পরে যাইর নামে সমাজঘরের একজন নেতা এসে যিশুর পায়ের উপর পড়লেন। তার ১২ বছরের একমাত্র মেয়েটি মরবার মতো হয়েছিল, তাই তিনি যিশুকে তার বাড়িতে আসবার জন্য কাকুতি মিনতি করতে লাগলেন। যিশু যখন যাচ্ছিলেন তখন লোকেরা তার চারিদিকে ভিড় করে ঠেলাঠেলি করছিল। তাদের মধ্যে একজন স্ত্রীলোক ১২ বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। ডাক্তারদের পিছনে সে তার সবকিছুই খরচ করেছিল, কিন্তু কেউই তাকে ভালো করতে পারেনি। সে পিছন দিক থেকে যিশুর কাছে এসে তার চাদরের ঝালরটা ছুঁল, আর তখনই তার রক্তস্রাব বন্ধ হল। তখন যিশু বললেন, কে আমাকে ছুঁল? সবাই অস্বীকার করলে পর পিতর ও তার সঙ্গীরা যিশুকে বললেন, প্রভু, লোকেরা আপনার চারপাশে চাপাচাপি করে আপনার উপর পড়ছে। তবুও যিশু বললেন, আমি জানি কেউ আমাকে ছুঁয়েছে, কারণ আমি বুঝতে পারলাম আমার মধ্য থেকে শক্তি বের হল। সেই স্ত্রীলোকটি যখন দেখল সে ধরা পড়েছে, তখন কাঁপতে কাঁপতে যিশুর সামনে সে উবুড় হয়ে পড়ল। পরে সকলের সামনেই সে যিশুকে বলল কেন সে তাকে ছুঁয়েছিল আর কেমন করে সে তখনই ভালো হয়েছে। যিশু সেই স্ত্রীলোকটিকে বললেন, তুমি বিশ্বাস করেছ বলে ভালো হয়েছ, শান্তিতে চলে যাও। যিশু তখনও কথা বলছেন, এমন সময় সেই সমাজঘরের নেতার বাড়ি থেকে একজন এসে বলল, আপনার মেয়েটি মারা গেছে, গুরুকে আর কষ্ট দেবেন না। এই কথা শুনে যিশু যাইরকে বললেন, ভয় করবেন না, কেবল বিশ্বাস করুন, তাতেই সে বাঁচবে। যিশু যাইরের বাড়িতে পৌঁছে পিতর, জোহন ও জাকব এবং মেয়েটির মা বাবা ছাড়া আর কাউকে ঘরের ভিতরে আসতে দিলেন না। সবাই মেয়েটির জন্য কান্নাকাটি ও দুঃখ করছিল। তখন যিশু বললেন, আর কেঁদো না, মেয়েটি মারা যায়নি, ঘুমাচ্ছে। লোকেরা হাসাহাসি করতে লাগল, কারণ তারা জানত মেয়েটি মারা গেছে। পরে যিশু মেয়েটির হাত ধরে ডেকে বললেন, খুকি, ওঠো। এতে মেয়েটির প্রাণ ফিরে আসলো আর সে তখনই উঠে দাঁড়াল। তখন যিশু আদেশ করলেন যেন মেয়েটিকে কিছু খেতে দেওয়া হয়। মেয়েটির মা বাবা খুব অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু যিশু তাদের বারণ করে দিলেন যেন এই ঘটনার কথা তারা কাউকে না বলেন।
নবম অধ্যায়।
শিষ্যদের প্রচার যাত্রা। এরপরে যিশু সেই ১২ জন শিষ্যকে ডেকে একসঙ্গে করলেন এবং সব মন্দ আত্মাদের উপরে ক্ষমতা ও অধিকার দান করলেন। তিনি তাদের রোগ ভালো করবার ক্ষমতাও দিলেন। তারপর তিনি তাদের ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করতে ও রোগীদের সুস্থ করতে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বললেন, তোমরা পথের জন্য লাঠি, থলি, রুটি বা টাকা কিছুই নিও না, এমনকি দুটা করে জামাও না। যে বাড়িতে তোমরা ঢুকবে সেই গ্রাম না ছাড়া পর্যন্ত সেই বাড়িতেই থেকো। যদি লোকে তোমাদের গ্রহণ না করে, তবে তাদের গ্রাম ছেড়ে যাবার সময় তোমাদের পায়ের ধুলা ঝেড়ে ফেল, যেন সেটাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়ায়। তখন শিষ্যেরা গ্রামে গ্রামে গিয়ে ঈশ্বরের রাজ্যের সুখবর প্রচার করতে এবং রোগ ভালো করতে লাগলেন। যিশু যা করছিলেন সেই সব কথা শুনে শাসনকর্তা হেরোদ কিছুই বুঝে উঠতে পারলেন না। এর কারণ হল, কেউ কেউ বলছিল যে বাপ্তিস্মদাতা যোহন মৃত্যু থেকে বেঁচে উঠেছেন, কেউ কেউ বলছিল যে এলিও দেখা দিয়েছেন, আবার কেউ কেউ বলছিল যে অনেকদিন আগেকার একজন নবী বেঁচে উঠেছেন। হেরোদ বললেন, আমি তো যোহনের মাথা কেটে ফেলেছি, তবে যার বিষয়ে আমি এই সব শুনছি সে কে? হেরোদ যিশুকে দেখবার চেষ্টা করতে লাগলেন।
5000 লোককে খাওয়ানো, যিশু যে শিষ্যদের পাঠিয়েছিলেন তারা ফিরে আসলেন এবং কি কি করেছেন সবকিছু তারা যিশুকে বললেন। তখন যিশু তাদের নিয়ে গোপনে বৈদসহিদা বলে একটা গ্রামে গেলেন। সেই খবর জানতে পেরে অনেক লোক যিশুর পিছনে পিছনে চলল। তিনি সেই লোকদের গ্রহণ করলেন এবং তাদের কাছে ঈশ্বরের রাজ্যের কথা বললেন। এছাড়া যাদের সুস্থ হবার দরকার ছিল তাদের সুস্থ করলেন। যখন বেলা শেষ হয়ে আসল, তখন সেই 12 জন শিষ্য এসে যিশুকে বললেন, আমরা যেখানে আছি সেটা একটা নির্জন জায়গা, তাই এই লোকদের বিদায় দিন, যেন তারা কাছের পাড়ায় এবং গ্রামগুলোতে গিয়ে খাবার এবং থাকবার জায়গা খুঁজে নিতে পারে। যিশু তাদের বললেন, তোমরাই ওদের খেতে দাও। তারা বললেন, কিন্তু আমাদের কাছে কেবল 5টা রুটি আর 2টা মাছ ছাড়া আর কিছুই নেই, অবশ্য আমরা গিয়ে এই সব লোকদের জন্য খাবার কিনে আনতে পারি। সেখানে প্রায় 5000 পুরুষ লোক ছিল। যিশু তার শিষ্যদের বললেন, 50 জন 50 জন করে এক এক দলে লোকদের বসিয়ে দাও। শিষ্যরা সেইভাবে এই সব লোকদের বসিয়ে দিলেন। তখন যিশু সেই 5টা রুটি আর 2টা মাছ নিয়ে আকাশের দিকে তাকালেন এবং সেগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেবার পর টুকরা টুকরা করলেন। তারপর তিনি লোকদের দেবার জন্য সেগুলো শিষ্যদের হাতে দিলেন। লোকেরা সবাই পেট ভরে খেল। পরে যে টুকরাগুলো পড়ে রইল তা 12টা টুকরিতে তুলে নেওয়া হল।
নিজের মৃত্যুর বিষয়ে প্রভু যিশু। একবার যিশু একটা নির্জন জায়গায় প্রার্থনা করছিলেন। তার সঙ্গে কেবল তার শিষ্যরাই ছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আমি কে? এ বিষয়ে লোকে কি বলে? শিষ্যরা বললেন, কেউ কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ কেউ বলে এলিও, আবার কেউ কেউ বলে অনেক দিন আগেকার একজন নবী বেঁচে উঠেছেন। যিশু তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? পিতর বললেন, আপনি ঈশ্বরের সেই মসীহ। তখন যিশু তাদের সাবধান করলেন এবং আদেশ দিলেন যেন তারা কাউকে এ কথা না বলেন। তিনি তাদের আরো বললেন, মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করতে হবে, বৃদ্ধ নেতারা, প্রধান পুরোহিতেরা এবং ধর্মশিক্ষকেরা তাকে অগ্রাহ্য করবেন, তাকে মেরে ফেলা হবে এবং 3 দিনের দিন তাকে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে। তারপর তিনি সবাইকে বললেন, যদি কেউ আমার পথে আসতে চায় তবে সে নিজের ইচ্ছা মতো না চলুক, প্রত্যেক দিন নিজের ক্রুশ বয়ে নিয়ে সে আমার পিছনে আসুক। যে কেউ তা নিজের জন্য বেঁচে থাকতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে, কিন্তু যে আমার জন্য তার জীবন উৎসর্গ করতে রাজি থাকে সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। যদি কেউ সমস্ত জগৎ লাভ করে তার সত্যিকারের জীবন হারায় তবে তার কি লাভ হল? যদি কেউ আমাকে নিয়ে ও আমার কথা নিয়ে লজ্জা বোধ করে তবে মনুষ্যপুত্র যখন নিজের মহিমা এবং পিতা ও পবিত্র স্বর্গদূতদের মহিমায় আসবেন তখন তিনিও সেই লোকের সম্বন্ধে লজ্জা বোধ করবেন। আমি তোমাদের সত্যিই বলছি, এখানে এমন কয়েকজন আছে যাদের কাছে ঈশ্বরের রাজ্য দেখা না দেওয়া পর্যন্ত তারা মারা যাবে না।
প্রভু যীশুর উজ্জ্বল চেহারা, এইসব কথা বলবার প্রায় এক সপ্তাহ পরে যীশু প্রার্থনা করবার জন্য পিতর, যোহন ও যাকবকে নিয়ে একটা পাহাড়ে গেলেন। প্রার্থনা করবার সময় যীশুর মুখের চেহারা বদলে গেল এবং তার কাপড় চোপড় বিদ্যুতের মতো উজ্জ্বল সাদা হয়ে গেল। আর দুজন লোককে তার সঙ্গে কথা বলতে দেখা গেল, সেই দুজন ছিলেন মসি এবং এলিও। তারা মহিমার সঙ্গে দেখা দিলেন। জেরুসালেমে যে মৃত্যুর সামনে যীশু উপস্থিত হতে যাচ্ছিলেন তারা সেই বিষয়ে কথাবার্তা বলছিলেন। পিতর ও তার সঙ্গীরা সেই সময় অঘরে ঘুমাচ্ছিলেন। তারা জেগে উঠে যীশুর মহিমা দেখতে পেলেন এবং তার সঙ্গে দাঁড়ানো সেই দুজন লোককেও দেখলেন। সেই দুজন যখন যীশুর কাছ থেকে চলে যাচ্ছিলেন তখন পিতর যীশুকে বললেন, প্রভু ভালোই হয়েছে যে আমরা এখানে আছি। আমরা এখানে তিনটা কুঁড়ে ঘর তৈরি করি, একটা আপনার, একটা মসির ও একটা এলিয়ের জন্য। তিনি যে কি বলছিলেন তা নিজেই বুঝছিলেন না। পিতর যখন কথা বলছিলেন তখন একটা মেঘ এসে তাদের ঢেকে ফেলল। তারা সেই মেঘের মধ্যে ঢাকা পড়লে পর শিষ্যেরা ভয় পেলেন। আর সেই মেঘ থেকে এই কথা শোনা গেল, ইনি আমার পুত্র যাকে আমি বেছে নিয়েছি, তোমরা এর কথা শোনো। যখন কথা থেমে গেল তখন দেখা গেল যীশু একাই আছেন। শিষ্যেরা যা দেখেছিলেন সেই বিষয়ে সেই সময় কাউকে কিছু না বলে তারা চুপ করে রইলেন।
মন্দ আত্মায় পাওয়া ছেলেটি সুস্থ হল। পরের দিন যীশু ও সেই তিনজন শিষ্য পাহাড় থেকে নেমে আসলে পর অনেক লোক যীশুর সঙ্গে দেখা করতে আসলো। তখন ভিড়ের মধ্য থেকে একজন লোক চিৎকার করে যীশুকে বলল, গুরু দয়া করে আমার ছেলেটাকে দেখুন, সে আমার একমাত্র ছেলে। তাকে একটা মন্দ আত্মায় ধরে এবং সে হঠাৎ চিৎকার করে ওঠে। সেই আত্মা যখন তাকে মুচড়ে ধরে তখন তার মুখ থেকে ফেনা বের হয়। তারপর খুব কষ্ট দিয়ে তাকে প্রায় মরার মতো করে সে ছেড়ে দেয়। আমি আপনার শিষ্যদের কাছে কাকুতি মিনতি করেছিলাম যেন তারা সেই আত্মাকে ছাড়িয়ে দেন, কিন্তু তারা পারলেন না। তখন যীশু বললেন, অবিশ্বাসী ও দুষ্ট লোকেরা, আর কতদিন আমি তোমাদের সঙ্গে থাকব ও তোমাদের সহ্য করব? তোমার ছেলেকে এখানে আনো। ছেলেটা যখন আসছিল তখন সেই মন্দ আত্মা তাকে আছাড় মেরে মুচড়ে ধরল। এতে যীশু সেই মন্দ আত্মাকে ধমক দিলেন এবং ছেলেটিকে সুস্থ করে তার বাবার কাছে ফিরিয়ে দিলেন। ঈশ্বর যে কত মহান তা দেখে সবাই আশ্চর্য হল।
নানা রকম উপদেশ ও জেরুসালেম যাত্রা। যীশু যা করছিলেন সেই বিষয়ে সবাই যখন আশ্চর্য হয়ে ভাবছিল তখন তিনি তার শিষ্যদের বললেন, আমার কথা মন দিয়ে শোনো, মনুষ্যপুত্রকে লোকদের হাতে ধরিয়ে দেওয়া হবে। শিষ্যরা কিন্তু সে কথা বুঝলেন না, ঈশ্বর তাদের কাছে তা গোপন রেখেছিলেন যেন তারা বুঝতে না পারেন। এই নিয়ে কোনো কথা যীশুকে জিজ্ঞাসা করতেও শিষ্যদের ভয় হল। শিষ্যদের মধ্যে কে সবচেয়ে বড় সেই বিষয়ে তাদের মধ্যে তর্ক হচ্ছিল। যীশু তাদের মনের চিন্তা বুঝতে পেরে একটা শিশুকে নিয়ে নিজের পাশে দাঁড় করালেন। তারপর তিনি তাদের বললেন, যে কেউ আমার নামে এই শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, যে আমাকে গ্রহণ করে আমাকে যিনি পাঠিয়েছেন সে তাকেই গ্রহণ করে। তোমাদের সকলের মধ্যে সবচেয়ে যে ছোট সেই বড়। যোহন বললেন, প্রভু আপনার নামে আমরা একজনকে মন্দ আত্মা ছাড়াতে দেখেছি, সে আমাদের দলের লোক নয় বলে আমরা তাকে বারণ করেছি। যীশু তাকে বললেন, আর বারণ করো না, কারণ যে তোমাদের বিপক্ষে থাকে না সে তো তোমাদের পক্ষেই আছে। যখন যীশুর স্বর্গে যাবার সময় হয়ে আসল তখন তিনি জেরুসালেমে যাবার জন্য মন স্থির করলেন। তিনি আগেই লোক পাঠিয়ে দিলেন, তারা যীশুর জন্য সবকিছু ব্যবস্থা করতে সমরীয়দের একটা গ্রামে ঢুকল। কিন্তু যীশু জেরুসালেমে যাচ্ছেন বলে সে গ্রামের লোকেরা তাকে গ্রহণ করল না। তা দেখে তার শিষ্য যাকব ও যোহন বললেন, প্রভু এদের ধ্বংস করবার জন্য স্বর্গ থেকে আগুন নেমে আসতে বলব কি? যীশু তাদের দিকে ফিরে তাদের ধমক দিলেন। তারপর তারা অন্য গ্রামে গেলেন। তারা পথে যাচ্ছেন এমন সময় একজন লোক যীশুকে বলল, আপনি যেখানে যাবেন আমিও আপনার সঙ্গে সেখানে যাব। যিশু তাকে বললেন, শিয়ালের গর্ত আছে এবং পাখির বাসা আছে, কিন্তু মনুষ্য পুত্রের মাথা রাখবার জায়গা কোথাও নেই। পরে তিনি অন্য আরেকজনকে বললেন, আমার সঙ্গে চলো। কিন্তু সেই লোক বলল, প্রভু, আগে আমার বাবাকে কবর দিয়ে আসতে দিন। যিশু তাকে বললেন, মৃতেরাই তাদের মৃতদের কবর দিক, কিন্তু তুমি গিয়ে ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করো। আরেকজন বলল, প্রভু, আমি আপনার সঙ্গে যাব, কিন্তু আগে আমার বাড়ি থেকে আমাকে বিদায় নিয়ে আসতে দিন। যিশু তাকে বললেন, লাঙলে হাত দিয়ে যে পিছন দিকে তাকিয়ে থাকে, সে ঈশ্বরের রাজ্যের উপযুক্ত নয়।
দশম অধ্যায়।
72 জন শিষ্যকে পাঠানো। এরপরে প্রভু আরও 72 জন শিষ্যকে প্রচারে পাঠাবার জন্য নিযুক্ত করলেন। তিনি নিজে যে যে গ্রামে ও যে যে জায়গায় যাবেন বলে ঠিক করেছিলেন, সেই সব জায়গায় যাবার আগে শিষ্যদের দুজন দুজন করে পাঠিয়ে দিলেন। তিনি শিষ্যদের বললেন, সত্যি ফসল অনেক, কিন্তু কাজ করবার লোক কম। এই জন্য ফসলের মালিকের কাছে অনুরোধ করো যেন তিনি তার ফসল কাটবার জন্য লোক পাঠিয়ে দেন। তোমরা যাও, নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মতোই আমি তোমাদের পাঠাচ্ছি। টাকার থলি, ঝুলি বা জুতা সঙ্গে নিও না, এবং রাস্তায় কাউকে শুভেচ্ছা জানাইও না। যে বাড়িতে যাবে প্রথমে বলবে, এই বাড়িতে শান্তি হোক। শান্তি ভালোবাসে এমন কেউ যদি সেখানে থাকে, তবে তোমাদের শান্তি তার উপরে থাকবে। কিন্তু যদি সেরকম কেউ না থাকে, তবে তোমাদের শান্তি তোমাদের কাছেই ফিরে আসবে। সেই বাড়িতেই থেকো এবং তারা যা দেয় তাই খেও, কারণ যে কাজ করে সে বেতন পাবার যোগ্য। এক বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যেও না। যদি কোনো গ্রামে যাও এবং সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে, তবে তোমাদের যা খেতে দেওয়া হয় তাই খেও। সেই গ্রামের অসুস্থদের সুস্থ করো এবং তাদের বলো, ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসেছে। কিন্তু যদি কোনো গ্রামে যাও এবং সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ না করে, তবে সেই গ্রামের রাস্তায় রাস্তায় গিয়ে এই কথা বলো, তোমাদের গ্রামের যে ধুলা আমাদের পায়ে লেগেছে তাও আমরা তোমাদের বিরুদ্ধে ছেড়ে ফেললাম। তোমরা জেনে রেখো, ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে। আমি তোমাদের বলছি, বিচারের দিনে সেই গ্রামের চেয়ে বরং সদম শহরের অবস্থা অনেকখানি সহ্য করবার মতো হবে। ধিক কেরাসিন, ধিক বৈতসইদা, যেসব আশ্চর্য কাজ তোমাদের মধ্যে করা হয়েছে তা যদি সোর ও সিদন শহরে করা হতো, তবে তারা অনেকদিন আগেই চট পড়ে ছাইয়ের মধ্যে বসে পাপ থেকে মন ফিরাত। সত্যি বিচারের দিনে সোর ও সিদনের অবস্থা বরং তোমাদের চেয়ে অনেকখানি সহ্য করবার মতো হবে। আর তুমি কফরনহম, তুমি নাকি আকাশ পর্যন্ত উঁচুতে উঠবে? কখনো না, তোমাকে নিচে পাতালে ফেলে দেওয়া হবে। যিশু আবার তার শিষ্যদের বললেন, যারা তোমাদের কথা শোনে তারা আমারই কথা শোনে, যারা তোমাদের অগ্রাহ্য করে তারা আমাকেই অগ্রাহ্য করে, যারা আমাকে অগ্রাহ্য করে আমাকে যিনি পাঠিয়েছেন তারা তাকেই অগ্রাহ্য করে। সেই 72 জন শিষ্য আনন্দের সঙ্গে ফিরে এসে বললেন, প্রভু, আপনার নাম করে বললে মন্দ আত্মারা পর্যন্ত আমাদের কথা শোনে। যিশু তাদের বললেন, আমি শয়তানকে স্বর্গ থেকে বিদ্যুৎ চমকাবার মতো করে পড়ে যেতে দেখেছি। দেখো, আমি তোমাদের সাপ ও বিছার উপর দিয়ে হেঁটে যাবার ক্ষমতা দিয়েছি এবং তোমাদের শত্রু শয়তানের সমস্ত শক্তির উপরেও ক্ষমতা দিয়েছি। কোনো কিছুই তোমাদের ক্ষতি করবে না, কিন্তু মন্দ আত্মারা তোমাদের কথা শোনে বলে আনন্দিত হইও না, বরং স্বর্গে তোমাদের নাম লেখা হয়েছে বলে আনন্দিত হইও। তখন যিশু পবিত্র আত্মার দেওয়া আনন্দে আনন্দিত হয়ে বললেন, পিতা, স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমার গৌরব করি, কারণ তুমি এসব বিষয় জ্ঞানী ও বুদ্ধিমানদের কাছ থেকে লুকিয়ে রেখেছ, কিন্তু শিশুর মতো লোকদের কাছে প্রকাশ করেছ। হ্যাঁ পিতা, তোমার ইচ্ছা মতোই এটা হয়েছে। আমার পিতা আমার হাতে সবকিছুই দিয়েছেন। পিতা ছাড়া আর কেউ জানে না পুত্রকে, আবার পুত্র ছাড়া কেউ জানে না পিতাকে। এছাড়া পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন কেবল সেই জানে। পরে তিনি শিষ্যদের দিকে ফিরে তাদের গোপনে বললেন, তোমরা যা যা দেখছ তা যারা দেখতে পায় তারা ধন্য। আমি তোমাদের বলছি, তোমরা যা যা দেখছ অনেক নবী ও রাজা তা দেখতে চেয়েও দেখতে পাননি, আর তোমরা যা যা শুনছ তা শুনতে চেয়েও শুনতে পাননি।
দয়ালু সমরিয়ের গল্প। একবার একজন ধর্মশিক্ষক যিশুর কাছে আসলেন। যিশুকে পরীক্ষা করবার জন্য সেই শিক্ষক বললেন, গুরু, কি করলে আমি অনন্ত জীবন লাভ করতে পারব? যিশু তাকে বললেন, মসির আইন কানুনে কি লেখা আছে, সেখানে কি পড়েছেন? সেই ধর্মশিক্ষক যিশুকে উত্তর দিলেন, তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে, আর তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। যিশু তাকে বললেন, আপনি ঠিক উত্তর দিয়েছেন, যদি আপনি তা করতে থাকেন তবে জীবন পাবেন। সেই শিক্ষক নিজেকে ধার্মিক দেখাবার জন্য যিশুকে বললেন, আমার প্রতিবেশী কে? যিশু উত্তর দিলেন, একজন লোক জেরুসালেম থেকে জিরিহ শহরে যাবার সময় ডাকাতদের হাতে পড়ল। তারা লোকটির কাপড় খুলে ফেলল এবং তাকে মেরে আধমরা করে রেখে দিল। পরে একজন পুরোহিত সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি সেই লোকটিকে দেখে পাশ কাটিয়ে চলে গেলেন। ঠিক সেইভাবে একজন লেবীয় সেই জায়গায় আসল এবং তাকে দেখতে পেয়ে পাশ কাটিয়ে চলে গেল। তারপর সমরিয়া প্রদেশের একজন লোকও সেই পথ দিয়ে যেতে যেতে ওই লোকটির কাছাকাছি আসল। তাকে দেখে তার মমতা হল। লোকটির কাছে গিয়ে সে তার আঘাতের উপর তেল আর আঙ্গুর রস ঢেলে দিয়ে বেঁধে দিল। তারপর তার নিজের গাধার উপর তাকে বসিয়ে একটা হোটেলে নিয়ে গিয়ে তার সেবা যত্ন করল। পরের দিন সেই সমরীয় দুটা দিনার বের করে হোটেলের মালিককে দিয়ে বলল, এই লোকটিকে যত্ন করবেন, যদি এর চেয়ে বেশি খরচ হয় তবে আমি ফিরে এসে তা শোধ করব। শেষে যিশু বললেন, এখন আপনার কি মনে হয়, এই তিনজনের মধ্যে কে সেই ডাকাতদের হাতে পড়া লোকটির প্রতিবেশী? সেই ধর্মশিক্ষক বললেন, যে তাকে দয়া করল সেই লোক। তখন যিশু তাকে বললেন, তাহলে আপনিও গিয়ে সেই রকম করুন।
মার্থা ও মরিয়ম। এরপরে যিশু ও তার শিষ্যেরা পথ চলতে চলতে কোন একটা গ্রামে ঢুকলেন। সেখানে মার্থা নামে একজন স্ত্রীলোক খুশি হয়ে তার ঘরে যিশুকে গ্রহণ করলেন। মরিয়ম নামে মার্থার একটি বোন ছিলেন, তিনি প্রভুর পায়ের কাছে বসে তার কথা শুনছিলেন। মার্থা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন, তাই তিনি এসে বললেন, প্রভু, আপনি কি দেখেন না আমার বোন সমস্ত কাজ একা আমার উপর ফেলে দিয়েছে, আপনি ওকে বলুন যেন ও আমাকে সাহায্য করে। তখন প্রভু মার্থাকে বললেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ও ব্যস্ত, কিন্তু একটাই মাত্র দরকারি বিষয় আছে। মরিয়ম সেই ভালো বিষয়টাই বেছে নিয়েছে।
১১ অধ্যায়।
প্রার্থনার বিষয়ে শিক্ষা। এক সময় যিশু কোন একটা জায়গায় প্রার্থনা করছিলেন। প্রার্থনা শেষ হলে পর তার একজন শিষ্য তাকে বললেন, প্রভু, বাপ্তিস্মদাতা যোহন যেমন তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, তেমনি আমাদেরও আপনি প্রার্থনা করতে শিখান। যিশু তাদের বললেন, যখন তোমরা প্রার্থনা করো তখন বলো, পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, প্রত্যেক দিনের খাবার তুমি আমাদের প্রত্যেক দিন দাও, আমাদের পাপ ক্ষমা করো, কারণ যারা আমাদের বিরুদ্ধে পাপ করে আমরা তাদের ক্ষমা করি, আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না। তারপর যিশু তার শিষ্যদের বললেন, মনে করো মাঝরাতে তোমাদের মধ্যে একজন তার বন্ধুর বাড়িতে গিয়ে বলল, বন্ধু, আমাকে তিনটা রুটি ধার দাও, আমার এক বন্ধু পথে যেতে যেতে আমার কাছে এসেছে, তাকে খেতে দেবার মতো আমার কিছুই নেই। তখন ঘরের ভিতর থেকে তার বন্ধু উত্তর দিল, আমাকে কষ্ট দিও না, দরজা এখন বন্ধ, আর আমার ছেলেমেয়েরা বিছানায় আমার কাছে শুয়ে আছে। আমি উঠে তোমাকে কিছুই দিতে পারব না। আমি তোমাদের বলছি, সে যদি বন্ধু হিসাবে উঠে তাকে কিছু নাও দেয়, তবু লোকটি বারবার অনুরোধ করছে বলে সে উঠবে এবং তার যা দরকার তা তাকে দেবে। এই জন্য আমি তোমাদের বলছি, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে। যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। তোমাদের মধ্যে এমন লোক কে আছে যে তার ছেলে মাছ চাইলে তাকে সাপ দেবে কিংবা ডিম চাইলে বিছা দেবে? তাহলে তোমরা মন্দ হয়েও যদি তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে যারা স্বর্গস্থ পিতার কাছে চায় তিনি যে তাদের পবিত্র আত্মাকে দেবেন, এটা কত না নিশ্চয়।
প্রভু যীশু কার সাহায্যে কাজ করেন? অন্য এক সময় যীশু একটা বোবা মন্দ আত্মা দূর করছিলেন। মন্দ আত্মা দূর হয়ে গেলে পর বোবা লোকটা কথা বলতে লাগল। এতে লোকেরা আশ্চর্য হল, কিন্তু কয়েকজন বলল, মন্দ আত্মাদের রাজা বেলশবুলের সাহায্যে সে মন্দ আত্মা ছড়ায়। অন্য লোকেরা যীশুকে পরীক্ষা করবার জন্য স্বর্গ থেকে একটা চিহ্ন দেখাতে বলল। তাদের মনের কথা বুঝতে পেরে যীশু বললেন, যে রাজ্য নিজের মধ্যে ভাগ হয়ে যায় সেই রাজ্য ধ্বংস হয়। আবার কোনো পরিবারের মধ্যে যদি ভাগ হয়ে যায় তবে সেই পরিবারও টেকে না। শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়ায় তবে কেমন করে তার রাজ্য টিকবে? আপনারা বলছেন আমি বেলশবুলের সাহায্যে মন্দ আত্মা ছড়াই। বেশ ভালো, আমি যদি বেলশবুলের সাহায্যেই তাদের ছড়াই, তবে আপনাদের লোকেরা কার সাহায্যে মন্দ আত্মা ছড়ায়? আপনারা ঠিক কথা বলছেন কিনা আপনাদের লোকেরাই তা বিচার করবেন। কিন্তু আমি যদি ঈশ্বরের সাহায্যে মন্দ আত্মা ছাড়াই, তবে ঈশ্বরের রাজ্য তো আপনাদের কাছে এসে গেছে। একজন বলবান লোক সব রকম অস্ত্রশস্ত্র নিয়ে যখন নিজের ঘর পাহারা দেয় তখন তার জিনিসপত্র নিরাপদে থাকে, কিন্তু তার চেয়ে বলবান কেউ এসে যদি তাকে আক্রমণ করে হারিয়ে দেয়, তবে যে অস্ত্রশস্ত্রের উপরে সে নির্ভর করেছিল অন্য লোকটি সেগুলো কেড়ে নেয় আর লুট করা জিনিসগুলো ভাগ করে নেয়। যদি কেউ আমার পক্ষে না থাকে তবে তো সে আমার বিপক্ষে আছে, যে আমার সঙ্গে কুড়ায় না সে ছড়ায়। কোনো মন্দ আত্মা যখন একজন লোকের মধ্য থেকে বের হয়ে যায় তখন সে বিশ্রামের খোঁজে শুকনা জায়গার মধ্য দিয়ে ঘোরাফেরা করতে থাকে। পরে তা না পেয়ে সে বলে, আমি যে ঘর থেকে বের হয়ে এসেছি আবার আমি সেই ঘরেই ফিরে যাব। ফিরে এসে সেই ঘরটা সে খালি, পরিষ্কার এবং সাজানো দেখতে পায়। তখন সে গিয়ে নিজের চেয়েও খারাপ অন্য আরও সাতটা মন্দ আত্মা সঙ্গে করে নিয়ে আসে এবং সেখানে ঢুকে বাস করতে থাকে। তার ফলে সেই লোকটার প্রথম দশা থেকে শেষ দশা আরও খারাপ হয়। যীশু যখন কথা বলছিলেন তখন ভিড়ের মধ্য থেকে একজন স্ত্রীলোক চিৎকার করে বলল, ধন্য সেই স্ত্রীলোক যিনি আপনাকে গর্ভে ধরেছেন এবং বুকের দুধ খাইয়েছেন। কিন্তু যীশু বললেন, এর চেয়ে বরং তারা ধন্য যারা ঈশ্বরের বাক্য শোনে এবং সেই মতো কাজ করে।
নানা রকম উপদেশ। আরো লোক যীশুর চারিদিকে জড়ো হতে থাকল। তখন যীশু বললেন, একালের লোকেরা খারাপ, তারা চিহ্নের খোঁজ করে, কিন্তু নবী জোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন তাদের দেখানো হবে না। নিনবী শহরের লোকদের জন্য জোনা যেমন নিজেই চিহ্ন হয়েছিলেন, একালের লোকদের জন্য ঠিক তেমনই মনুষ্যপুত্র চিহ্ন হবেন। বিচারের দিনে দক্ষিণ দেশের রানী উঠে একালের লোকদের দোষ স্পষ্ট করে তুলবেন, কারণ সলোমন রাজার জ্ঞানের কথাবার্তা শুনবার জন্য তিনি পৃথিবীর শেষ সীমা থেকে এসেছিলেন। আর দেখুন, এখানে সলোমনের চেয়েও আরো মহান একজন আছেন। বিচারের দিনে নিনবী শহরের লোকেরা উঠে একালের লোকদের দোষ স্পষ্ট করে তুলবে, কারণ জোনার প্রচারের ফলে নিনবীর লোকেরা পাপ থেকে মন ফিরিয়েছিল। আর দেখুন, এখানে জোনার চেয়েও আরো মহান একজন আছেন। কেউ বাতি জেলে কোনো গোপন জায়গায় বা ঝুড়ির নিচে রাখে না, বরং বাতিদানের উপরেই রাখে, যেন ভিতরে যারা ঢোকে তারা আলো দেখতে পায়। আপনার চোখ হল আপনার দেহের প্রদীপ। যদি আপনার চোখ ভালো হয় তবে আপনার সমস্ত দেহ আলোতে পূর্ণ হবে, কিন্তু চোখ মন্দ হলে আপনার দেহও অন্ধকারে পূর্ণ হবে। আপনার মধ্যে যে আলো আছে তা যেন অন্ধকার না হয়, সেজন্য সাবধান থাকুন। আপনার সারা দেহ যদি আলোতে পূর্ণ হয় এবং একটুও অন্ধকার না থাকে তবে তা সম্পূর্ণ আলোময় হবে, ঠিক যেমন বাতির আলো আপনার উপর পড়লে আপনার দেহ আলোময় হয়।
ধর্ম নেতাদের সম্বন্ধে প্রভু যীশুর মতামত। যীশু কথা বলা শেষ করলে পর একজন ফরিসি যীশুকে খাওয়ার নিমন্ত্রণ করলেন। তখন যীশু ভিতরে গিয়ে খেতে বসলেন। সেই ফরিসি যখন দেখলেন খাওয়ার আগে যীশু ধর্মের নিয়ম মতো হাত ধুলেন না, তখন তিনি অবাক হলেন। প্রভু তাকে বললেন, তবে শুনুন, আপনারা অর্থাৎ ফরিসিরা থালা ও বাটির বাইরের দিকটা পরিষ্কার করে থাকেন, কিন্তু আপনাদের ভিতরটা লোভ ও মন্দতায় ভরা। আপনারা মূর্খ। যিনি বাইরের দিক তৈরি করেছেন তিনি কি ভিতরের দিকও তৈরি করেননি? আপনাদের থালা বাটির ভিতরে যা আছে তাই বরং ভিক্ষার মতো দান করুন, দেখবেন সবকিছুই আপনাদের কাছে সূচি হবে। ধিক ফরিসিরা, আপনারা ঈশ্বরকে পুদিনা, তেজপাতা ও সব রকম শাকের দশ ভাগের এক ভাগ দিয়ে থাকেন, কিন্তু ন্যায় বিচার ও ঈশ্বরের প্রতি ভালোবাসার দিকে মনোযোগ দেন না। আগেরগুলো পালন করবার সঙ্গে সঙ্গে পরেরগুলো পালন করা আপনাদের উচিত। ধিক ফরিসিরা, সমাজ ঘরের প্রধান প্রধান আসনে বসতে এবং হাটে বাজারে সম্মান পেতে আপনারা ভালোবাসেন, ধিক আপনাদের। আপনারা তো চিহ্ন না দেওয়া কবরের মতো, লোকে না জেনে তার উপর দিয়ে হেঁটে যায়। তখন ধর্মশিক্ষকদের মধ্যে একজন যীশুকে বললেন, প্রভু, এই কথা বলে আপনি আমাদেরও অপমান করছেন। যীশু বললেন, ধিক ধর্মশিক্ষকেরা, আপনারা লোকদের উপর ভারী বোঝা চাপিয়ে দিয়ে থাকেন, কিন্তু তাদের সাহায্য করবার জন্য নিজেরা একটা আঙ্গুলও নাড়ান না। ধিক আপনাদের, নবীদের কবর আপনারা নতুন করে গেঁথে থাকেন, অথচ আপনাদের পূর্বপুরুষেরাই তো তাদের খুন করেছিল। সেই জন্য আপনাদের পূর্বপুরুষদের কাজের সাক্ষী আপনারাই এবং তাদের সেই কাজ আপনারা মেনেও নিচ্ছেন। একদিকে তারা নবীদের খুন করেছে, অন্যদিকে আপনারা সেই নবীদের কবর গাঁথছেন। এই জন্য ঈশ্বর তার নিজের জ্ঞানে এই কথা বলেছেন, আমি তাদের কাছে নবীদের ও প্রেরিতদের পাঠিয়ে দেব, তাদের মধ্যে কয়েকজনকে তারা খুন করবে এবং অন্যদের উপর অত্যাচার করবে। এর ফল হল জগৎ সৃষ্টির সময় থেকে আরম্ভ করে যতজন নবীকে খুন করা হয়েছে তাদের রক্তের দায়ী হবে একালের লোকেরাই। হ্যাঁ, আমি আপনাদের বলছি, হেবলের খুন থেকে আরম্ভ করে যে সখরীয়কে বেদী এবং পবিত্র স্থানের মধ্যে মেরে ফেলা হয়েছিল সেই সখরীয়ের খুন পর্যন্ত সমস্ত রক্তের দায়ী হবে একালের লোকেরাই। ধিক ধর্মশিক্ষকেরা, আপনারা জ্ঞানের চাবি নিয়ে গেছেন, নিজেরাও ভিতরে ঢোকেননি এবং যারা ভিতরে ঢুকতে চাইছিল তাদেরও ঢুকতে দেননি। তিনি সেই জায়গা ছেড়ে চলে যাবার সময় ধর্মশিক্ষকেরা এবং ফরিসিরা তার বিরুদ্ধে শত্রুতা করবার জন্য উঠে পড়ে লেগে গেলেন। নানা বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে কথার ফাঁদে ফেলবার জন্য তারা অপেক্ষা করতে লাগলেন।
দ্বাদশ অধ্যায়।
শিষ্যদের শিক্ষাদান। এর মধ্যে হাজার হাজার লোক এমনভাবে জড়ো হল যে তারা ঠেলাঠেলি করে একে অন্যের উপর পড়তে লাগল। তখন যীশু প্রথমে তার শিষ্যদের বললেন, ফরিসিদের খামি থেকে সাবধান হও, সেই খামি হল তাঁদের ভণ্ডামি। লুকানো সবকিছুই প্রকাশ পাবে এবং গোপন সবকিছুই জানানো হবে। তোমরা অন্ধকারে যা বলেছ তা লোকে আলোতে শুনবে, ভিতরের ঘরে যা কানে কানে বলেছ তা ছাদের উপর থেকে প্রচার করা হবে। বন্ধুরা আমার, আমি তোমাদের বলছি, যারা দেহ ধ্বংস করবার পরে আর কিছুই করতে পারে না তাদের ভয় করো না। কাকে ভয় করবে আমি তোমাদের তা বলে দিচ্ছি। তোমাদের মেরে ফেলবার পরে নরকে ফেলে দেবার ক্ষমতা যার আছে তাকেই ভয় করো। হ্যাঁ, আমি তোমাদের বলছি, তাকেই ভয় করো। পাঁচটা চড়াই পাখি কি বিশ পয়সায় বিক্রি হয় না? তবুও ঈশ্বর সেগুলোর একটাকেও ভুলে যান না। এমনকি তোমাদের মাথার চুলগুলো তার গোনা আছে। ভয় করো না, হাজার হাজার চড়াই পাখির চেয়েও তোমাদের মূল্য অনেক বেশি। আমি তোমাদের বলছি, যে কেউ লোকদের সামনে আমাকে স্বীকার করে, মনুষ্যপুত্র তাকে ঈশ্বরের দূতদের সামনে স্বীকার করবেন, কিন্তু যে কেউ আমাকে লোকদের সামনে অস্বীকার করে তাকে ঈশ্বরের দূতদের সামনে অস্বীকার করা হবে। মনুষ্যপুত্রের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে ক্ষমা করা হবে, কিন্তু যে পবিত্র আত্মার বিরুদ্ধে অপমানের কথা বলে তাকে ক্ষমা করা হবে না। লোকে তোমাদের যখন সমাজ ঘরে এবং শাসনকর্তা ও ক্ষমতাশালী লোকদের সামনে নিয়ে যাবে, তখন কিভাবে নিজের পক্ষে কথা বলবে বা কি উত্তর দেবে সেই বিষয়ে ভেব না। কি বলতে হবে পবিত্র আত্মাই সেই মুহূর্তে তা তোমাদের শিখিয়ে দেবেন।
মূর্খ ধনী লোকের গল্প। ভিড়ের মধ্য থেকে একজন লোক যিশুকে বলল, গুরু, আমাদের বাবা যে সম্পত্তি আমাদের জন্য রেখে গেছেন, আমার ভাইকে তা আমার সঙ্গে ভাগ করে নিতে বলুন। যিশু তাকে বললেন, বিচার করবার বা আপনাদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেবার অধিকার আমাকে কে দিয়েছে? তারপর যিশু লোকদের বললেন, সাবধান, সব রকম লোভের হাত থেকে নিজেদের রক্ষা করুন, কারণ অনেক বিষয় সম্পত্তি থাকাই মানুষের জীবনের সবচেয়ে দরকারি বিষয় নয়। এরপরে যিশু লোকদের শিক্ষা দেবার জন্য এই গল্পটা বললেন। কোন একজন ধনী লোকের জমিতে অনেক ফসল হয়েছিল, এই জন্য সে মনে মনে বলতে লাগল, এত ফসল রাখবার জায়গা তো আমার নেই, আমি এখন কি করি? আচ্ছা, আমি একটা কাজ করব, আমার গোলাঘরগুলো ভেঙে ফেলে বড় বড় গোলাঘর তৈরি করব এবং আমার সমস্ত ফসল ও ধন সেখানে রাখব। পরে আমি নিজেকে বলব, অনেক বছরের জন্য অনেক ভালো ভালো জিনিস জমা করা আছে, আরাম করো, খাওয়া দাওয়া করো, আমোদ আহ্লাদে দিন কাটাও। ঈশ্বর কিন্তু তাকে বললেন, ওহে বোকা, আজ রাতেই তোমাকে মরতে হবে, তাহলে যে সব জিনিস তুমি জমা করেছ সেগুলো কে ভোগ করবে? গল্পের শেষে যিশু বললেন, যে লোক নিজের জন্য ধন সম্পত্তি জমা করে অথচ ঈশ্বরের চোখে ধনী নয়, তার অবস্থা ওই রকমই হয়।
জীবনের সবচেয়ে দরকারি বিষয় শিক্ষা। এরপর যিশু তার শিষ্যদের বললেন, এই জন্যই আমি তোমাদের বলছি, কি খাবে বলে বেঁচে থাকবার বিষয় কিংবা কি পরবে বলে দেহের বিষয় ভেব না। জীবনটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয়, আর দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয়। কাকগুলোর দিকে চেয়ে দেখো, তারা বীজও বনে না, ফসলও কাটে না, তাদের কুদামঘর বা গোলাঘরও নেই, তবুও ঈশ্বর তাদের খাইয়ে থাকেন। তোমরা তো পাখিদের চেয়ে আরো বেশি মূল্যবান। তোমাদের মধ্যে কে চিন্তাভাবনা করে নিজের আয়ু এক ঘন্টা বাড়াতে পারে? তাহলে এই সামান্য কাজটাও যদি তোমরা করতে না পারো, তবে অন্যান্য বিষয়ের জন্য কেন চিন্তা করো? ভেবে দেখো, ফুল কেমন করে বেড়ে ওঠে, তারা পরিশ্রমও করে না, সুতাও কাটে না। কিন্তু আমি তোমাদের বলছি, সলোমন রাজা এত জাঁকজমকের মধ্যে থেকেও এগুলোর একটারও মতো নিজেকে সাজাতে পারেননি। মাঠে যে ঘাস আজ আছে আর কাল চূড়ায় ফেলে দেওয়া হবে, ঈশ্বর তা যখন এইভাবে সাজান, তখন ওহে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের সাজাবেন তা কত না নিশ্চয়। কি খাওয়া দাওয়া করবে ভেবে ব্যস্ত হয়েও না বা অস্থির হয়েও না। এই জগতের অন্যান্য জাতিরা ওইসব বিষয় নিয়ে ব্যস্ত হয়। এছাড়া তোমাদের পিতা তো জানেন তোমাদের এইগুলোর দরকার আছে, তার চেয়ে বরং ঈশ্বরের রাজ্যের বিষয়ে ব্যস্ত হও, তাহলে এগুলোও তোমরা পাবে। আমার মেষের ছোট দল, ভয় করো না, কারণ তোমাদের পিতার ইচ্ছা এই যে তার রাজ্য তিনি তোমাদের দেবেন। তোমাদের বিষয় সম্পত্তি বিক্রি করে ভিক্ষা হিসাবে দান করো, যে টাকার থলি কখনো পুরানো হয় না তাই নিজেদের জন্য তৈরি করো, অর্থাৎ যে ধন চিরদিন টিকে থাকে তাই স্বর্গে জমা করো, সেখানে চোরও আসে না এবং পোকায় নষ্ট করে না। তোমাদের ধন যেখানে থাকবে তোমাদের মনও সেখানে থাকবে।
প্রস্তুত থাকবার বিষয়ে উপদেশ। কোমরে কাপড় জড়িয়ে এবং তোমাদের বাতি জ্বালিয়ে নিয়ে প্রস্তুত থাকো। তোমরা এমন লোকদের মতো হও যারা তাদের মনিবের জন্য অপেক্ষা করে থাকে, যেন তিনি বিয়ের ভোজ থেকে ফিরে এসে দরজায় ঘা দিলেই তারা দরজা খুলে দিতে পারে। মনিব যে দাসদের জেগে থাকতে দেখবেন তারাই ধন্য। আমি তোমাদের সত্যি বলছি, সেই মনিব কোমরে কাপড় জড়িয়ে নিয়ে তাদের বসাবেন এবং এসে নিজেই তাদের খাওয়াবেন। ধন্য সেই সব দাস যাদের তিনি এসে জেগে থাকতে দেখবেন, তা সে মাঝরাতে হোক বা শেষ রাতে হোক। এ কথা তোমরা জেনো, চোর কোন সময় আসবে তা যদি বাড়ির কর্তা জানতেন, তাহলে সেই চোরকে তার ঘরে ঢুকতে দিতেন না। সেইভাবে তোমরাও প্রস্তুত থাকো, কারণ যে সময়ের কথা তোমরা চিন্তাও করবে না সেই সময়ে মনুষ্যপুত্র আসবেন। তখন পিতর বললেন, প্রভু, আপনি এই গল্পটা কি আমাদের জন্য বলছেন না সকলের জন্য বলছেন? উত্তরে প্রভু যীশু বললেন, সেই বিশ্বস্ত ও জ্ঞানী কর্মচারী কে যাকে তার মনিব তার দাসদের ঠিক সময়ে খাবার ভাগ করে দেবার ভার দেবেন, সেই দাসই ধন্য। যাকে তার মনিব এসে বিশ্বস্তভাবে কাজ করতে দেখবেন, আমি তোমাদের সত্যি বলছি, সেই মনিব তাকে তার সমস্ত বিষয় সম্পত্তির ভার দেবেন। কিন্তু ধরো সেই দাস মনে মনে বলল, আমার মনিব আসতে দেরি করছেন। সেই সুযোগে সে দাস দাসীদের মারধর করতে শুরু করল এবং খাওয়া দাওয়া করবার পরে মদ খেয়ে মাতাল হল। তাহলে যেদিন ও যে সময়ের কথা সে চিন্তাও করবে না, সেই দিন ও সেই সময়েই তার মনিব এসে হাজির হবেন। তিনি তাকে ভীষণ শাস্তি দিয়ে অবিশ্বাসীদের মধ্যে তার স্থান ঠিক করবেন। যে দাস তার মনিবের ইচ্ছা জেনেও প্রস্তুত থাকেনি কিংবা মনিব যা চান তা করেনি, তাকে ভীষণভাবে শাস্তি পেতে হবে। কিন্তু না জেনে যে শাস্তি পাবার কাজ করেছে তার অল্পই শাস্তি হবে। যাকে বেশি দেওয়া হয় তার কাছ থেকে বেশি দাবি করা হবে, আর লোকে যার কাছে বেশি রেখেছে তার কাছ থেকে তারা বেশি চাইবে। আমি পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি, যদি তা আগেই জ্বলে উঠত তবে কত না ভালো হতো। আমাকে একটা বাপতিস্ম গ্রহণ করতে হবে, আর যতদিন পর্যন্ত তা না হয় ততদিন পর্যন্ত আমার দুঃখের শেষ নেই। তোমাদের কি মনে হয় যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি? না, তা নয়, আমি শান্তি দিতে আসিনি, বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। এখন থেকে এক বাড়ির পাঁচজন ভাগ হয়ে যাবে, তিনজন দুজনের বিরুদ্ধে আর দুজন তিনজনের বিরুদ্ধে। তারা এইভাবে ভাগ হয়ে যাবে, বাবা ছেলের বিরুদ্ধে ও ছেলে বাবার বিরুদ্ধে, মা মেয়ের বিরুদ্ধে ও মেয়ে মায়ের বিরুদ্ধে, শাশুড়ি বউয়ের বিরুদ্ধে ও বউ শাশুড়ির বিরুদ্ধে। তারপর যীশু লোকদের বললেন, আপনারা পশ্চিম দিকে মেঘ করতে দেখলেই বলেন ঝড় আসছে, আর তাই হয়। আবার দক্ষিণা বাতাস বইতে দেখলে বলেন গরম পড়বে, আর তাই হয়। আপনারা ভণ্ড, আপনারা পৃথিবী ও আকাশের চেহারার অর্থ বুঝতে পারেন, অথচ এ কেমন যে আপনারা এখনকার সময়ের অর্থ বোঝেন না? যা ঠিক তা আপনারা নিজেরা ভেবে স্থির করেন না কেন? আপনারা বিপক্ষের সঙ্গে বিচারকের কাছে যাবার সময় পথেই তার সঙ্গে একটা মীমাংসার চেষ্টা করবেন, তা না হলে সে আপনাকে বিচারকের কাছে টেনে নিয়ে যাবে। তখন বিচারক আপনাকে পুলিশের হাতে দেবে এবং পুলিশ জেলে পাঠাবে। আমি আপনাকে বলছি, শেষ পয়সাটা না দেওয়া পর্যন্ত আপনি কিছুতেই জেল থেকে ছাড়া পাবেন না।
ত্রয়োদশ অধ্যায়।
মন ফিরাবার বিষয়ে উপদেশ। সেই সময় সেখানে উপস্থিত কয়েকজন লোক যীশুকে গালিল প্রদেশের কয়েকজন লোকের বিষয়ে বলল। তারা বলল যে এই গালিলিয়ারা যখন উৎসর্গ করবার জন্য পশু কাটছিল, তখন রোমীয় শাসনকর্তা পিলাত তাদেরই কেটে পশুর রক্তের সঙ্গে তাদের রক্ত মিশিয়েছিলেন। এই কথা শুনে যীশু বললেন, আপনাদের কি মনে হয় যে সেই গালিলিয়েরা ওইভাবে যন্ত্রণা ভোগ করেছে বলে তারা অন্য সব গালিলীয়দের চেয়ে বেশি পাপী ছিল? আমি আপনাদের বলছি, তা নয়, তবে পাপ থেকে মন না ফিরালে আপনারাও সবাই বিনষ্ট হবেন। শিলোহের উঁচু ঘরটা পড়ে যাওয়ায় যে ১৮ জনের মৃত্যু হয়েছিল, আপনাদের কি মনে হয় যে জিরুসালেমের বাকি লোকদের চেয়ে তাদের বেশি দোষ ছিল? আমি আপনাদের বলছি, তা নয়, কিন্তু পাপ থেকে মন না ফিরালে আপনারাও সবাই বিনষ্ট হবেন। তারপর শিক্ষা দেবার জন্য যীশু এই গল্পটা বললেন। কোনো একজন লোকের আঙ্গুর খেতে একটা ডুমুর গাছ লাগানো হয়েছিল। একবার তিনি এসে ফলের খোঁজ করলেন, কিন্তু পেলেন না। তখন তিনি মালিকে বললেন, দেখো, 3 বছর ধরে এই ডুমুর গাছে আমি ফলের খোঁজ করছি, কিন্তু কিছুই পাচ্ছি না, এই জন্য তুমি গাছটা কেটে ফেলো। কেন এটা শুধু শুধু জমি নষ্ট করবে? মালি উত্তর দিল, হুজুর, এই বছরও ওটা থাকতে দিন, আমি ওটার চারপাশে খুঁড়ে সার দেব, তারপর যদি ফল ধরে তো ভালোই, তা না হলে আপনি ওটা কেটে ফেলবেন।
একজন কুজা স্ত্রীলোক সুস্থ হল। কোনো এক বিশ্রামবারে যিশু একটা সমাজ ঘরে শিক্ষা দিচ্ছিলেন। সেখানে এমন একজন স্ত্রীলোক ছিল যাকে একটা মন্দ আত্মা 18 বছর ধরে অসুখে ভোগাচ্ছিল। সে কুজা ছিল এবং একেবারেই সোজা হতে পারত না। যিশু তাকে দেখলেন এবং তাকে কাছে ডেকে বললেন, তোমার অসুখ থেকে তুমি মুক্ত হলে। এই কথা বলে যিশু তার উপর হাত রাখলেন, আর তখনই সে সোজা হয়ে গেল এবং ঈশ্বরের গৌরব করতে লাগল। যিশু বিশ্রামবারে সুস্থ করেছেন বলে সমাজ ঘরের নেতা বিরক্ত হয়ে লোকদের বললেন, কাজ করবার জন্য 6 দিন তো আছেই, সেই জন্য বিশ্রামবারে না এসে ওই 6 দিনের মধ্যে এসে সুস্থ হয়ো। তখন প্রভু যিশু সেই নেতাকে বললেন, আপনারা ভণ্ড, বিশ্রামবারে আপনারা সবাই কি আপনাদের বলদ বা গাধাকে গোয়াল ঘর থেকে খুলে জল খাওয়াতে নিয়ে যান না? তবে অব্রাহামের বংশের এই যে স্ত্রীলোকটিকে 18 বছর ধরে শয়তান বেঁধে রেখেছিল, সেই বাঁধন থেকে বিশ্রামবারে কি তাকে মুক্ত করা উচিত নয়? তিনি এই কথা বললে পর যারা তার বিরুদ্ধে ছিল তারা সবাই লজ্জা পেল, কিন্তু অন্য লোকেরা তার এই সমস্ত মহান কাজ দেখে আনন্দিত হল।
সর্ষে দানা ও খামির গল্প। এরপরে যিশু বললেন, ঈশ্বরের রাজ্য কিসের মতো? কিসের সঙ্গে আমি এর তুলনা করব? ঈশ্বরের রাজ্য এমন একটা সর্ষে দানার মতো যা একটি লোক নিয়ে তার বাগানে লাগাল, পরে চারা বেড়ে উঠে একটা গাছ হয়ে উঠল, তখন পাখিরা এসে তার ডালপালায় বাসা বাঁধল। যিশু আবার বললেন, কিসের সঙ্গে আমি ঈশ্বরের রাজ্যের তুলনা করব? ঈশ্বরের রাজ্য খামির মতো, একটি স্ত্রীলোক তা নিয়ে প্রায় 1 মণ ময়দার সঙ্গে মিশাল, ফলে সব ময়দাই ফেঁপে উঠল।
পাপ থেকে উদ্ধার পাবার বিষয়ে অনেকগুলো গ্রাম ও শহরে শিক্ষা দিতে দিতে যিশু জিরুসালেমের দিকে এগিয়ে চললেন। একজন লোক তাকে জিজ্ঞাসা করল, প্রভু, পাপ থেকে উদ্ধার কি কেবল অল্প লোকেই পাবে? তখন যিশু লোকদের বললেন, সরু দরজা দিয়ে ঢুকতে প্রাণপণে চেষ্টা করুন, আমি আপনাদের বলছি অনেকেই ঢুকতে চেষ্টা করবে কিন্তু পারবে না। ঘরের কর্তা যখন উঠে দরজা বন্ধ করবেন, তখন আপনারা বাইরে দাঁড়িয়ে দরজায় ঘা দিতে দিতে বলবেন, প্রভু, আমাদের জন্য দরজা খুলে দিন। কিন্তু তিনি আপনাদের এই উত্তর দেবেন, তোমরা কোথা থেকে এসেছো আমি জানি না। তখন আপনারা বলবেন, আমরা আপনার সঙ্গে খাওয়া দাওয়া করেছি আর আপনি তো আমাদের রাস্তায় রাস্তায় শিক্ষা দিতেন। তখন তিনি বলবেন, তোমরা কোথা থেকে এসেছো আমি জানি না, অসৎ লোকেরা, তোমরা সবাই আমার কাছ থেকে দূর হও। যখন আপনারা দেখবেন অব্রাহাম, ইসহাক, যাকব ও নবীরা সবাই ঈশ্বরের রাজ্যের মধ্যে আছেন এবং আপনাদের বাইরে ফেলে দেওয়া হয়েছে, তখন আপনারা কান্নাকাটি করবেন ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবেন। পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ থেকে লোকেরা এসে ঈশ্বরের রাজ্যে খেতে বসবে। যারা এখন শেষে আছে তাদের মধ্যে কেউ কেউ প্রথম হবে, আর যারা এখন প্রথমে আছে তাদের মধ্যে কেউ কেউ শেষে পড়বে।
জেরুসালেমের জন্য দুঃখ প্রকাশ। সেই সময় কয়েকজন ফরিসি যিশুর কাছে এসে বললেন, আপনি এখান থেকে চলে যান, কারণ হেরোদ আপনাকে মেরে ফেলতে চাইছেন। যিশু তাদের বললেন, আপনারা গিয়ে সেই শিয়ালকে বলুন, আমি আজ আর কাল মন্দ আত্মা ছাড়াব এবং রোগীদের সুস্থ করব, আর তৃতীয় দিনে আমার কাজ শেষ করব। সে যা হোক, আজ, কাল ও তার পরের দিন আমাকে চলতেই হবে, কারণ এক জেরুসালেম ছাড়া আর কোথাও কোন নবীর মৃত্যু হতে পারে না। জেরুসালেম, হায় জেরুসালেম, নবীদের তুমি খুন করে থাকো এবং তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের পাথর মেরে থাকো। পাখি যেমন নিজের বাচ্চাদের তার ডানার নিচে জড়ো করে, ঠিক তেমনি আমি কতবার তোমার লোকদের আমার কাছে জড়ো করতে চেয়েছি, কিন্তু তোমরা রাজি হওনি। দেখো, তোমাদের বাড়ি তোমাদের সামনে খালি হয়ে পড়ে থাকবে। আমি তোমাদের বলছি, যতদিন না তোমরা বলবে যিনি প্রভুর নামে আসছেন তাঁর গৌরব হোক, ততদিন তোমরা আর আমাকে দেখতে পাবে না।
চতুর্দশ অধ্যায়।
একজন ফরিসি নেতার বাড়িতে প্রভু যীশু। এক বিশ্রামবারে যীশু একজন ফরিসি নেতার বাড়িতে খেতে গেলেন। ফরিসিরা খুব ভালো করেই যীশুকে লক্ষ্য করছিলেন। যীশুর সামনে একজন রোগী ছিল যার সমস্ত শরীরটা শোথ রোগে ফুলে গিয়েছিল। যীশু ধর্মশিক্ষক ও ফরিসিদের জিজ্ঞাসা করলেন, মসির আইনকানুন মতে বিশ্রামবারে কি কাউকে সুস্থ করা উচিত? ধর্মনেতারা চুপ করেই রইলেন। তখন যীশু লোকটির গায়ে হাত দিয়ে তাকে ধরে সুস্থ করে বিদায় দিলেন। তারপর তিনি সেই ধর্মনেতাদের বললেন, বিশ্রামবারে যদি আপনাদের কারো ছেলে বা বলদ কুয়ায় পড়ে যায়, তবে আপনারা কি তাকে তখনই তোলেন না? কিন্তু সেই ধর্মনেতারা এর উত্তর দিতে পারলেন না। নিমন্ত্রিত লোকেরা কিভাবে সম্মানের জায়গাগুলো বেছে নিচ্ছে তা দেখে যীশু তাদের শিক্ষা দেবার জন্য এই কথা বললেন, যখন কেউ আপনাকে বিয়ের ভোজে নিমন্ত্রণ করে, তখন আপনি সম্মানের জায়গায় গিয়ে বসবেন না, কারণ আপনার চেয়ে হয়তো আরও সম্মানিত কাউকে নিমন্ত্রণ করা হয়েছে। তাহলে যিনি আপনাকে ও তাকে নিমন্ত্রণ করেছেন, তিনি এসে আপনাকে বলবেন, এই জায়গাটা ওনাকে ছেড়ে দিন। তখন তো আপনি লজ্জা পেয়ে সবচেয়ে নিচু জায়গায় বসতে যাবেন। আপনি যখন নিমন্ত্রিত হবেন, তখন বরং সবচেয়ে নিচু জায়গায় গিয়ে বসবেন। তাহলে নিমন্ত্রণকর্তা এসে আপনাকে বলবেন, বন্ধু, আরও ভালো জায়গায় গিয়ে বসুন। তখন অন্য সব অতিথিদের সামনে আপনি সম্মান পাবেন। যে নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, আর যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। যিনি তাকে নিমন্ত্রণ করেছিলেন, পরে যীশু তাকে বললেন, যখন আপনি খাওয়া দাওয়ার আয়োজন করবেন বা ভোজ দেবেন, তখন আপনার বন্ধুদের বা ভাইদের কিংবা আত্মীয় স্বজনদের বা ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবেন না। তা করলে হয়তো তারাও এর বদলে আপনাকে নিমন্ত্রণ করবেন, আর এইভাবে আপনার নিমন্ত্রণ শোধ হয়ে যাবে। কিন্তু আপনি যখন ভোজ দেবেন, তখন গরিব, নুলা, খোড়া এবং অন্ধদের ডাকবেন, তাতে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন, কারণ তারা আপনার সেই নিমন্ত্রণের শোধ দিতে পারবে না। যখন মৃত্যু থেকে নির্দোষ লোকদের জীবিত করা হবে, তখন আপনি এর শোধ পাবেন।
বিরাট ভোজের গল্প। যারা খেতে বসেছিল তাদের মধ্যে একজন এই কথা শুনে যীশুকে বলল, যিনি ঈশ্বরের রাজ্যে খেতে বসবেন তিনি ধন্য। যীশু বললেন, কোন একজন লোক একটা বড় ভোজ দিলেন এবং অনেককে নিমন্ত্রণ করলেন। ভোজের সময় হলে পর তিনি তার দাসকে দিয়ে নিমন্ত্রিত লোকদের বলে পাঠালেন, আসুন, এখন সবই প্রস্তুত হয়েছে। কিন্তু তারা সবাই একজনের পর একজন অজুহাত দেখাতে লাগল। প্রথমজন সে দাসকে বলল, আমি কিছু জমি কিনেছি, আমাকে গিয়ে তা দেখতে হবে, দয়া করে আমাকে ক্ষমা করো। আরেকজন বলল, আমি পাঁচ জোড়া বলদ কিনেছি, সেগুলো পরীক্ষা করতে যাচ্ছি, দয়া করে আমাকে ক্ষমা করো। অন্য আরেকজন বলল, আমি বিয়ে করেছি, এজন্য যেতে পারছি না। সেই দাস ফিরে গিয়ে তাঁর মনিবকে এইসব কথা জানাল। তাতে বাড়ির কর্তা রাগ করে তাঁর দাসকে বললেন, তুমি তাড়াতাড়ি শহরের রাস্তায় রাস্তায় ও গলিতে গলিতে যাও এবং গরিব, নুলা, অন্ধ ও খোঁড়াদের এখানে নিয়ে এসো। এসব করবার পরে সেই দাস বলল, হুজুর, আপনার আদেশ মতোই সব করা হয়েছে, কিন্তু এখনো জায়গা আছে। এতে কর্তা দাসকে বললেন, শহরের বাইরে রাস্তায় রাস্তায় ও সরু পথগুলোতে যাও এবং এখানে আসবার জন্য লোকদের জোর করো, যেন আমার বাড়ি ভরে যায়। আমি তোমাদের বলছি, যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তাদের কেউই আমার এই ভোজ খেতে পাবে না।
শিষ্য হবার বিষয়ে উপদেশ। যীশুর সঙ্গে সঙ্গে অনেক লোক যাচ্ছিল। যীশু সেই লোকদের দিকে ফিরে বললেন, যে আমার কাছে আসবে সে যেন নিজের বাপ মা, স্ত্রী ও ছেলে মেয়ে, ভাই বোন, এমনকি নিজেকে পর্যন্ত আমার চেয়ে কম প্রিয় মনে করে, তা না হলে সে আমার শিষ্য হতে পারে না। যে লোক নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে না আসে, সে আমার শিষ্য হতে পারে না। আপনাদের মধ্যে যদি কেউ একটা উঁচু ঘর তৈরি করতে চায়, তবে সে আগে বসে খরচের হিসাব করে। সে দেখতে চায় যে ওটা শেষ করবার জন্য তার যথেষ্ট টাকা আছে কিনা, তা না হলে সে ভিত্তি গাদবার পরে যদি সেই উঁচু ঘরটা শেষ করতে না পারে, তবে যারা সেটা দেখবে তারা সবাই তাকে ঠাট্টা করবে। তারা বলবে, লোকটা গাঁথতে আরম্ভ করেছিল কিন্তু শেষ করতে পারল না। যদি একজন রাজা অন্য আর একজন রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে যান, তবে তিনি প্রথমে বসে চিন্তা করবেন, 20,000 সৈন্য নিয়ে যিনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, মাত্র 10,000 সৈন্য নিয়ে আমি তাকে বাধা দিতে পারব কি? যদি তিনি তা না পারেন, তবে সেই অন্য রাজা দূরে থাকতেই লোক পাঠিয়ে তিনি তার সঙ্গে মীমাংসার কথা আলাপ করবেন। শেষে যিশু বললেন, সেইভাবে আপনাদের মধ্যে যদি কেউ ভেবে চিনতে তার সবকিছু ছেড়ে না আসে, তবে সে আমার শিষ্য হতে পারে না। লবণ ভালো জিনিস, কিন্তু যদি তার স্বাদ নষ্ট হয়ে যায়, তবে তা আবার কি করে নোনতা করা যাবে? তখন তা জমির জন্য উপযুক্ত হয় না, সারের গাদার জন্য উপযুক্ত হয় না, লোকে তা ফেলে দেয়। যার শুনবার কান আছে সে শুনুক।
পঞ্চদশ অধ্যায়।
হারানো ভেড়ার গল্প। তখন অনেক কর আদায়কারী ও খারাপ লোকেরা যিশুর কথা শুনবার জন্য তার কাছে আসল। এতে ফরিসিরা ও ধর্মশিক্ষকেরা এই বলে বিরক্তি প্রকাশ করতে লাগলেন, এই লোকটা খারাপ লোকদের সঙ্গে মেলামেশা ও খাওয়া দাওয়া করে। তখন যিশু তাদের শিক্ষা দেবার জন্য এই গল্পটা বললেন। মনে করুন, আপনাদের মধ্যে কোন একজনের 100টা ভেড়া আছে। যদি সেই ভেড়াগুলোর মধ্যে একটা হারিয়ে যায়, তবে কি সে 99টা মাঠে ছেড়ে দিয়ে সেই একটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তার খোঁজ করে না? সেটা খুঁজে পেলে পর সে খুশি হয়ে তাকে কাঁধে তুলে নেয়। পরে বাড়ি গিয়ে তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে ডেকে বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার হারানো ভেড়াটা আমি খুঁজে পেয়েছি। আমি আপনাদের বলছি, ঠিক সেইভাবে যারা পাপ থেকে মন ফিরাবার দরকার মনে করে না, তেমন 99 জন ধার্মিক লোকের চেয়ে বরং একজন পাপি পাপ থেকে মন ফিরালে স্বর্গে আরও বেশি আনন্দ হয়।
হারানো টাকার গল্প। আবার ধরুন, একজন স্ত্রীলোকের 10টা রূপার টাকা আছে। যদি সে তার মধ্য থেকে একটা হারিয়ে ফেলে, তবে বাতি জেলে ঘর ঝাড় দিয়ে তা না পাওয়া পর্যন্ত কি ভালো করে খোঁজ করতে থাকে না? যখন সে তা খুঁজে পায়, তখন তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের ডেকে বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ যে টাকাটা হারিয়ে গিয়েছিল তা পেয়েছি। আমি আপনাদের বলছি, ঠিক সেইভাবে একজন পাপী পাপ থেকে মন ফিরালে ঈশ্বরের দূতদের মধ্যে আনন্দ হয়।
হারানো ছেলের গল্প। তারপর যিশু বললেন, একজন লোকের 2টি ছেলে ছিল। ছোট ছেলেটি তার বাবাকে বলল, বাবা, আমার ভাগের সম্পত্তি আমাকে দিন। তাতে সেই লোক তার 2 ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পরে ছোট ছেলেটি তার সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে সে খারাপভাবে জীবন কাটিয়ে তার সব টাকা পয়সা উড়িয়ে দিল। যখন সে তার সব টাকা খরচ করে ফেলল, তখন সেই দেশের সমস্ত জায়গায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল, তাতে সে অভাবে পড়ল। তখন সে গিয়ে সেই দেশের একজন লোকের কাছে চাকরি চাইল। লোকটি তাকে তার শুয়োর চড়াতে মাঠে পাঠিয়ে দিল। শুয়োরে যে সুটি খেত সে তা খেয়ে পেট ভরাতে চাইত, কিন্তু কেউ তাকে তাও দিত না। পরে একদিন তার চেতনা হল, তখন সে বলল, আমার বাবার কত মজুর কত বেশি খাবার পাচ্ছে, অথচ আমি এখানে খিদেতে মরছি। আমি উঠে আমার বাবার কাছে গিয়ে বলব, বাবা, ঈশ্বর ও তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি, কেউ যে আর আমাকে তোমার ছেলে বলে ডাকে তার যোগ্য আমি নই, তোমার মজুরদের একজনের মতো করে আমাকে রাখো। এই বলে সে উঠে তার বাবার কাছে গেল। সে দূরে থাকতেই তাকে দেখে তার বাবার খুব মমতা হল। তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু দিলেন। তখন ছেলেটি বলল, বাবা, আমি ঈশ্বর তোমার বিরুদ্ধে পাপ করেছি, কেউ যে আর আমাকে তোমার ছেলে বলে ডাকে তার যোগ্য আমি নই। কিন্তু তার বাবা তার দাসদের বললেন, তাড়াতাড়ি করে সবচেয়ে ভালো জামাটা এনে ওকে পরিয়ে দাও, ওর হাতে আংটি ও পায়ে জুতা দাও, আর মোটা সোটা বাছুরটা এনে কাটো, এসো আমরা খাওয়া দাওয়া করে আনন্দ করি, কারণ আমার এই ছেলেটা মরে গিয়েছিল কিন্তু আবার বেঁচে উঠেছে, হারিয়ে গিয়েছিল, পাওয়া গিয়েছে, আর তারা আমোদ প্রমোদ করতে লাগল। সেই সময় তার বড় ছেলেটি মাঠে ছিল, বাড়ির কাছে এসে সে গান বাজনার শব্দ শুনতে পেল। তখন সে একজন চাকরকে ডেকে জিজ্ঞাসা করল, এসব কি হচ্ছে? চাকরটি তাকে উত্তর দিল, আপনার ভাই এসেছে, আপনার বাবা তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন বলে মোটাসোটা বাছুরটা কেটেছেন। তখন বড় ছেলেটি রাগ করে ভিতরে যেতে চাইল না, এতে তার বাবা বের হয়ে এসে তাকে ভিতরে যাবার জন্য সাধাসাধি করতে লাগলেন। সে তার বাবাকে বলল, দেখো এত বছর ধরে আমি তোমার সেবা যত্ন করে আসছি, একবারও আমি তোমার অবাধ্য হইনি, তবু আমার বন্ধুদের সঙ্গে আমোদ প্রমোদ করবার জন্য তুমি কখনো আমাকে ছাগলের একটা বাচ্চা পর্যন্ত দাওনি, কিন্তু তোমার এই ছেলে যে বেশ্যাদের পিছনে তোমার টাকা পয়সা উড়িয়ে দিয়েছে, সে যখন আসলো তুমি তার জন্য মোটাসোটা বাছুরটা কাটলে। তার বাবা তাকে বললেন, বাবা তুমি তো সবসময় আমার সঙ্গে সঙ্গে আছো, আমার যা কিছু আছে সবই তো তোমার, খুশি হয়ে আমাদের আমোদ প্রমোদ করা উচিত, কারণ তোমার এই ভাই মরে গিয়েছিল, আবার বেঁচে উঠেছে, হারিয়ে গিয়েছিল, আবার তাকে পাওয়া গেছে।
ষোড়শ অধ্যায়।
একজন অসৎ কর্মচারী। যিশু তার শিষ্যদের বললেন, কোন এক ধনী লোকের প্রধান কর্মচারীকে এই বলে দোষ দেওয়া হল যে সে তার মনিবের ধন সম্পত্তি নষ্ট করছে। তখন ধনী লোকটি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার সম্বন্ধে আমি একই শুনছি, তোমার কাজে হিসাব দাও, কারণ তুমি আর প্রধান কর্মচারী থাকতে পারবে না। তখন সেই কর্মচারী মনে মনে বলল, আমি এখন কি করি, আমার মনিব তো আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিচ্ছেন, মাটি কাটবার শক্তি আমার নেই, আবার ভিক্ষা করতেও লজ্জা লাগে, যা হোক চাকরি থেকে বরখাস্ত হলে পর লোকে যাতে আমাকে তাদের বাড়িতে থাকতে দেয় সেজন্য আমি কি করব তা আমি জানি। এই বলে যারা তার মনিবের কাছে ধার করেছিল তাদের প্রত্যেককে সে ডাকল। তারপর সে প্রথম জনকে জিজ্ঞাসা করল, আমার মনিবের কাছে তোমার ধার কত? সে বলল, 100 মন তেল। সেই কর্মচারী তাকে বলল, যে কাগজে তোমার ধারের কথা লেখা আছে সেটা নাও এবং শীঘ্র বসে 50 লেখো। সেই কর্মচারী তারপর আর একজনকে বলল, তোমার ধার কত? সে বলল, 900 মন গম। কর্মচারীটি বলল, তোমার কাগজে 720 মন লেখো। সেই কর্মচারী অসৎ হলেও বুদ্ধি করে কাজ করল বলে মনিব তার প্রশংসা করলেন। এতে বোঝা যায় যে এই জগতের লোকেরা নিজেদের মতো লোকদের সঙ্গে আচার ব্যবহারে আলোতে পূর্ণ লোকদের চেয়ে বেশি বুদ্ধিমান। আমি তোমাদের বলছি, এই জগতের ধন দ্বারা লোকদের সঙ্গে বন্ধুত্ব করো, যেন সেই ধন ফুরিয়ে গেলে পর চিরকালের থাকবার জায়গায় তোমাদের গ্রহণ করা হয়। সামান্য ব্যাপারে যে বিশ্বাসযোগ্য সে বড় ব্যাপারেও বিশ্বাসযোগ্য হয়, সামান্য ব্যাপারে যাকে বিশ্বাস করা যায় না তাকে বড় ব্যাপারেও বিশ্বাস করা যায় না। এই জগতের ধন সম্পত্তির ব্যাপারে যদি তোমাদের বিশ্বাস করা না যায় তবে কে তোমাদের বিশ্বাস করে আসল ধন দেবে? অন্যের অধিকারে যা আছে তা ব্যবহার করবার ব্যাপারে যদি তোমাদের বিশ্বাস করা না যায় তবে তোমাদের নিজেদের অধিকারের জন্য কেউ কি কিছু ছেড়ে দেবে? কোন দাস দুজন কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে, কিংবা সে একজনের উপরে মনোযোগ দেবে ও অন্যজনকে তুচ্ছ করবে। ঈশ্বর ও ধন সম্পত্তি এই দুয়েরই সেবা তোমরা করতে পারো না। এসব কথা শুনে ফরিসিরা যিশুকে ঠাট্টা করতে লাগলেন, কারণ তারা টাকা পয়সা বেশি ভালোবাসতেন। তখন যিশু তাদের বললেন, আপনারা লোকদের সামনে নিজেদের ধার্মিক দেখিয়ে থাকেন, কিন্তু ঈশ্বর আপনাদের মনের অবস্থা জানেন। মানুষের কাছে যা মূল্যবান ঈশ্বরের চোখে তা ঘৃণার যোগ্য। বাপ্তিস্মদাতা যোহনের সময় পর্যন্ত মসির আইনকানুন এবং নবীদের লেখা চলত, তারপর থেকে ঈশ্বরের রাজ্যের সুখবর প্রচার করা হচ্ছে এবং সবাই আগ্রহী হয়ে জোরের সঙ্গে সেই রাজ্যে ঢুকছে। তবে আইনকানুনের একটা বিন্দু বাদ পড়বার চেয়ে বরং আকাশ ও পৃথিবীর শেষ হওয়া সহজ। যে কেউ নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করে সে ব্যভিচার করে, স্বামী যাকে ছেড়ে দিয়েছে সেই রকম স্ত্রীকে যে বিয়ে করে সেও ব্যভিচার করে।
লাসার ও একজন ধনী লোক ছিল, সে বেগুনি কাপড় ও অন্যান্য দামি দামি কাপড় চোপড় পরত। প্রত্যেকদিন খুব জাকজমকের সঙ্গে সে আমোদ প্রমোদ করত। সেই ধনী লোকের দরজার কাছে লাশার নামে একজন ভিখারিকে প্রায় এনে রাখা হত। লাশারের সারা গায়ে ঘা ছিল। সেই ধনী লোকের টেবিল থেকে যে খাবার পড়ত তাই খেয়ে সে পেট ভরাতে চাইত, আর কুকুরেরা তার ঘা চেটে দিত। একদিন সেই ভিখারিটি মারা গেল। তখন স্বর্গদূতেরা এসে তাকে অব্রাহামের কাছে নিয়ে গেলেন। তারপর একদিন সেই ধনী লোকটিও মারা গেল এবং তাকে কবর দেওয়া হল। মৃতস্থানে খুব যন্ত্রণার মধ্যে থেকে সে উপরের দিকে তাকাল এবং দূর থেকে অব্রাহাম ও তার পাশে লাশারকে দেখতে পেল। তখন সে চিৎকার করে বলল, পিতা অব্রাহাম, আমাকে দয়া করুন, লাশারকে পাঠিয়ে দিন যেন সে তার আঙ্গুল জলে ডুবিয়ে আমার জিভ ঠান্ডা করে। এই আগুনের মধ্যে আমি বড়ই কষ্ট পাচ্ছি। কিন্তু অব্রাহাম বললেন, মনে করে দেখো, তুমি যখন বেঁচেছিলে তখন কত সুখ ভোগ করেছ আর লাশার কত কষ্ট ভোগ করেছে, কিন্তু এখন সে এখানে সান্ত্বনা পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ। এছাড়া তোমাদের ও আমাদের মধ্যে এমন একটা বিরাট ফাঁক রয়েছে যাতে ইচ্ছা করলেও কেউ এখান থেকে পার হয়ে তোমাদের কাছে যেতে না পারে এবং ওখান থেকে পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। তখন সে ধনী লোকটি বলল, তাহলে পিতা, দয়া করে লাশারকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন যেন সে আমার পাঁচটি ভাইকে সাবধান করতে পারে, তা না হলে তারাও তো এই যন্ত্রণার জায়গায় আসবে। কিন্তু অব্রাহাম বললেন, মসীয় নবীদের লেখা বই তো তাদের কাছে আছে, ওরা তাদের কথায় মনোযোগ দিক। সেই ধনী লোকটি বলল, না না পিতা অব্রাহাম, মৃতদের মধ্য থেকে কেউ তাদের কাছে গেলে তারা পাপ থেকে মন ফিরাবে। তখন অব্রাহাম বললেন, মসীয় নবীদের কথা যদি তারা না শোনে তবে মৃতদের মধ্য থেকে কেউ উঠলেও তারা বিশ্বাস করবে না।
সপ্তদশ অধ্যায়।
পাপ ও বিশ্বাস সম্বন্ধে শিক্ষা। যিশু তার শিষ্যদের বললেন, পাপের পথে নিয়ে যাবার জন্য উস্কানি আসবেই আসবে, কিন্তু ধিক সেই লোককে যার মধ্য দিয়ে সেই উস্কানি আসে। এই ছোটদের মধ্যে একজনকে যদি কেউ পাপের পথে নিয়ে যায় তবে তার গলায় বড় পাথর বেঁধে তাকে সাগরে ফেলে দেওয়া বরং তার পক্ষে ভালো। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে বকুনি দাও, যদি সে সেই অন্যায় থেকে মন ফিরায় তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে সাতবার তোমার বিরুদ্ধে সে অন্যায় করে এবং সাতবারই এসে বলে আমি এই অন্যায় থেকে মন ফিরিয়েছি, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সেই বারো জন প্রেরিত প্রভুকে বললেন, আমাদের বিশ্বাস বাড়িয়ে দিন। প্রভু বললেন, একটা সর্ষে দানার মতো যদি তোমাদের বিশ্বাস থাকে তবে তোমরা এই তুদ গাছটাকে বলতে পারবে, শিকড় শুদ্ধ উঠে গিয়ে নিজেকে সাগরে পুঁতে রাখো, আর সেই গাছটা তোমাদের কথা শুনবে। মনে করো তোমাদের একজনের দাস হাল বাইছে বা ভেড়া চড়াচ্ছে, যখন সেই দাস মাঠ থেকে আসবে তখন কি তার মনিব তাকে বলবেন, তাড়াতাড়ি গিয়ে খেতে বসো? না, তা বলবেন না, বরং বলবেন, আমার খাওয়ার আয়োজন করো, আর আমি যতক্ষণ খাওয়া দাওয়া করি ততক্ষণ কোমরে কাপড় জড়িয়ে আমার সেবা যত্ন করো, তারপর তুমি খাওয়া দাওয়া করবে। সেই দাস তার আদেশ মতো কাজ করেছে বলে কি তিনি তাকে ধন্যবাদ দেবেন? সেইভাবে ঈশ্বরের আদেশ মতো সমস্ত কাজ করবার পরে তোমরা বলো, আমরা অপদার্থ দাস, যা করা উচিত আমরা কেবল তাই করেছি।
দশজন কুষ্ঠরোগী সুস্থ হল। জেরুসালেমে যাবার পথে যিশু সমরিয়া ও গালিলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখন একটা গ্রামে ঢুকবার সময় তিনি দশজন কুষ্ঠরোগীকে দেখতে পেলেন। তারা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, যিশু, প্রভু, আমাদের দয়া করুন। সেই কুষ্ঠীদের দেখে যিশু বললেন, পুরোহিতদের কাছে গিয়ে নিজেদের দেখাও। তারা পথে যেতে যেতেই ভালো হয়ে গেল। তাদের মধ্যে একজন যখন দেখল সে ভালো হয়ে গেছে তখন চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে আসল এবং যিশুর পায়ের কাছে উবুর হয়ে পড়ে তাকে ধন্যবাদ দিল। সে ছিল সমরিয়া প্রদেশের লোক। তখন যিশু বললেন, দশজনকে কি সুস্থ করা হয়নি? তবে বাকি নজন কোথায়? ঈশ্বরের গৌরব করবার জন্য এই বিদেশী লোকটি ছাড়া আর কেউ কি ফিরে আসল না? তারপর যিশু লোকটিকে বললেন, উঠে চলে যাও, বিশ্বাস করেছ বলে তুমি ভালো হয়েছ।
ঈশ্বরের রাজ্য আসবার বিষয়ে শিক্ষা। কয়েকজন ফরিসি যিশুকে জিজ্ঞাসা করলেন যে কবে ঈশ্বরের রাজ্য আসবে। উত্তরে যিশু বললেন, ঈশ্বরের রাজ্য আসবার সময় কোন চিহ্ন দেখা যায় না। কেউই বলবে না, দেখো ঈশ্বরের রাজ্য এখানে, বা দেখো ঈশ্বরের রাজ্য ওখানে, কারণ আপনাদের মধ্যেই তো ঈশ্বরের রাজ্য আছে। এরপরে তিনি তার শিষ্যদের বললেন, এমন দিন আসছে যখন তোমরা চাইবে যেন মনুষ্যপুত্রের রাজত্বকালের একটা দিন তোমরা দেখতে পাও, কিন্তু তা দেখতে পাবে না। লোকে তোমাদের বলবে, ওখানে দেখো বা এখানে দেখো, বাইরে যেও না বা তাদের পিছনে দৌড়িও না। বিদ্যুৎ চমকালে যেমন আকাশের একদিক থেকে অন্য দিক পর্যন্ত আলো হয়ে যায়, মনুষ্যপুত্রের আশা সেইভাবেই হবে, কিন্তু প্রথমে তাকে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে, তাছাড়া এই কালের লোকেরা তাকে অগ্রাহ্য করবে। নোহের সময়ে যেমন হয়েছিল, মনুষ্যপুত্রের সময়ও তেমনি হবে। যে পর্যন্ত না নোহ জাহাজে উঠলেন এবং বন্যা এসে লোকদের সবাইকে ধ্বংস করল, সে পর্যন্ত লোকে খাওয়া দাওয়া করছিল, বিয়ে করছিল ও বিয়ে দিচ্ছিল। আবার লোটের সময় যেমন হয়েছিল তেমনি হবে। সেই সময়ে লোকে খাওয়া দাওয়া, বেচা কেনা, চাষবাস এবং ঘরবাড়ি তৈরি করছিল। কিন্তু যেদিন লোট সদম ছেড়ে আসলেন, সেদিন আকাশ থেকে আগুন ও গন্ধকের বৃষ্টি হয়ে লোকদের সবাইকে ধ্বংস করল। যেদিন মনুষ্যপুত্র প্রকাশিত হবেন সেদিন এরকমই হবে। সেদিন যে ছাদের উপরে থাকবে সে ঘর থেকে জিনিসপত্র নেবার জন্য নিচে না নামুক, তেমনি করে যে ক্ষেতের মধ্যে থাকবে সে ফিরে না আসুক। লোটের স্ত্রীর কথা মনে করে দেখো, যে তার জীবন রক্ষা করতে চেষ্টা করে সে তার সত্যিকারের জীবন হারাবে, আর যে তার জীবন উৎসর্গ করতে রাজি থাকে সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। আমি তোমাদের বলছি, সেই রাতে এক বিছানায় দুজন থাকবে, একজনকে নেওয়া হবে আর অন্যজনকে ফেলে যাওয়া হবে। তখন দুটি স্ত্রীলোক একসঙ্গে যাতা ঘুরাবে, একজনকে নেওয়া হবে আর অন্যজনকে ফেলে যাওয়া হবে। শিষ্যরা বললেন, প্রভু কোথায়? উত্তরে যীশু কেবল বললেন, মৃতদেহ যেখানে থাকে সেখানেই তো শকুন এসে জড়ো হয়।
অষ্টাদশ অধ্যায়।
প্রার্থনার বিষয়ে শিক্ষা। শিষ্যেরা যাতে সবসময় প্রার্থনা করে এবং নিরাশ না হয় সে শিক্ষা দেওয়ার জন্য যীশু তাঁদের এই গল্পটা বললেন। কোন এক শহরে একজন বিচারক ছিলেন। তিনি ঈশ্বরকে ভয় করতেন না এবং মানুষকেও গ্রাহ্য করতেন না। সেই শহরে একজন বিধবা ছিল। সে বার বার এসে তাকে বলত, ন্যায় বিচার করে আমার বিপক্ষের হাত থেকে আমাকে বাঁচান। সেই বিচারক কিছুদিন পর্যন্ত কিছুই করলেন না, কিন্তু শেষে তিনি মনে মনে বললেন, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না এবং মানুষকেও গ্রাহ্য করি না, তবুও এই বিধবা আমাকে বিরক্ত করছে বলে আমি তার পক্ষে ন্যায় বিচার করব। তা না হলে সে বারবার আসবে আর তাতে আমি ক্লান্ত হয়ে পড়ব। এরপর প্রভু বললেন, ন্যায় বিচারক না হলেও তিনি কি বললেন তা ভেবে দেখো। তাহলে যারা ঈশ্বরকে দিনরাত ডাকে, ঈশ্বর কি তাঁর সেই বাছাই করা লোকদের পক্ষে ন্যায় বিচার করবেন না? তিনি কি তা করতে দেরি করবেন? আমি তোমাদের বলছি, তিনি তাদের পক্ষে ন্যায় বিচার করতে দেরি করবেন না। কিন্তু মনুষ্যপুত্র যখন আসবেন তখন কি তিনি পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন?
ফরিসি ও কর আদায়কারী, যারা নিজেদের ধার্মিক মনে করে অন্যদের তুচ্ছ করত, তাদের শিক্ষা দেবার জন্য যীশু এই গল্পটা বললেন। দুজন লোক প্রার্থনা করবার জন্য উপাসনা ঘরে গেলেন। তাদের মধ্যে একজন ছিলেন ফরিসি ও অন্যজন কর আদায়কারী। সেই ফরিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি অন্য লোকদের মতো ঠগ, অসৎ ও ব্যভিচারী নই, এমনকি ওই কর আদায়কারীর মতো নই। আমি সপ্তাহে দুবার উপবাস করি এবং আমার সমস্ত আয়ের দশ ভাগের এক ভাগ তোমাকে দিই। সেই সময় সেই কর আদায়কারী কিছু দূরে দাঁড়িয়েছিল, স্বর্গের দিকে তাকাবারও তার সাহস হল না। সে বুক চাপড়ে বলল, হে ঈশ্বর, আমি পাপী, আমাকে দয়া করো। আমি তোমাদের বলছি, সেই কর আদায়কারীকে ঈশ্বর নির্দোষ বলে গ্রহণ করলেন আর সে বাড়ি ফিরে গেল, কিন্তু সেই ফরিসিকে তিনি নির্দোষ বলে গ্রহণ করলেন না। যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, এবং যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে।
প্রভু যীশু ও ছেলে মেয়েরা, লোকেরা ছোট ছেলে মেয়েদের যীশুর কাছে নিয়ে আসলো যেন তিনি তাদের উপর হাত রেখে আশীর্বাদ করেন। শিষ্যেরা এ দেখে সেই লোকদের বকুনি দিতে লাগলেন, কিন্তু যীশু সেই ছেলেমেয়েদের নিজের কাছে ডেকে নিলেন। তারপর তিনি শিষ্যদের বললেন, ছেলেমেয়েদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো লোকদেরই। আমি তোমাদের সত্যি বলছি, ছোট ছেলেমেয়ের মতো ঈশ্বরের শাসন মেনে না নিলে কেউ কোনো মতে ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না।
একজন ধনী লোক। সমাজের একজন নেতা যীশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, আমি জানি আপনি একজন ভালো লোক, আমাকে বলুন কি করলে আমি অনন্ত জীবন লাভ করতে পারব। যীশু তাকে বললেন, আমাকে ভালো বলছেন কেন? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউই ভালো নয়। আপনি তো আদেশগুলো জানেন, ব্যভিচার করো না, খুন করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার মা বাবাকে সম্মান করো। সেই নেতা বললেন, ছোটবেলা থেকে আমি এসব পালন করে আসছি। এই কথা শুনে যীশু তাকে বললেন, এখনো একটা কাজ আপনার বাকি আছে, আপনার যা কিছু আছে বিক্রি করে গরিবদের বিলিয়ে দিন, তাহলে আপনি স্বর্গে ধন পাবেন, আর তারপর এসে আমার শিষ্য হন। এ কথা শুনে সেই নেতা খুব দুঃখিত হলেন, কারণ তিনি খুবই ধনী ছিলেন। সেই নেতাকে দুঃখিত হতে দেখে যীশু বললেন, ধনীদের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকা কত কঠিন, ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকার চেয়ে বরং সূচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ। যীশুর এই কথা যারা শুনল তারা বলল, তাহলে কে পাপ থেকে উদ্ধার পেতে পারে? যীশু বললেন, মানুষের পক্ষে যা অসম্ভব ঈশ্বরের পক্ষে তা সম্ভব। তখন পিতর বললেন, আমরা তো সবকিছু ছেড়ে দিয়ে আপনার শিষ্য হয়েছি। যীশু তার শিষ্যদের বললেন, আমি আপনাদের সত্যি বলছি, যারা ঈশ্বরের রাজ্যের জন্য বাড়ি ঘর, স্ত্রী, ভাই বোন, মা বাবা বা ছেলে মেয়ে ছেড়ে এসেছে, তারা প্রত্যেকে এই যুগে অনেক বেশি পাবে এবং আগামী যুগে অনন্ত জীবন লাভ করবে।
নিজের মৃত্যুর বিষয়ে প্রভু যীশু। যীশু তার বারো জন শিষ্যকে একপাশে ডেকে নিয়ে বললেন, দেখো আমরা জেরুসালেমে যাচ্ছি, মনুষ্যপুত্রের বিষয়ে নবীরা যা যা লিখে গেছেন তা সবই পূর্ণ হবে। তাকে অজিহুদীদের হাতে দেওয়া হবে, লোকে তাকে ঠাট্টা অপমান করবে এবং তার গায়ে থুতু দেবে, ভীষণভাবে চাবুক মারবার পরে তারা তাকে মেরে ফেলবে, আর তৃতীয় দিনে তিনি জীবিত হয়ে উঠবেন। শিষ্যেরা কিন্তু এসব বিষয় কিছুই বুঝলেন না। সেই কথার অর্থ তাদের কাছে গোপন রাখা হয়েছিল বলে যীশু যে কি বলেছিলেন তা তারা বুঝলেন না।
অন্ধ লোকটি সুস্থ হল। যীশু যখন জিরিহ শহরের কাছে আসলেন তখন একজন অন্ধ লোক পথের ধারে বসে ভিক্ষা করছিল। অনেক লোকের পায়ের শব্দ শুনে সে ব্যাপার কি তা জিজ্ঞাসা করল। লোকেরা তাকে জানাল যে নাসারেতের যীশু ওই পথ দিয়ে যাচ্ছেন। তখন সে চিৎকার করে বলল, দাউদের বংশধর যীশু, আমাকে দয়া করুন। যে লোকেরা ভিড়ের সামনে ছিল তারা তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে আরও চিৎকার করে বলল, দাউদের বংশধর, আমাকে দয়া করুন। যীশু থামলেন এবং সেই অন্ধকে তার কাছে আনতে বললেন। সে কাছে আসলে পর তিনি বললেন, তুমি কি চাও, তোমার জন্য আমি কি করব? সে বলল, প্রভু, আমি যেন দেখতে পাই। যীশু তাকে বললেন, আচ্ছা তাই হোক, তুমি বিশ্বাস করেছ বলে ভালো হয়েছ। লোকটি তখনই দেখতে পেল এবং ঈশ্বরের গৌরব করতে করতে যীশুর পিছনে পিছনে চলল। এ দেখে সমস্ত লোক ঈশ্বরের প্রশংসা করল।
ঊনবিংশ অধ্যায়।
শকের মন পরিবর্তন। যীশু জিরিহ শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেখানে শক্কেয় নামে একজন লোক ছিলেন। তিনি ছিলেন প্রধান কর আদায়কারী এবং একজন ধনী লোক। যীশু কে তা তিনি দেখতে চাইছিলেন, কিন্তু বেঁটে ছিলেন বলে ভিড়ের জন্য দেখতে পাচ্ছিলেন না। তাই তিনি যীশুকে দেখবার জন্য সামনে দৌড়ে গিয়ে একটা ডুমুর গাছে উঠলেন, কারণ যীশু সেই পথ দিয়েই যাচ্ছিলেন। যীশু সেই ডুমুর গাছের কাছে এসে উপরের দিকে তাকালেন এবং শক্কেয়কে বললেন, শক্কেয়, তাড়াতাড়ি নেমে এসো, কারণ আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে। শক্কেয় তাড়াতাড়ি নেমে আসলেন এবং আনন্দের সঙ্গে যীশুকে গ্রহণ করলেন। এ দেখে সবাই বকবক করে বলল, উনি একজন পাপী লোকের অতিথি হতে গেলেন? সক্কেও সেখানে দাঁড়িয়ে প্রভুকে বললেন, প্রভু, আমি আমার ধন সম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দিচ্ছি এবং যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার চার গুণ ফিরিয়ে দিচ্ছি। তখন যীশু বললেন, এই বাড়িতে আজ পাপ থেকে উদ্ধার আসল, কারণ এও তো অব্রাহামের বংশের একজন। যারা হারিয়ে গেছে তাদের খোঁজ ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্যপুত্র এসেছেন।
রাজা ও তার দশজন দাস। যীশু তখন যেখানে ছিলেন সেখান থেকে জেরুসালেম বেশি দূরে ছিল না, আর যারা তার কথা শুনছিল তারা ভাবছিল ঈশ্বরের রাজ্য শীঘ্রই প্রকাশ পাবে। তাই যীশু তাদের শিক্ষা দেবার জন্য এই গল্পটা বললেন। একজন উঁচু বংশের লোক রাজপদ নিয়ে ফিরে আসবেন বলে দূর দেশে গেলেন। যাবার আগে তিনি তার দশজন দাসকে ডাকলেন এবং প্রত্যেক জনকে 100 দিনার করে দিয়ে বললেন, আমি ফিরে না আসা পর্যন্ত এ দিয়ে ব্যবসা করো। তার দেশের লোকেরা কিন্তু তাকে ঘৃণা করত, এই জন্য তারা তার পিছনে লোক পাঠিয়ে খবর দিল, আমরা চাই না এই লোকটা আমাদের উপরে রাজত্ব করুক। তবুও তিনি রাজা নিযুক্ত হয়ে ফিরে আসলেন এবং যে দশজন দাসকে টাকা দিয়েছিলেন তাদের ডেকে আনতে আদেশ দিলেন। তিনি জানতে চাইলেন ব্যবসা করে তারা কে কত লাভ করেছে। প্রথম জন এসে বলল, দেখুন, আপনার টাকা দিয়ে আমি 10 গুণ লাভ করেছি। রাজা তাকে বললেন, বেশ করেছ, তুমি ভালো দাস, তুমি সামান্য বিষয়ে বিশ্বস্ত হয়েছ বলে আমি তোমাকে 10টা গ্রামের ভার দিলাম। দ্বিতীয় দাসটি এসে বলল, দেখুন, আপনার টাকা দিয়ে আমি 5 গুণ লাভ করেছি। তিনি সেই দাসকে বললেন, তুমি 5টা গ্রামের ভার পাবে। তারপরে অন্য আর একজন দাস এসে বলল, দেখুন, আমি আপনার টাকা রুমালে বেঁধে রেখে দিয়েছিলাম, আপনার সম্বন্ধে আমার ভয় ছিল, কারণ আপনি খুব কড়া লোক, আপনি যা জমা করেননি তা নিয়ে থাকেন এবং যা বোনেননি তা কাটেন। তখন রাজা বললেন, ওরে দুষ্ট দাস, তোর মুখের কথা দিয়েই আমি তোর বিচার করব, তুই তো জানতিস যে আমি কড়া লোক, যা জমা করিনি তা নিয়ে থাকি এবং যা বুনিনি তা কাটি, তবে আমার টাকা তুই মহাজনের কাছে রাখলি না কেন? তাহলে তো আমি এসে টাকাটাও পেতাম এবং সঙ্গে কিছু সুদও পেতাম। যারা রাজার কাছে দাঁড়িয়েছিল রাজা তাদের বললেন, ওর কাছ থেকে ওই 100 দিনার নিয়ে নাও এবং যার 1000 দিনার আছে তাকে দাও। তখন সেই লোকেরা রাজাকে বলল, দেখুন, ওর তো 1000 দিনার আছে। রাজা বললেন, আমি তোমাদের বলছি, যার আছে তাকে আরো দেওয়া হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। আমার শত্রুরা যারা চায়নি আমি রাজা হই তাদের এখানে নিয়ে এসো এবং আমার সামনে মেরে ফেলো।
জেরুসালেমে প্রবেশ। এইসব কথা বলবার পরে যীশু তাদের আগে আগে জেরুসালেমের দিকে চললেন। যখন তিনি জৈতুন পাহাড়ের গায়ে বৈতফগী ও বৈথনিয়া গ্রামের কাছে আসলেন তখন তার দুজন শিষ্যকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা সামনের ওই গ্রামে যাও, সেখানে ঢুকবার সময় দেখতে পাবে একটা গাধার বাচ্চা বাঁধা আছে, ওর উপরে কেউ কখনো চড়েনি, ওটা খুলে এখানে নিয়ে এসো। যদি কেউ জিজ্ঞাসা করে কেন ওটা খুলছ, তবে বলো প্রভুর দরকার আছে। যে শিষ্যদের পাঠানো হয়েছিল তারা গিয়ে যীশুর কথা মতোই সবকিছু দেখতে পেলেন। তারা যখন সেই বাচ্চাটা খুলছিলেন তখন মালিকেরা তাদের জিজ্ঞাসা করল, তোমরা বাচ্চাটা খুলছ কেন? তারা বললেন, প্রভুর দরকার আছে। তারপর শিষ্যেরা সেই গাধার বাচ্চাটা যীশুর কাছে আনলেন এবং তার উপরে তাদের গায়ের চাদর পেতে দিয়ে যীশুকে বসালেন। তিনি যখন যাচ্ছিলেন তখন লোকেরা নিজেদের গায়ের চাদর পথে বিছিয়ে দিতে লাগল। এইভাবে যীশু জেরুসালেমের কাছে এসে যে রাস্তা জৈতুন পাহাড় থেকে নেমে গেছে সেই রাস্তায় আসলেন। যীশুর সঙ্গে তার অনেক শিষ্য ছিলেন। সেই শিষ্যেরা তার যেসব আশ্চর্য কাজ দেখেছিলেন সেগুলোর জন্য আনন্দে চিৎকার করে ঈশ্বরের গৌরব করে বলতে লাগলেন, প্রভুর নামে যে রাজা আসছেন তার গৌরব হোক, স্বর্গেই শান্তি আর সেখানে ঈশ্বরের মহিমা প্রকাশিত। ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরিসি যীশুকে বললেন, গুরু, আপনার শিষ্যদের চুপ করতে বলুন। যীশু তাদের বললেন, আমি আপনাদের বলছি, এরা যদি চুপ করে থাকে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। তারা যখন জেরুসালেমের কাছে আসলেন তখন যীশু শহরটা দেখে কাঁদলেন। তিনি বললেন, হায়, শান্তি পাবার জন্য যা দরকার যদি তুমি আজ তা বুঝতে পারতে, কিন্তু এখন তা তোমার চোখের আড়ালে রয়েছে। এমন সময় তোমার আসবে যখন শত্রুরা তোমার বিরুদ্ধে বাধার দেয়াল তুলবে এবং তোমাকে ঘিরে রাখবে ও সমস্ত দিক থেকে তোমাকে চেপে ধরবে। তারা তোমাকে ও তোমার ভিতরের সমস্ত লোকদের ধরে মাটিতে আছাড় মারবে এবং একটা পাথরের উপরে আর একটা পাথর রাখবে না, কারণ ঈশ্বর যে সময়ে তোমার দিকে মনোযোগ দিয়েছিলেন সেই সময়টা তুমি চিনে নাওনি। এরপরে যীশু উপাসনা ঘরে ঢুকে ব্যবসায়ীদের তাড়িয়ে দিলেন। তিনি সেই ব্যবসায়ীদের বললেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, আমার ঘর প্রার্থনার ঘর হবে, কিন্তু তোমরা তা ডাকাতের আড্ডাখানা করে তুলেছ। যীশু প্রত্যেক দিনই উপাসনা ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। প্রধান পুরোহিতেরা, ধর্মশিক্ষকেরা এবং লোকদের নেতারা তাঁকে মেরে ফেলতে চাইলেন, কিন্তু কিভাবে তা করবেন তার কোনো উপায় তাঁরা খুঁজে পেলেন না, কারণ লোকেরা মন দিয়ে তাঁর প্রত্যেকটি কথা শুনত।
বিংশতি অধ্যায়।
প্রভু যীশু ও ধর্মনেতারা। একদিন যীশু উপাসনা ঘরে লোকদের শিক্ষা দিচ্ছিলেন এবং প্রচার করছিলেন। এমন সময় প্রধান পুরোহিতেরা ও ধর্মশিক্ষকেরা বৃদ্ধ নেতাদের সঙ্গে এসে যীশুকে জিজ্ঞাসা করলেন, কোন অধিকারে তুমি এসব করছ এবং কে তোমাকে এই অধিকার দিয়েছে বলো। উত্তরে যীশু তাদের বললেন, আমিও আপনাদের একটা কথা জিজ্ঞাসা করব, বলুন দেখি, বাপতিস্ম দেবার অধিকার যোহন ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন না মানুষের কাছ থেকে পেয়েছিলেন? তখন তারা নিজেদের মধ্যে এই আলোচনা করতে লাগলেন, যদি আমরা বলি ঈশ্বরের কাছ থেকে, তবে সে বলবে তাহলে তাকে বিশ্বাস করেননি কেন, কিন্তু যদি বলি মানুষের কাছ থেকে তাহলে লোকেরা আমাদের পাথর মারবে, কারণ তারা যোহনকে নবী বলে বিশ্বাস করে। এই জন্য তারা বললেন, সেই অধিকার কোথা থেকে এসেছিল তা আমরা জানি না। যীশু তাদের বললেন, তবে আমিও বলবো না কোন অধিকারে আমি এসব করছি।
আঙ্গুর ক্ষেতের চাষীদের গল্প। এরপরে যীশু লোকদের শিক্ষা দেবার জন্য এই গল্পটা বললেন। একজন লোক একটা আঙ্গুর ক্ষেত করলেন এবং চাষীদের কাছে সেটা ইজারা দিয়ে অনেকদিনের জন্য বিদেশে চলে গেলেন। পরে তিনি সেই ক্ষেতের আঙ্গুর ফলের ভাগ পাওয়ার জন্য সময় মতোই একজন দাসকে চাষীদের কাছে পাঠালেন, কিন্তু চাষিরা তাকে মারধর করে খালি হাতেই ফেরত পাঠিয়ে দিল। তখন তিনি আরেকজন দাসকে পাঠালেন, কিন্তু চাষিরা তাকেও মারল ও অপমান করল এবং খালি হাতে পাঠিয়ে দিল। পরে তিনি তৃতীয় দাসকে পাঠালেন, কিন্তু চাষিরা তাকেও ভীষণ মারধর করে তাড়িয়ে দিল। তখন আঙ্গুর ক্ষেতের মালিক বললেন, কি করি? আচ্ছা, আমি আমার প্রিয় পুত্রকে পাঠাব, হয়তো তারা তাকে সম্মান করবে। কিন্তু চাষিরা তাকে দেখে একে অন্যকে বলল, এই তো পরে সম্পত্তির মালিক হবে, সম্পত্তিটা যেন আমাদেরই হয়, সেজন্য এসো আমরা ওকে মেরে ফেলি। এই বলে তারা তাকে ধরে ক্ষেতের বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলল। এখন আঙ্গুর ক্ষেতের মালিক সেই চাষিদের কি করবেন? তিনি এসে তাদের মেরে ফেলবেন এবং ক্ষেতটা অন্যদের ইজারা দেবেন। লোকেরা যীশুর কথা শুনে বলল, এমন না হোক। তখন যীশু তাদের দিকে তাকিয়ে বললেন, তবে এই যে কথা পবিত্র শাস্ত্রের মধ্যে লেখা আছে তার অর্থ কি? রাজমিস্ত্রীরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল সেটাই সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল। যে কেউ সেই পাথরের উপরে পড়বে সে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, এবং যার উপর সেই পাথর পড়বে সে চুরমার হয়ে যাবে। এই সময় ধর্মশিক্ষকেরা ও প্রধান পুরোহিতেরা যীশুকে ধরতে চাইলেন, কারণ তারা বুঝেছিলেন যে ওই গল্প যীশু তাদের বিরুদ্ধেই বলছেন, কিন্তু তারা লোকদের ভয় পেলেন।
কর দেবার বিষয়ে ধর্মশিক্ষক ও প্রধান পুরোহিতেরা যীশুকে চোখে চোখে রাখলেন এবং গুপ্তচর পাঠিয়ে দিলেন। যীশুকে তার নিজের কথার ফাঁদে ফেলবার জন্য সেই গুপ্তচরেরা ভালো মানুষের ভান করতে লাগল, যেন তারা তাকে প্রধান শাসনকর্তার বিচার ক্ষমতার অধীনে ফেলতে পারে। সেই জন্য তারা তাকে বলল, গুরু, আমরা জানি যে আপনি যা বলেন ও শিক্ষা দেন তা ঠিক। আপনি সবাইকে সমান চোখে দেখেন এবং সত্যভাবেই ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। আচ্ছা, রোম সম্রাটকে কি কর দেওয়া উচিত? যিশু তাদের চালাকি বুঝতে পেরে বললেন, আমাকে একটা দিনার দেখাও, এর উপরে কার ছবি ও কার নাম আছে? তারা বলল, রোম সম্রাটের। যিশু তাদের বললেন, তাহলে যা সম্রাটের তা সম্রাটকে দাও এবং যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। লোকদের সামনে যিশু যা বলেছিলেন তাতে সেই গুপ্তচরেরা তাকে তার কথার ফাঁদে ফেলতে পারল না। তার উত্তরে আশ্চর্য হয়ে তারা চুপ হয়ে গেল।
জীবিত হয়ে উঠবার বিষয়। সদ্দুকিদের মধ্যে কয়েকজন যিশুর কাছে আসলেন। সদ্দুকিদের মতে মৃতদের জীবিত হয়ে ওঠা বলে কিছু নেই। তারা যিশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, মসি আমাদের জন্য এই কথা লিখে গেছেন, সন্তানহীন অবস্থায় যদি কোনো লোক তার স্ত্রীকে রেখে মারা যায়, তবে তার ভাই তার স্ত্রীকে বিয়ে করে ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করবে। বেশ ভালো। তারা সাতজন ভাই ছিল। প্রথমজন বিয়ে করে সন্তানহীন অবস্থায় মারা গেল। পরে দ্বিতীয় তারপরে তৃতীয় ভাই ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করল এবং সেই একইভাবে সাতজনই ছেলে মেয়ে না রেখে মারা গেল। শেষে সেই স্ত্রীলোকটিও মারা গেল। তাহলে যেদিন মৃতেরা জীবিত হয়ে উঠবে সেদিন সে কার স্ত্রী হবে? সাতজনের প্রত্যেকেই তো তাকে বিয়ে করেছিল। যিশু তাদের বললেন, একালের লোকেরা বিয়ে করে এবং তাদের বিয়ে দেওয়া হয়, কিন্তু মৃত্যু থেকে জীবিত হয়ে আগামী যুগে পার হয়ে যাবার যোগ্য বলে যাদের ধরা হবে তারা বিয়ে করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না। তারা আর মরতে পারে না, কারণ তারা স্বর্গদূতদের মতো। তারা ঈশ্বরের সন্তান, কারণ মৃত্যু থেকে তাদের জীবিত করা হয়েছে। জ্বলন্ত ঝোপের বিষয়ে যেখানে লেখা আছে সেখানে মসি দেখিয়ে দিয়েছেন যে মৃতেরা সত্যি জীবিত হয়ে ওঠে। সেখানে মসি প্রভুকে আব্রাহামের ঈশ্বর, ইশাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর বলে ডেকেছেন। কিন্তু ঈশ্বর মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদেরই ঈশ্বর। তাঁরই উদ্দেশ্যে সব লোক বেঁচে থাকে। তখন কয়েকজন ধর্মশিক্ষক বললেন, গুরু, আপনি ভালোই বলেছেন। তারা আর কোনো কিছু যিশুকে জিজ্ঞাসা করতে সাহস পেলেন না।
ধর্মশিক্ষকদের কাছে প্রভু যিশুর প্রশ্ন। যিশু সেই ধর্মশিক্ষকদের বললেন, লোকে কি করে বলে যে মসীহ দাউদের বংশধর? পবিত্র শাস্ত্রের গীতসংহিতা নামে বইখানাতে দাউদ তো নিজেই এই কথা বলেছেন, প্রভু আমার প্রভুকে বললেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পা রাখবার জায়গা করি ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো। দাউদ তো মসীহকে প্রভু বলে ডেকেছিলেন, তাহলে মসীহ কেমন করে দাউদের বংশধর হতে পারেন? লোকেরা যখন যিশুর কথা শুনছিল তখন যিশু তার শিষ্যদের বললেন, ধর্মশিক্ষকদের বিষয়ে সাবধান হও, তারা লম্বা লম্বা জামা পরে ঘুরে বেড়াতে চান এবং হাটে বাজারে সম্মান পেতে ভালোবাসেন। তারা সমাজ ঘরে প্রধান প্রধান আসনে ও ভোজের সময়ে সম্মানের জায়গায় বসতে ভালোবাসেন। একদিকে তারা লোককে দেখাবার জন্য লম্বা লম্বা প্রার্থনা করেন, অন্যদিকে বিধবাদের ঘর বাড়ি দখল করেন। এই লোকদের অনেক বেশি শাস্তি হবে।
একবিংশ অধ্যায়।
গরিব বিধবার দান। এরপরে যিশু চেয়ে দেখলেন ধনী লোকেরা উপাসনা ঘরের দানের বাক্সে তাদের দান রাখছে। তিনি দেখলেন একজন গরিব বিধবা এসে দুটা পয়সা রাখল। তখন যিশু তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, এই গরিব বিধবা অন্য সকলের চেয়ে অনেক বেশি রাখল, কারণ অন্যেরা সবাই খরচ করবার পরে যা বাকি ছিল তা থেকে দান করেছে, কিন্তু এই স্ত্রীলোকটির অভাব থাকলেও বেঁচে থাকবার জন্য তার যা ছিল সমস্তই দিয়ে দিল।
যুগের শেষের দিনগুলো। শিষ্যদের মধ্যে কয়েকজন উপাসনা ঘরের বিষয়ে আলোচনা করছিলেন। তারা বলছিলেন, সুন্দর সুন্দর পাথর ও দানের জিনিস দিয়ে দালানটা কেমন সাজানো হয়েছে। তখন যিশু বললেন, তোমরা তো এইসব দেখছ, কিন্তু এমন দিন আসবে যখন এর একটা পাথরের উপরে আর একটা পাথর থাকবে না, সমস্তই ভেঙে ফেলা হবে। শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, কখন এসব হবে এবং কোন চিহ্ন দেখে আমরা বুঝতে পারব যে এসব ঘটবার সময় এসেছে? উত্তরে যিশু বললেন, দেখো, কেউ যেন তোমাদের না ঠকায়, কারণ অনেকে আমার নাম নিয়ে এসে বলবে আমি মসীহ এবং সময় কাছে এসেছে। তাদের পিছনে যেও না। তোমরা যখন যুদ্ধের আওয়াজ ও বিদ্রোহের খবর শুনবে তখন ভয় পেও না, কারণ প্রথমে এসব হবেই, কিন্তু তখনই যে শেষ সময় আসবে তা নয়। তারপর যিশু তাদের বললেন, এক জাতি আর এক জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। ভীষণ ভূমিকম্প হবে এবং ভিন্ন ভিন্ন জায়গায় দুর্ভিক্ষ ও রোগ ব্যাধি হবে। এছাড়া আকাশে এমন সব ঘটনা ঘটবে ও চিহ্ন দেখা যাবে যা ভীষণ এবং অদ্ভুত। এসব হবার আগে লোকেরা তোমাদের ধরবে এবং তোমাদের উপর অত্যাচার করবে। বিচারের জন্য তারা তোমাদের সমাজ ঘরে নিয়ে যাবে এবং জেলে দেবে। আমার জন্য রাজাদের ও শাসনকর্তাদের সামনে তোমাদের নেওয়া হবে, আর তাতে আমার সম্বন্ধে সাক্ষ্য দেবার জন্য তোমাদের সুযোগ হবে। তোমরা এখনই মনে মনে ঠিক করে ফেলো, তখন নিজের পক্ষে কথা বলবার জন্য তোমরা আগে থেকে তৈরি হবে না, কারণ আমি তোমাদের এমন কথা ও এমন জ্ঞান যুগিয়ে দেব যার উত্তরে তোমাদের শত্রুরা কিছু বলতেও পারবে না এবং তা অস্বীকারও করতে পারবে না। তোমাদের মা বাবা, ভাই বন্ধু ও আত্মীয় স্বজনেরা তোমাদের ধরিয়ে দেবে, তারা তোমাদের কাউকে কাউকে মেরেও ফেলবে। আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে, কিন্তু কোনো মতেই তোমাদের একটা চুলও ধ্বংস হবে না। তোমরা স্থির থাকলে তোমাদের সত্যিকারের জীবন রক্ষা করবে। যখন তোমরা দেখবে জিরুসালেমকে সৈন্য ঘেরাও করেছে, তখন বুঝবে যে জিরুসালেমের ধ্বংস হবার সময় কাছে এসেছে। সেই সময় যারা জিহুদিয়াতে থাকবে তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যাক, যারা শহরের মধ্যে থাকবে তারা শহরের বাইরে চলে যাক, যারা গ্রামের দিকে থাকবে তারা কোনো মতেই শহরে না আসুক, কারণ এ দিনগুলো হবে শাস্তির দিন, আর এতে পবিত্র শাস্ত্রে যা লেখা আছে তা পূর্ণ হবে। তখন যারা গর্ভবতী আর যারা সন্তানকে বুকের দুধ খাওয়ায় তাদের অবস্থা কি ভীষণই না হবে। দেশে ভীষণ কষ্ট উপস্থিত হবে এবং জিহুদি লোকদের উপরে ঈশ্বরের শাস্তি নেমে আসবে। তলোয়ার দিয়ে তাদের মেরে ফেলা হবে এবং সমস্ত জাতির মধ্যে তারা বন্দী হিসেবে ছড়িয়ে থাকবে। যতদিন না অজিহুদীদের সময় পূর্ণ হয় ততদিন পর্যন্ত অজিহুদীরা জিরুসালেমকে তাদের পায়ের নিচে মারাতে থাকবে। তখন সূর্য, চাঁদ ও তারাগুলোর মধ্যে অনেক চিহ্ন দেখা যাবে। পৃথিবীতে সমস্ত জাতি কষ্ট পাবে এবং সমুদ্রের গর্জন ও ঢেউয়ের জন্য তারা ভীষণ অস্থির হয়ে উঠবে। জগতে কি আসছে ভেবে ভয়ে লোকে অজ্ঞান হয়ে পড়বে, কারণ সূর্য, চাঁদ ইত্যাদি আর স্থির থাকবে না। সেই সময় মহাশক্তি ও মহিমার সঙ্গে মনুষ্যপুত্রকে তারা মেঘের মধ্যে আসতে দেখবে। এসব ঘটনা ঘটতে আরম্ভ করলে পর তোমরা উঠে দাঁড়াও এবং মুখ তুলো, কারণ তোমাদের মুক্তির সময় কাছে এসেছে। এরপরে যিশু তার শিষ্যদের শিক্ষা দেবার জন্য এই কথা বললেন, ডুমুর গাছ ও অন্যান্য গাছগুলোকে লক্ষ্য করো, পাতা বের হতে দেখলে পর তোমরা বুঝতে পারো যে গরমকাল কাছে এসেছে। সেইভাবে যখন তোমরা এসব ঘটতে দেখবে তখন বুঝতে পারবে যে ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে। আমি তোমাদের সত্যি বলছি, যখন এসব হবে তখনও এই জাতি নিশ্চয়ই টিকে থাকবে। আকাশ ও পৃথিবীর শেষ হবে, কিন্তু আমার কথা চিরদিন থাকবে। তোমরা সাবধান থেকো যেন তোমাদের অন্তর উশৃঙ্খলতায়, মাতলামিতে ও সংসারের চিন্তার ভারে নুয়ে না পড়ে। তা না হলে ফাঁদ যেমন হঠাৎ বন্ধ হয়ে যায়, তেমনি হঠাৎ সেই দিনটা তোমাদের উপরে এসে পড়বে। পৃথিবীর সব লোকের উপরে সেই দিন আসবে। সজাগ থেকো এবং সব সময় প্রার্থনা করো যেন যা কিছু ঘটবে তা পার হয়ে যেতে এবং মনুষ্যপুত্রের সামনে গিয়ে দাঁড়াতে তোমরা শক্তি পাও। সেই সময় যিশু প্রত্যেক দিনই উপাসনা ঘরে শিক্ষা দিতেন, কিন্তু রাতের বেলা বাইরে গিয়ে জৈতুন পাহাড়ে থাকতেন। সমস্ত লোক তার কথা শুনবার জন্য খুব সকালেই উপাসনা ঘরে উপস্থিত হতো।
দ্বাবিংশ অধ্যায়।
প্রভু যীশুকে মেরে ফেলবার ষড়যন্ত্র। সেই সময় যিহুদীদের খামিহীন রুটির পর্ব কাছে এসে গিয়েছিল। এটাকে উদ্ধার পর্বও বলা হয়। প্রধান পুরোহিতেরা ও ধর্মশিক্ষকেরা যীশুকে গোপনে মেরে ফেলবার উপায় খুঁজছিলেন, কারণ তারা লোকদের ভয় করতেন। এই সময় যিহুদা, যাকে ইস্কারিয়ত বলা হত, তার ভিতরে শয়তান ঢুকল। এই যিহুদা ছিল যীশুর ১২ জন শিষ্যের মধ্যে একজন। কেমন করে যীশুকে প্রধান পুরোহিতদের ও উপাসনা ঘরের কর্মচারীদের হাতে ধরিয়ে দেবে এই বিষয়ে সে গিয়ে তাদের সঙ্গে পরামর্শ করল। এতে তারা খুব খুশি হয়ে যিহুদাকে টাকা দিতে স্বীকার করলেন। তখন যিহুদা রাজি হয়ে উপযুক্ত সুযোগ খুঁজতে লাগল, যাতে লোকদের অনুপস্থিতিতে যিশুকে ধরিয়ে দিতে পারে।
শেষ উদ্ধার পর্বের ভোজ। খামিহীন রুটির পর্বের দিনে উদ্ধার পর্বের ভোজের জন্য ভেড়ার বাচ্চা কাটা হত। সেই দিনটা উপস্থিত হলে পর যিশু পিতর ও জোহনকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা গিয়ে আমাদের জন্য উদ্ধার পর্বের ভোজ প্রস্তুত করো, যেন আমরা তা খেতে পারি। তারা যিশুকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় এই ভোজ আমাদের প্রস্তুত করতে বলেন? যিশু বললেন, দেখো, তোমরা যখন শহরে ঢুকবে তখন একজন পুরুষ লোককে এক কলসি জল নিয়ে যেতে দেখবে। তার পিছন পিছন গিয়ে সে যে ঘরে ঢুকবে সেই ঘরের মালিককে বলবে, গুরু জানতে চাইছেন তিনি শিষ্যদের সঙ্গে যেখানে উদ্ধার পর্বের ভোজ খেতে পারেন সেই অতিথি ঘরটা কোথায়। তখন সে তোমাদের উপরতলার একটা সাজানো বড় ঘর দেখিয়ে দেবে, সেখানেই সবকিছু প্রস্তুত করো। যিশু তাদের যেমন বলেছিলেন তারা গিয়ে সবকিছু সেরকমই দেখতে পেলেন এবং উদ্ধার পর্বের ভোজ প্রস্তুত করলেন। তারপর সময় মতো যিশু প্রেরিতদের সঙ্গে খেতে বসলেন। তিনি তাদের বললেন, কষ্টভোগ করবার আগে তোমাদের সঙ্গে উদ্ধার পর্বের এই ভোজ খাবার আমার খুবই ইচ্ছা ছিল। আমি তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্যে এর উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত আমি আর কখনো এই ভোজ খাব না। এরপর যিশু পেয়ালা নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বললেন, তোমাদের মধ্যে এটা ভাগ করে নাও, কারণ আমি তোমাদের বলছি, এখন থেকে ঈশ্বরের রাজ্য না আসা পর্যন্ত আমি আর কখনো আঙ্গুর ফলের রস খাব না। তারপর তিনি রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। পরে সেই রুটি টুকরা টুকরা করে শিষ্যদের দিয়ে বললেন, এটা আমার দেহ যা তোমাদেরই জন্য দেওয়া হবে, আমাকে মনে করবার জন্য এরকম করো। খাওয়ার পরে সেইভাবে তিনি পেয়ালাটা তাদের দিয়ে বললেন, আমার রক্তের দ্বারা মানুষের জন্য ঈশ্বরের যে নতুন ব্যবস্থা বহাল করা হবে তার চিহ্নই হল এই পেয়ালা। আমার এই রক্ত তোমাদেরই জন্য দেওয়া হবে। দেখো, যে আমাকে ধরিয়ে দেবে তার হাত আমার হাতের সঙ্গে এই টেবিলের উপরেই আছে। ঈশ্বর যা ঠিক করে রেখেছেন সেইভাবেই মনুষ্যপুত্র মারা যাবেন বটে, কিন্তু হায় সেই লোক যে তাকে ধরিয়ে দেয়। শিষ্যেরা একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগলেন যে তাদের মধ্যে কে এমন কাজ করবেন।
শিষ্যদের সঙ্গে যিশুর কথাবার্তা, কাকে সবচেয়ে বড় বলা হবে, এ নিয়ে শিষ্যদের মধ্যে কথা কাটাকাটি হল। যিশু তাদের বললেন, অযিহুদীদের মধ্যে রাজারা প্রভুত্ব করেন আর তাদের শাসনকর্তাদের উপকারী নেতা বলা হয়, কিন্তু তোমাদের মধ্যে এরকম হওয়া উচিত নয়। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে বরং সবচেয়ে যে ছোট তারই মতো হোক, আর যে নেতা সে সেবাকারীর মতো হোক। কে বড়, যে খেতে বসে না যে চাকর পরিবেশন করে? যে খেতে বসে সে নয় কি? কিন্তু আমি তোমাদের মধ্যে সেবাকারীর মতো হয়েছি। আমার কষ্টের সময় তোমরা আমাকে ছেড়ে যাওনি। আমার পিতা যেমন আমাকে শাসন ক্ষমতা দান করেছেন, তেমনি আমিও তোমাদের ক্ষমতা দান করছি। এতে আমার রাজ্যে তোমরা আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে এবং সিংহাসনে বসে ইসরায়েলের ১২টি বংশের বিচার করবে। শিমন, শিমন, দেখো, শয়তান তোমাদের গমের মতো করে চালুনি দিয়ে চেলে দেখবার অনুমতি চেয়েছে, কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করেছি যেন তোমার বিশ্বাসে ভাঙন না ধরে। তুমি যখন আমার কাছে ফিরে আসবে তখন তোমার এই ভাইদের শক্তিশালী করে তুলো। পিতর যিশুকে বললেন, প্রভু, আপনার সঙ্গে আমি জেলে যেতে এবং মরতেও প্রস্তুত আছি। উত্তরে যিশু বললেন, পিতর, আমি তোমাকে বলছি, আজ মোরগ ডাকবার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না। তারপর যীশু তাঁর শিষ্যদের বললেন, আমি যখন তোমাদের টাকার থলি, ঝুলি ও জুতা ছাড়া পাঠিয়েছিলাম, তখন কি তোমাদের কোনো অভাব হয়েছিল? শিষ্যেরা বললেন, না হয়নি। যীশু বললেন, কিন্তু এখন আমি বলছি, যার টাকার থলি বা ঝুলি আছে সে তা নিয়ে যাক, যার ছোরা নেই সে তার চাদর বিক্রি করে একটা ছোরা কিনুক। পবিত্র শাস্ত্রে লেখা আছে, তাকে পাপীদের সঙ্গে গোনা হল। আমি তোমাদের বলছি, এই কথা আমার মধ্যেই পূর্ণ হতে হবে, কারণ আমার বিষয়ে যা লেখা আছে তা পূর্ণ হতে যাচ্ছে। তখন শিষ্যেরা বললেন, প্রভু দেখুন এখানে দুটা ছোরা আছে। যীশু উত্তর দিলেন, থাক আর নয়।
প্রার্থনার সময় যীশুর দুঃখ প্রকাশ। যীশু সেই জায়গা ছেড়ে নিজের নিয়ম মতো জৈতুন পাহাড়ে গেলেন। তার শিষ্যেরা তার পিছনে পিছনে গেলেন। ঠিক জায়গায় পৌঁছাবার পর যীশু তাদের বললেন, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। তারপর যীশু শিষ্যদের কাছ থেকে কিছু দূরে গিয়ে হাঁটু পেতে প্রার্থনা করতে লাগলেন, পিতা যদি তুমি চাও তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে সরিয়ে নাও, তবুও আমার ইচ্ছা মতো নয় তোমার ইচ্ছা মতোই হোক। তখন স্বর্গ থেকে একজন দূত এসে যীশুকে শক্তি দান করলেন। মনের কষ্টে যীশু আরো আকুলভাবে প্রার্থনা করলেন। তার গায়ের ঘাম রক্তের ফোঁটার মতো হয়ে মাটিতে পড়তে লাগল। প্রার্থনার পরে তিনি উঠে তার শিষ্যদের কাছে আসলেন। মনের দুঃখে ক্লান্ত হয়ে শিষ্যেরা ঘুমিয়ে পড়েছেন দেখে যীশু তাদের বললেন, কেন ঘুমাচ্ছ? উঠে প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। যীশু তখনও কথা বলছেন, এমন সময় অনেক লোক সেখানে আসল। যিহূদা নামে তার ১২ জন শিষ্যের মধ্যে একজন সেই লোকদের আগে আগে আসছিল। যিহূদা যীশুকে চুমু দেবার জন্য তার কাছে আসল। তখন যীশু তাকে বললেন, যিহূদা চুমু দিয়ে কি মনুষ্যপুত্রকে ধরিয়ে দিচ্ছ?
শত্রুর হাতে প্রভু যীশু। যারা যীশুর চারপাশে ছিলেন তারা বুঝলেন কি হতে যাচ্ছে, এই জন্য তারা যীশুকে বললেন, প্রভু আমরা কি ছোরা দিয়ে আঘাত করব? শিষ্যদের মধ্যে একজন ছোরার আঘাতে মহাপুরোহিতের দাসের ডান কান কেটে ফেললেন। যীশু বললেন, থাক আর নয়। এই বলে তিনি লোকটির কান ছুঁয়ে তাকে ভালো করলেন। যেসব প্রধান পুরোহিতেরা, উপাসনা ঘরের কর্মচারীরা এবং বৃদ্ধ নেতারা যীশুকে ধরতে এসেছিলেন, যীশু তাঁদের বললেন, আমি কি ডাকাত যে আপনারা ছোরা ও লাঠি নিয়ে এসেছেন? উপাসনা ঘরে দিনের পর দিন আমি আপনাদের সামনে ছিলাম, কিন্তু তখন তো আপনারা আমাকে ধরেননি, তবে এখন অবশ্য আপনাদেরই সময়। অন্ধকারের ক্ষমতা এখন দেখা যাচ্ছে।
পিতরের অস্বীকার। তখন তারা যীশুকে ধরে মহাপুরোহিতের বাড়িতে নিয়ে গেলেন। পিতর দূরে থেকে পিছনে পিছনে যাচ্ছিলেন। উঠানের মাঝখানে যারা আগুন জেলে বসেছিল পিতর এসে তাদের মধ্যে বসলেন। একজন চাকরানী সেই আগুনের আলোতে পিতরকে দেখতে পেল এবং ভালো করে তাকিয়ে দেখে বলল, এই লোকটাও ওর সঙ্গে ছিল। পিতর অস্বীকার করে বললেন, আমি ওকে চিনি না। কিছুক্ষণ পরে আর একজন লোক তাকে দেখে বলল, তুমিও তো ওদের একজন। পিতর বললেন, না আমি নই। এক ঘন্টা পরে আর একজন জোর দিয়ে বলল, এই লোকটি নিশ্চয়ই ওর সঙ্গে ছিল, কারণ এ তো গালিল প্রদেশের লোক। পিতর বললেন, দেখো তুমি কি বলছ আমি বুঝতে পারছি না। পিতরের কথা শেষ হতে না হতেই একটা মোরগ ডেকে উঠল। তখন প্রভু মুখ ফিরিয়ে পিতরের দিকে দেখলেন। এতে যে কথা প্রভু তাকে বলেছিলেন সেই কথা পিতরের মনে পড়ল। আজ মোরগ ডাকবার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না। তখন পিতর বাইরে গিয়ে খুব কাঁপতে লাগলেন।
প্রভু যীশুর বিচার, প্রভু যীশুর বিচার। যারা যীশুকে পাহারা দিচ্ছিল তারা তাকে ঠাট্টা করতেও মারতে লাগল। তারা যীশুর চোখ বেঁধে দিয়ে বলল, বলতো দেখি কে তোকে মারল? এইভাবে তারা আরো অনেক কথা বলে তাকে অপমান করল। সকাল হলে পর বৃদ্ধ নেতারা, প্রধান পুরোহিতেরা এবং ধর্মশিক্ষকেরা একসঙ্গে মিলিত হলেন এবং যীশুকে তাদের মহাসভার সামনে এনে বললেন, তুমি যদি মসীহ হও তবে আমাদের বলো। যীশু বললেন, আমি যদি বলি তবুও আপনারা কোনো মতেই বিশ্বাস করবেন না এবং আপনাদের কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেবেন না। কিন্তু মনুষ্যপুত্র এখন থেকে সর্বশক্তিমান ঈশ্বরের ডান পাশে বসে থাকবেন। তখন সকলে জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কি ঈশ্বরের পুত্র? তিনি তাদের বললেন, আপনারা ঠিকই বলেছেন যে আমি সেই। তখন নেতারা বললেন, আমাদের আর সাক্ষ্যের কি দরকার, আমরা নিজেরাই তো ওর মুখে শুনলাম।
ত্রয়োবিংশ অধ্যায়।
পিলাতের সামনে প্রভু যীশু। তখন সেই সভার সকলে উঠে যীশুকে প্রধান শাসনকর্তা পিলাতের কাছে নিয়ে গেলেন। তারা এই বলে যীশুর বিরুদ্ধে নালিশ জানাতে লাগলেন, আমরা দেখেছি এই লোকটা সরকারের বিরুদ্ধে আমাদের লোকদের নিয়ে যাচ্ছে, সে সম্রাটকে খাজনা দিতে বারণ করে এবং বলে সে নিজেই মসীহ, একজন রাজা। পিলাত যীশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি যিহুদীদের রাজা? যীশু বললেন, আপনি ঠিক কথাই বলছেন। তখন পিলাত প্রধান পুরোহিতদের ও সমস্ত লোকদের বললেন, আমি তো এই লোকটির কোনো দোষী দেখতে পাচ্ছি না। কিন্তু তারা জিদ করে বলতে লাগলেন, যিহুদিয়া প্রদেশের সব জায়গায় শিক্ষা দিয়ে এই লোকদের খেপিয়ে তুলছে, গালিল প্রদেশ থেকে সে শুরু করেছে আর এখন এখানে এসেছে। এই কথা শুনে পিলাত জিজ্ঞাসা করলেন, যীশু গালিল প্রদেশের লোক কি না? শাসনকর্তা হেরোদের শাসনের অধীনে যে প্রদেশ আছে যীশু সেই জায়গার লোক জানতে পেরে পিলাত তাকে হেরোদের কাছে পাঠিয়ে দিলেন। সেই সময় হেরোদও জিরুসালেমে ছিলেন। যীশুকে দেখে হেরোদ খুব খুশি হলেন। তিনি যীশুর সম্বন্ধে অনেক কথা শুনেছিলেন, তাই তিনি অনেক দিন ধরে তাকে দেখতে চাইছিলেন। হেরোদ আশা করেছিলেন যীশু তাকে কোনো আশ্চর্য কাজ করে দেখাবেন। তিনি যীশুকে অনেক প্রশ্ন করলেন, কিন্তু যীশু কোনো কথারই উত্তর দিলেন না। প্রধান পুরোহিতেরা এবং ধর্মশিক্ষকেরা সেখানে দাঁড়িয়ে চিৎকার করে যীশুকে দোষ দিতে লাগলেন। তখন হেরোদ যীশুকে অপমান ও ঠাট্টা করলেন, আর তার সৈন্যরাও তাই করল। তারপরে যীশুকে সুন্দর একটা পোশাক পরিয়ে তিনি তাকে পিলাতের কাছে পাঠিয়ে দিলেন। এর আগে হেরোদ ও পিলাতের মধ্যে শত্রুতা ছিল, কিন্তু সেই দিন থেকে তাদের মধ্যে বন্ধুত্ব হল। পিলাত তখন প্রধান পুরোহিতদের, নেতাদের এবং সাধারণ লোকদের ডেকে একসঙ্গে করে বললেন, আপনারা এই লোকটিকে এই দোষ দিয়ে আমার কাছে এনেছেন যে লোকদের সে সরকারের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, কিন্তু তাকে আমি আপনাদের সামনেই জেরা করেছি। আপনারা তার বিরুদ্ধে যে সব দোষ দিচ্ছেন তার একটাতেও সে দোষী বলে প্রমাণ পায়নি। হেরোদও নিশ্চয় তার কোনো দোষ পাননি, কারণ তিনি তাকে আমাদের কাছে ফেরত পাঠিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মেরে ফেলবার মতো এমন কোনো অন্যায় কাজও সে করেনি, তাই আমি তাকে শাস্তি দিয়ে ছেড়ে দেব। তিনি একথা বললেন কারণ উদ্ধার পর্বের সময় প্রত্যেক বাড়ি তাকে একজন কয়েদিকে ছেড়ে দিতে হতো। কিন্তু লোকেরা একসঙ্গে চেঁচিয়ে বলতে লাগল, ওকে দূর করো, বারাব্বাকে আমাদের কাছে ছেড়ে দাও। শহরের মধ্যে বিদ্রোহ ও খুনাখুনির জন্য বারাব্বাকে জেলে দেওয়া হয়েছিল। পিলাত কিন্তু যীশুকে ছেড়ে দিতে চেয়েছিলেন, সেই জন্য তিনি লোকদের আবার সেই একই কথা বললেন। কিন্তু লোকেরা এই বলে চেঁচাতেই থাকল, ওকে ক্রুশে দাও, ক্রুশে দাও। পিলাত তৃতীয়বার লোকদের বললেন, কেন, এই লোকটি কি দোষ করেছে? আমি তো তার কোনো দোষই দেখতে পাচ্ছি না যাতে তাকে মৃত্যুর শাস্তি দেওয়া যায়, সেই জন্য তাকে আমি অন্য শাস্তি দেবার পর ছেড়ে দেব। কিন্তু লোকেরা যীশুকে ক্রুশে দেবার জন্য চিৎকার করতে থাকল এবং শেষে তারা চেঁচিয়েই জয়ী হল। পিলাত লোকদের কথা মেনে নেওয়া ঠিক করলেন। বিদ্রোহ ও খুনের জন্য যাকে জেলে দেওয়া হয়েছিল লোকেরা তাকেই চেয়েছিল, সেই জন্য পিলাত সেই লোককে ছেড়ে দিলেন এবং লোকদের ইচ্ছামতো যীশুকে মেরে ফেলবার জন্য তাদের হাতে দিলেন।
ক্রুশের উপরে প্রভু যীশু। সৈন্যেরা যখন যীশুকে নিয়ে যাচ্ছিল তখন শিমোন নামে কুরিনি শহরের একজন লোক গ্রামের দিক থেকে আসছিল। সৈন্যেরা তাকে জোর করে ধরে ক্রুশটা তার কাঁধে তুলে দিল, যেন সে যিশুর পিছনে তা বয়ে নিয়ে যেতে পারে। অনেক লোক যিশুর পিছনে পিছনে যাচ্ছিল, তাদের মধ্যে অনেক স্ত্রীলোকও ছিল। তারা বুক চাপড়ে কাঁদছিল। যিশু তাদের দিকে ফিরে বললেন, জিরুসালেমের মেয়েরা, আমার জন্য কেঁদো না, তোমাদের নিজেদের জন্য এবং তোমাদের ছেলেমেয়েদের জন্য কাঁদো। কারণ এমন দিন আসছে যখন লোকে বলবে, যাদের কখনো ছেলে মেয়ে হয়নি এবং যারা কখনো বুকের দুধ শিশুদের খাওয়ায়নি, সেই বন্ধা স্ত্রীলোকেরা ধন্যা। সেই সময় লোকে বড় বড় পাহাড়কে বলবে, আমাদের উপরে পড়ো, আর ছোট ছোট পাহাড়কে বলবে, আমাদের ঢেকে রাখো। গাছ সবুজ থাকতে যদি লোকে এইরকম করে, তবে গাছ শুকনা হলে পর কি না হবে। সৈন্যেরা দুজন দোষী লোককেও মেরে ফেলবার জন্য যিশুর সঙ্গে নিয়ে চলল। যে জায়গাটাকে মাথার খুলি বলা হতো সেখানে পৌঁছে তারা যিশুকে ও সেই দুজন দোষীকে ক্রুশে দিল, একজনকে যিশুর ডান দিকে ও অন্যজনকে বাঁ দিকে। তখন যিশু বললেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। তারা ভাগ্য পরীক্ষা করে যিশুর কাপড় চোপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল। লোকেরা দাঁড়িয়ে দেখছিল। ধর্মনেতারা যিশুকে ঠাট্টা করে বললেন, সে তো অন্যদের রক্ষা করত, যদি সে ঈশ্বরের মসীহ অর্থাৎ তাঁর বাছাই করা লোক হয় তবে নিজেকে রক্ষা করুক। সৈন্যেরাও তাকে ঠাট্টা করতে লাগল। তারা যিশুকে খেতে দেবার জন্য তার কাছে শিক্ষা নিয়ে গিয়ে বলল, তুমি যদি জিহুদীদের রাজা হও নিজেকে রক্ষা করো। ক্রুশের গায়ে তার মাথার উপরের দিকে একটা ফলকে এই কথা লেখা ছিল, এই লোকটি জিহুদীদের রাজা। যে দুজন দোষী লোককে সেখানে ক্রুশে টাঙানো হয়েছিল তাদের মধ্যে একজন যিশুকে টিটকারি দিয়ে বলল, তুমি নাকি মসীহ, তাহলে নিজেকেও আমাদের রক্ষা করো। তখন অন্য লোকটি তাকে বকুনি দিয়ে বলল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই রকম শাস্তি পাচ্ছ, আমরা উচিত শাস্তি পাচ্ছি, আমাদের যা পাওনা আমরা তাই পাচ্ছি, কিন্তু এই লোকটা তো কোনো দোষ করেনি। তারপর সে বলল, যিশু, আপনি যখন রাজত্ব করতে ফিরে আসবেন তখন আমার কথা মনে করবেন। উত্তরে যিশু তাকে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, তুমি আজকেই আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে।
প্রভু যিশুর মৃত্যু। তখন বেলা প্রায় দুপুর, সূর্য আলো দেওয়া বন্ধ করল এবং সারা দেশ অন্ধকার হয়ে গেল। বেলা তিনটা পর্যন্ত সেই রকমই রইল। জিরুসালেমের উপাসনা ঘরের পর্দাটা মাঝখানে চিরে দু ভাগ হয়ে গেল। যিশু চিৎকার করে বললেন, পিতা, আমি তোমার হাতে আমার আত্মা তুলে দিলাম। এই কথা বলে তিনি প্রাণ ত্যাগ করলেন। এসব দেখে রোমীয় শত সেনাপতি ঈশ্বরের গৌরব করে বললেন, সত্যি লোকটি নির্দোষ ছিল। যে লোকেরা সেখানে জড়ো হয়েছিল তারা এই সমস্ত ঘটনা দেখে বুক চাপড়াতে চাপড়াতে সেখান থেকে ফিরে গেল। যারা যিশুকে চিনতেন এবং যে স্ত্রীলোকেরা গালিল থেকে তার সঙ্গে সঙ্গে এসেছিলেন তারা সবাই দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন।
প্রভু যিশুর কবর। যোসেফ নামে একজন সৎ ও ধার্মিক লোক ধর্মসভার সভ্য ছিলেন। তিনি আরিমাথিয়া নামে জিহুদীদের একটা গ্রামের লোক। যিশুর বিষয়ে সভার লোকদের সঙ্গে তিনি একমত হতে পারেননি। তিনি ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন। পিলাতের কাছে গিয়ে তিনি যিশুর মৃতদেহটি চেয়ে নিলেন। পরে দেহটি ক্রুশ থেকে নামিয়ে কাপড় দিয়ে জড়ালেন এবং পাথর কেটে তৈরি করা একটা কবরের মধ্যে রাখলেন। সেই কবরে আর কখনো কাউকে রাখা হয়নি। সেই দিনটা ছিল বিশ্রামবারের আয়োজনের দিন। বিশ্রামবার প্রায় শুরু হয়ে গিয়েছিল। যে স্ত্রীলোকেরা যিশুর সঙ্গে গালিল থেকে এসেছিলেন তারা যোসেফের পিছনে পিছনে গিয়ে কবরটি দেখলেন এবং যিশুর দেহ কিভাবে রাখা হল তাও দেখলেন। তারপর তারা ফিরে গিয়ে তার দেহের জন্য সুগন্ধি মশলা এবং মলম তৈরি করলেন। এরপরে তারা মসির আদেশ মতো বিশ্রামবারে বিশ্রাম করলেন।
চতুর্বিংশ অধ্যায়।
মৃত্যুর উপরে জয়লাভ। সপ্তাহ প্রথম দিনের খুব সকালবেলা সেই স্ত্রীলোকেরা সেই সুগন্ধি মশলা নিয়ে কবরের কাছে গেলেন। তারা দেখলেন কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে রাখা হয়েছে, কিন্তু কবরের ভিতরে গিয়ে তারা প্রভু যিশুর দেহ দেখতে পেলেন না। যখন তারা অবাক হয়ে সেই বিষয়ে ভাবছিলেন, তখন বিদ্যুতের মতো ঝকঝকে কাপড় পরা দুজন লোক তাদের পাশে এসে দাঁড়ালেন। এতে স্ত্রীলোকেরা ভয় পেয়ে মাথা নিচু করলেন। লোক দুটি তাদের বললেন, যিনি জীবিত তাকে মৃতদের মধ্যে খোঁজ করছ কেন? তিনি এখানে নেই, তিনি জীবিত হয়ে উঠেছেন। তিনি যখন গালিলে ছিলেন তখন তিনি তোমাদের কাছে যা বলেছিলেন তা মনে করে দেখো। তিনি বলেছিলেন, মনুষ্যপুত্রকে পাপী লোকদের হাতে ধরিয়ে দেওয়া হবে, তারপরে তাকে ক্রুশে দেওয়া হবে এবং তৃতীয় দিনে তাকে আবার জীবিত হয়ে উঠতে হবে। তখন তাদের সেই কথা মনে পড়ল। তারা কবর থেকে ফিরে গিয়ে সেই ১১ জন শিষ্য এবং অন্য সকলকে এই সব কথা জানালেন। সেই স্ত্রীলোকদের মধ্যে ছিলেন মগদলিনি মরিয়ম, জোহানা ও জাকবের মা মরিয়ম। তাদের সঙ্গে আরও অন্য যে স্ত্রীলোকেরা ছিলেন তারাও এই সমস্ত কথা প্রেরিতদের কাছে বললেন, কিন্তু সেই সব কথা তাদের কাছে বাজে কথার মতোই মনে হল। সেই জন্য সেই স্ত্রীলোকদের কথা তারা বিশ্বাস করলেন না। পিতর কিন্তু উঠে দৌড়ে কবরের কাছে গেলেন এবং নিচু হয়ে কেবল কবরের কাপড়গুলোই দেখতে পেলেন। যা ঘটেছে তাতে আশ্চর্য হয়ে তিনি ফিরে আসলেন।
ইম্মাউ গ্রামের পথে সেই দিনেই দুজন শিষ্য ইম্মাউ নামে একটা গ্রামে যাচ্ছিলেন। গ্রামটা জেরুসালেম থেকে 7 মাইল দূরে ছিল। যা ঘটেছে তা নিয়ে তারা আলাপ আলোচনা করছিলেন। সেই সময় যীশু নিজেই সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে হাঁটতে আরম্ভ করলেন। তাদের চোখ যেন বন্ধ হয়ে গিয়েছিল, তাই তারা যীশুকে চিনতে পারলেন না। তখন যীশু তাদের বললেন, আপনারা কি কথা বলতে বলতে যাচ্ছেন? সেই দুইজন শিষ্য ম্লান মুখে দাঁড়িয়ে রইলেন। তখন ক্লিওপা নামে তাদের মধ্যে একজন যীশুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জেরুসালেমের একমাত্র লোক যিনি জানেন না এই কয়দিনে সেখানে কি কি ঘটেছে? যীশু তাদের বললেন, কি কি ঘটেছে? তারা বললেন, নাসারত গ্রামের যীশুকে নিয়ে যা যা ঘটেছে, তিনি নবী ছিলেন, তিনি কাজে ও কথায় ঈশ্বর ও সমস্ত লোকের চোখে শক্তিশালী ছিলেন। আমাদের প্রধান পুরোহিতেরা ও ধর্মীয় নেতারা তাকে রোমীয়দের হাতে ধরিয়ে দিয়েছিলেন যাতে তারা তার বিচার করে তাকে মৃত্যুর শাস্তি দেয়। পরে সেই জিহুদি নেতারা তাকে ক্রুশে দিয়েছিলেন। আমরা আশা করেছিলাম তিনি ইসরায়েল জাতিকে মুক্ত করবেন, কেবল তাই নয়, আজ 3 দিন হল এসব ঘটনা ঘটেছে। আবার আমাদের দলের কয়েকজন স্ত্রীলোক আমাদের অবাক করেছেন। তারা খুব সকালে যীশুর কবরে গিয়েছিলেন কিন্তু সেখানে তার দেহ দেখতে পাননি। তারা ফিরে এসে বললেন তারা স্বর্গদূতদের দেখা পেয়েছেন, আর সেই স্বর্গদূতেরা তাদের বলেছেন যে যীশু বেঁচে আছেন। তখন আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন কবরে গিয়ে স্ত্রীলোকেরা যেমন বলেছিলেন ঠিক তেমনই দেখতে পেলেন, কিন্তু যীশুকে দেখতে পেলেন না। তখন যীশু তাদের বললেন, আপনারা কিছুই বোঝেন না, আপনাদের মন এমন অসাড় যে নবীরা যা বলেছেন তা আপনারা বিশ্বাস করেন না। এই সমস্ত কষ্ট ভোগ করেই কি মসীহের মহিমা লাভ করবার কথা ছিল না? এরপরে তিনি মসীর এবং সমস্ত নবীদের লেখা থেকে আরম্ভ করে গোটা পবিত্র শাস্ত্রের মধ্যে তার নিজের বিষয়ে যা যা লেখা আছে সবই তাদের বুঝিয়ে বললেন। তারা যে গ্রামে যাচ্ছিলেন সেই গ্রামের কাছাকাছি আসলে পর যীশু আরও দূরে যাবার ভাব দেখালেন। তখন তারা খুব সাধাসাধি করে তাকে বললেন, এখন বেলা গেছে, সন্ধ্যা হয়েছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। এতে তিনি তাদের সঙ্গে থাকবার জন্য ঘরে ঢুকলেন। যখন তিনি তাদের সঙ্গে খেতে বসলেন তখন রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং তা টুকরা করে তাদের দিলেন। তখন তাদের চোখ খুলে গেল, তারা যীশুকে চিনতে পারলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গেই তাকে আর দেখা গেল না। তখন তারা একে অন্যকে বললেন, রাস্তায় যখন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং পবিত্র শাস্ত্র বুঝিয়ে দিচ্ছিলেন তখন আমাদের অন্তর কি জ্বলে জ্বলে উঠছিল না? তখনই সেই দুজন উঠে জেরুসালেমে গেলেন এবং সেই 11 জন শিষ্য ও তাদের সঙ্গে অন্যদেরও এক জায়গায় দেখতে পেলেন। প্রভু যে সত্যি জীবিত হয়ে উঠেছেন এবং শিমনকে দেখা দিয়েছেন তা নিয়ে তখন তারা আলোচনা করছিলেন। সেই দুজন শিষ্য রাস্তায় যা হয়েছিল তা তাদের জানালেন। তারা আরও জানালেন তিনি যখন রুটি টুকরা টুকরা করছিলেন তখন কেমন করে তারা তাকে চিনতে পেরেছিলেন।
প্রভু যীশু শিষ্যদের দেখা দিলেন। শিষ্যেরা যখন এই কথা বলছিলেন, তখন যীশু নিজে তাদের মধ্যে এসে দাঁড়িয়ে তাদের সবাইকে বললেন, তোমাদের শান্তি হোক। তারা ভূত দেখছেন ভেবে খুব ভয় পেলেন। যীশু তাদের বললেন, কেন তোমরা অস্থির হচ্ছ, আর কেনই বা তোমাদের মনে সন্দেহ যাচ্ছে? আমার হাত ও পা দেখো, দেখো এ আমি, আমাকে ছুঁয়ে দেখো, কারণ ভূতের তো আমার মতো হাড় মাংস নেই। এই কথা বলে যীশু তার হাত ও পা তাদের দেখালেন, কিন্তু তারা এত আশ্চর্য ও আনন্দিত হয়েছিলেন যে বিশ্বাস করতে পারছিলেন না। তখন যীশু তাদের বললেন, তোমাদের এখানে কি কোনো খাবার আছে? তারা তাকে এক টুকরা ভাজা মাছ দিলেন, তিনি তা নিয়ে তাদের সামনেই খেলেন। তারপরে তিনি তাদের বললেন, আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন বলেছিলাম, মসির আইন কানুনে, নবীদের লেখায় ও গীতসংহিতার মধ্যে আমার বিষয়ে যে যে কথা লেখা আছে তার সব পূর্ণ হতেই হবে। পবিত্র শাস্ত্র বুঝবার জন্য তিনি শিষ্যদের বুদ্ধি খুলে দিলেন এবং তাদের বললেন, লেখা আছে, মসিহকে কষ্ট ভোগ করতে হবে এবং তিন দিনের দিন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে। আরও লেখা আছে, জিরুসালেম থেকে আরম্ভ করে সমস্ত জাতির কাছে মসিহের নামে এই খবর প্রচার করা হবে যে পাপ থেকে মন ফিরালে পাপের ক্ষমা পাওয়া যায়। তোমরাই এই সমস্ত বিষয়ের সাক্ষী। দেখো, আমার পিতা যা দেবার প্রতিজ্ঞা করেছেন তা আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব। স্বর্গ থেকে শক্তি না পাওয়া পর্যন্ত তোমরা এই শহরেই থেকো।
প্রভু যীশু স্বর্গে গেলেন। পরে যীশু তাঁর শিষ্যদের নিয়ে বৈথুনিয়া পর্যন্ত গেলেন। সেখানে তিনি হাত তুলে তাদের আশীর্বাদ করলেন। আশীর্বাদ করতে করতেই তিনি তাদের ছেড়ে গেলেন এবং তাকে স্বর্গে তুলে নেওয়া হল। তখন তারা উবুড় হয়ে প্রণাম করে তাকে ঈশ্বরের সম্মান দান করলেন এবং খুব আনন্দের সঙ্গে জেরুসালেমে ফিরে গেলেন। আর তারা সবসময় উপাসনা ঘরে উপস্থিত থেকে ঈশ্বরের গৌরব করতে লাগলেন।